This track was downloaded from FusionBD.com.
সবাইকে স্বাগত জানাচ্ছি অন্ধকারের গল্পে। ইমান আপনাদের সাথে হাজির হয়ে গেলাম এন্ড টিউনিং করে আছেন ঢাকা এফএম 90.4। অন্ধকারের গল্প প্রতি রোববার রাত ঠিক 10:30 শুরু হয়ে যায় এবং আপনার প্রিয় রেডিও স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে আপনি যদি থাকেন এবং রাত জেগে থাকার সবসময় বলি যে আপনার যদি কোনো কাজের ক্ষতি না হয় আগামী দিন তাহলে রাতটা জেগে থাকতে বলি আপনাকে। এবং অন্ধকারের গল্প নিয়মিত যারা শোনেন তারা সবাই জানেন অন্ধকারের গল্পে আমরা অন্ধকার জগতের কোনো না কোনো গল্পের মতো করে সত্যি ঘটনাগুলো তুলে আনি মাইক্রোফোনের মাধ্যমে এবং সেই ঘটনাগুলো শুনি সেই অন্ধকার জগতে জড়িয়ে থাকা একেবারে সরাসরি সেই মানুষটির মুখ থেকে। আজও তার ব্যতিক্রম হবে না, আজও আমরা তেমনি অন্ধকার জগতের একটি ভয়ঙ্কর গল্পের কথা শুনব। ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয়ঙ্কর বলতে সংস্কৃতির যে একটি ধাবা, পাশ্চাত্য সংস্কৃতি ধাবা বলেন কিংবা বিকেন্দ্রীকরক, এই সময়ের মাঝখানে আমরা যে আমাদের সংস্কৃতিকে হারিয়ে একেবারে বিদেশি সংস্কৃতি ভুলভাবে রপ্ত করতে শুরু করেছি সেরকম একটি সংস্কৃতির নাম হয়তো ডিজে পার্টি কিংবা ডিজে কালচার। সেই সবকিছু নিয়ে আমরা আসলে আজকে কথা বলবো এবং সেই ডিজে কালচারের দুজন ভিকটিম আমাদের সাথে আজ স্টুডিওতে আপনাদের সামনে কথা বলবে। তার আগে আপনাকে দিন তারিখটা জানিয়ে নিতে চাই। আজকের দিনটি অলমোস্ট আপনারা সবাই পার করে ফেলেছেন হয়তো, আর কিছুক্ষণ পরে আমাকে বলতে হবে যে ক্যালেন্ডারের পাতায় নতুন একটি তারিখ চলে এলো এবং যে দিনটি আমরা পার করছি ডেফিনেটলি রোববার 12 এপ্রিল 2015। 29 চৈত্র 1421, 22 জমাদিউসানি 1436 হিজরি। প্রিয় শ্রোতা সবাইকে আমরা বলি যে আপনাদের জন্য এই অনুষ্ঠান এবং আপনাদের কথা মাথায় রেখে আমরা এই অনুষ্ঠানটিকে আপনাদের সামনে তুলে আনি সপ্তাহের এই দিনটিতে, মানে রোববার এই রাতে অনেকটা সময় জুড়ে। এবং যেমনটা বলছিলাম যে অপরাধ জগতে জড়িয়ে থাকা কিংবা অন্ধকার জগতে জড়িয়ে থাকা সেই মানুষগুলি কিন্তু স্টুডিওতে বসে সরাসরি আপনাদেরকে কথাগুলো বলেন এবং সবসময় অন্ধকারের গল্পের টিম একটা কথা বলে, আমরা শুধুমাত্র সেই ঘটনাগুলিকে মাইক্রোফোনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। আমরা কোনো ধরনের সমাধান, কোনো ধরনের উপদেশ কিংবা কোনো ধরনের সিদ্ধান্তে পৌঁছাবার অধিকার রাখি না। আমরা শুধুমাত্র ঘটনাটাই আপনার সামনে তুলে ধরি এবং সেই ঘটনাটা আপনি আপনার বিবেক, আপনার মূল্যবোধের জায়গা থেকে বিচার করবেন সেটা আমরা প্রত্যাশা করি। আপনি সেই ঘটনা শুনতে শুনতে কিংবা আপনি সেই ঘটনার ভেতরে গিয়ে হয়তো সেই ঘটনার অনেক কিছু আপনি নিজে উদ্ধার করতে পারবেন কিংবা সবচেয়ে বড় কথা হচ্ছে কতখানি সচেতনতা আপনি নিজে তৈরি করতে পারেন, সেটাই হয়তো আমাদের বুকের ভিতরের এক অন্তিম উদ্দেশ্য। আর এমন একটা দিনে এমন একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো, আর মাত্র ক্যালেন্ডারের পাতায় একটি দিন, মানে 13 তারিখের পর 14 তারিখে 14 এপ্রিল আমরা আমাদের বাংলা সংস্কৃতির পহেলা বৈশাখে পৌঁছে যাব। এবং আমাদের কাছে মনে হলো ঠিক তার একটি দিন আগে আজই বোধ হয় সেই চমৎকার সময় আমরা আমাদের সংস্কৃতি নিয়ে কথা বলতে চাই। আমরা বর্তমান সময়ে অনেকে বলেন জেনারেশন গ্যাপ কিংবা নতুনদের সাথে মিলেমিশে যাওয়া কিংবা নতুন সময়কে গ্রাপ করা, এরকম অনেক কিছুর সাথে মিলে চলতে হলে আমাদেরকে অনেক কিছু করতে হয়। আমরা আমাদের যে বাঙালিয়ানা আছে, আমাদের নিজস্ব যে সংস্কৃতি আছে সেগুলোকেও হয়তো ভুলতে বসেছি, এরকম অনেক পক্ষে বিপক্ষে অনেক ধরনের অভিযোগ বা অনেক কিছুই শোনা যায়। এবং সেই জায়গা থেকে আমরা ঢালাওভাবে কোনো কিছুকে আসলে খারাপ বলি না। আমরা হয়তো যে কোনো কিছু রপ্ত করতে সেখানে হয়তো ভুলভাবে রপ্ত করি কিংবা সেটাকে হয়তো আমরা মিস ইউজ করি, এরকম জায়গা থেকে আমাদের সেই ক্রান্তিগুলো তৈরি হয় এবং সেই সব কিছু নিয়েই কিন্তু আজ আমরা আমাদের আজকের এই আয়োজন। এবং আমাদের অতিথিরা খুব তাড়াতাড়ি আমাদের সাথে মাইক্রোফোনে যোগ দিবে এবং বন্ধুরা সবাই জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি একেবারে সরাসরি আপনারা শোনেন, কোনো ধরনের রেকর্ডিং কিংবা কোনো ধরনের আসলে নাটকীয়তার আশ্রয় আমরা নেই না। যা কিছু বলেন এখানে অতিথি হয়ে যারা আসেন তারা নিজেরা আসেন, নিজেরা সরাসরি এই কথাগুলো 90.4 এই ফ্রিকোয়েন্সির মাধ্যমে আপনার কানে পৌঁছে দিই আমরা। এবং আমরা কিছুক্ষণ হয়তো অপেক্ষা করছি, তারপরে মাইক্রোফোনে নিয়ে নেবো আজকের অতিথি শাহরিয়ার এবং জেরিনকে। নিশ্চয়ই বুঝতে পারছেন যে দুজন মানুষ এবং তোর এই দুই তরুণ তরুণীর মুখ থেকে আমরা তাদের সম্পর্কে জানবো, তারা ধীরে ধীরে কিভাবে এই ডিজে কালচারে মিশে যায় এবং একটা সময় গিয়ে আমরা হয়তো এটাও জানবো যেমনটা আমরা জেনেছি তখন তারা যখন আমাদের সাথে কন্ট্যাক্ট করেছেন, আমরা জেনেছি তারা একটি সম্পর্কে আবদ্ধ হয় এবং সেই সম্পর্কটা কন্টিনিউ হয়। তারপর আরো কি হলো, এখন কোন অবস্থায় আছে, কেন অন্ধকারের গল্পে তারা আজ এসে কথা বলতে চান, কি বা বলতে চান, সেই সব কিছু নিয়ে নিঃসন্দেহে সেসব কিছু নিয়ে আপনাদের সাথে আমরা কথাবার্তা বলবো এবং তাদের মুখ থেকে সেই কথাগুলো শুনবো। আর আপনি আমাদেরকে কিন্তু খুব সহজেই লিখতে পারেন, বরাবরের মতো নিয়ম একই, এসএমএস করতে এসএমএস করলে খুব বেশি খুশি হয়ে যাব। অ্যান্ড এসএমএস করতে পারেন 16260 এই নাম্বারটিতে, এবং চাইলে কিন্তু খুব সহজে আপনি আমাদের ফেসবুকের ফ্যান পেজ আসতে পারেন, facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। তবে এখনো পর্যন্ত হয়তো আপনি পোস্ট খুঁজে পাবেন না, আমরা খুব দ্রুতই একটি পোস্ট আপ করে দিচ্ছি। তবে আপনার চাইছি যে আপনি এসএমএস কিংবা আপনার কথাগুলি দিয়ে আমাদের সাথে থাকুন। যেটা বলছিলাম যে ডিজে পার্টি নিয়ে আমরা কথা বলছিলাম, একটা বদলে যাওয়ার সময় নতুন এক সংস্কৃতি এই ডিজে পার্টি। এবং ডিজে শব্দটার শব্দের অর্থটা যদি আমি বলি, ডিস্ক জকি, একে আবার কেউ কেউ ডিস্ক জকিও বলেন। এবং বড় বড় অভিজাত হোটেলগুলো যেগুলো আছে সেখানে শুধুমাত্র ডিজে পার্টিতেই তারা সীমাবদ্ধ নয়। আমরা রাজধানীর গুলশান বনানী উত্তরার কথা বলতে পারি, নানান জায়গায় কিন্তু এখন ডিজে ক্লাবও গড়ে উঠেছে আর সবাইকে অনেক বেশি আকর্ষণ করছে। এবং এই ক্লাব হোটেলের ডিজে পার্টির আকর্ষণ হলো চিয়ার্স গার্লরা। এখানে একেবারে বলা হয়ে থাকে স্প্রিংকল এবং মুখে যাওয়া কিছু তরুণ তরুণ এবং তরুণীদের আনাগোনা হয়। এবং এই চিয়ার্স গার্ল আসলে কারা? তারা স্বল্প পোশাকে চেনা অচেনা, তারা নানান ধরনের পুরুষের বাহুলগ্ন হয়ে তারা নাচানাচি করে, এবং সেটা কি তাদের নেশা নাকি পেশা? এরকম অভ্যন্তর অনেক কথাই আমরা আসলে জানতে থাকবো আজকে। এবং ডিজে পার্টিতে পুরুষকে সঙ্গ দেওয়াটা কি তাদের কাজ, নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? সেখান থেকে তারা কোনো মানবিক সম্পর্কে জড়িয়ে পড়ে, নাকি শুধুমাত্র তারা সেই সময়টুকুর জন্যই ওরকম ছলনার আশ্রয় নেয়, নাকি সেটা আদৌ ছলনা কিনা? এরকম অনেক আগ্রহের জায়গা নিশ্চয়ই আপনার আছে। এসব প্রশ্নের উত্তর আসলে আমরা খুঁজবো, এবং আমরা আজকে একেবারেই সেরকম সরাসরি দুজন মানুষের কাছ থেকে, যারা জড়িয়ে ছিল অনেকটা সময় জুড়ে ছিল অথবা এখনো হয়তো আছে, বা কি বিষয় তাদের সেই সব কিছু দুজনের মুখ থেকে আমরা শুনবো। হয়তো আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এবং যারা কিছুটা হলো ডিজে পার্টি ডিজে ক্লাবে যাওয়ার অভিজ্ঞতা আছে, তারা জানেন একটা বিরাট হল রুম থাকে, বড় সারাউন্ডিং স্পিকার গুলোতে নানান বিটের তাল এমনিতেই মন প্রাণ কিন্তু সবাইকে চঞ্চল করে দেয়। আর যেখানে সেখানে নানান ধরনের অ্যালকো বিয়ার ড্রিঙ্কস এর সরবরাহ হয়ে থাকে, এবং সেসব ক্যান নিয়ে অনেকে চলে আসেন ড্যান্স ফ্লোরে। এবং স্বল্প বসানো উচ্চবিত্ত ঘরের তরুণ তরুণীদের উপচে পড়া ভিড় দেখা যায় সেই ড্যান্স ফ্লোরে, এবং রাত বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে জমে ওঠে সেই সব পার্টি। এবং নগর জীবনের ব্যস্ততা ও নানাবিধ হতাশা ভুলতে অনেকেই কিন্তু ডিজে ক্লাবের দিকে ঝুঁকে যান। আর এখানে মিউজিকের তালে তালে এক মায়ানগরীতে ভাসে সবাই। বিশাল স্পিকার থেকে ভেসে আসা সেই বুক কাঁপানো সুর, কানে হেডফোন, চোখের সামনে রাখা ডিস্ক প্লেয়ার চলে, নিজেদের দক্ষ হাতের জাদু, আঙুলের নিয়ন্ত্রণে চলে বিভিন্ন ধরনের মিউজিকের খেলা, এবং ডিস্ক জকিদের বাজনার জাদুতে মহাচ্ছন্ন হয়ে নাচে একদল মানুষ। যদি আমি সেরকমটা আপনাদেরকে বলি, এদের বেশিরভাগই তরুণ, চোখ ধাঁধানো আলো আধারের খেলায় হারিয়ে যায় সব বেদনা এবং হতাশা। অভিযোগ এটাও করা হয় যে মাদক পানীয় নির্ভর এসব পার্টিতে অংশগ্রহণে বয়সের কোনো বাছবিচার নেই, যে কোনো বয়সের লোকজন এমনকি কিশোর কিশোরীরাও অনায়াসে অংশ নিতে পারে উন্মাতাল পার্টিগুলোতে। এর ফলে সামাজিক অবক্ষয় যেমন বাড়ছে, তেমনি অশনির সংকটের সৃষ্টি হয়েছে প্রত্যেকটা পরিবারের মধ্যে। আর ড্যান্স পার্টির উদ্যোক্তা যারা আছেন বেপরোয়া তৎপরতায় তারা অভিজাত এলাকাগুলো রীতিমতো দখল করে নিচ্ছেন, এবং এখন অভিজাত পাড়াগুলোর সঙ্গে পাল্লা দিয়ে জমজমাট পার্টি ব্যবসা চলছে ঢাকার অনেক জায়গায়, কিংবা দেশে ঢাকার বাইরেও এখনো ছড়িয়ে যাচ্ছে। এটা বহুতল অ্যাপার্টমেন্ট ভবনে কয়েকটি ফ্লোর ভাড়া নেয়, এবং ভাড়া নিয়ে বিভিন্ন গেস্ট হাউসে নিয়মিত এই রাতের জলসাগুলো চলে। এর মধ্যে বেশ কিছু চিহ্নিত গেস্ট হাউসকে মিনি পতিতালয় বললেও কিন্তু অতিরিক্ত বলা হবে না। রূপালী জগতের অনেক উঠতি চলচ্চিত্র তারকা থেকে শুরু করে টিভি মডেলদের অনেকেও এসব আসরে নিয়মিত অংশ নেন। এবার ডিজে গার্ল যাদেরকে বলা হয় চিয়ার্স গার্ল, তাদের সম্পর্কে যদি আপনাদেরকে কিছু তথ্য আমরা দিই, মিনি স্কার্ট, টাইট জিন্স, পাতলা টি শার্ট পরে ডিজে পার্টি জমিয়ে রাখেন এসব চিয়ার্স গার্লরা। ক্লাব বা হোটেলের মালিক পক্ষই তাদেরকে নিয়োগ করেন। এর মধ্যে আবার বিভিন্ন ধরনের ক্লাস থাকে, কেউ স্থায়ী কেউ অস্থায়ী। স্থায়ীরা চুক্তিভিত্তিক টাকা পায়, এবং অস্থায়ী যারা তারা পায় নাইট হিসেবে টাকা। এবং ডিজে পার্টিতে ড্যান্সের পাশাপাশি চিয়ার্স গার্লরা দেহ ব্যবসা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকে। এবং একটা অনুসন্ধানে জানা যায় যে অভিজাত উচ্চবিত্ত পরিবারের ছেলেদের অনেকেই গার্লফ্রেন্ড নিয়ে আনন্দ ফুর্তি করতে ডিজে পার্টিতে আসে, আবার অনেকেই আসে একা। একাকী যারা আসেন তাদের জন্যই পার্টিতে থাকে চিয়ার্স গার্লরা, আর পয়সাওয়ালা পুরুষরাই থাকেন তাদের মূল টার্গেটে। আয়োজকরাই এরকম নানান ধরনের ইশারা বা ইঙ্গিত করে থাকেন। ফ্রেন্ডস, আমরা আমাদের অতিথিদেরকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো পৌঁছ দিয়ে দেবো, তার আগে এই মুহূর্তে একটা গান শুনতে শুনতে খানিকটা সময় আমরা নিয়ে নিতে চাই, এবং তারপর ডেফিনেটলি আবারও আপনাদের সাথে কথা হবে। টিউন ইন করে থাকুন ঢাকা এফএম 90.4। আমরা যে গানটি শুনতে চাই, বৈশাখ টাইটেলের দারুণ একটি গান, এবং আর মাত্র একটি দিন পর আমরা আসলে আমাদের সংস্কৃতিকেই স্বাগত জানাতে চাই। ফিরছি অন্ধকারের গল্পে।
বাঙালির আকাশে আজ রঙের মেলা, নতুনের দীপ্ত বাঙালির আকাশে আজ রঙের মেলা, নতুনের দীপ্ত সতে লাগিয়ে
শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটিবার অন্ধকারের গল্প। আপনি শুনছেন, টিউন ইন করে আছেন ঢাকা এফএম 90.4, এবারকে শুনছেন আপনি। এবং যেমনটা বলছিলাম যে অতিথি যারা আজ আমাদের সাথে আছেন তাদেরকে নিয়ে আমরা ফিরব। আমরা এখন আমাদের স্টুডিওতে পেয়ে গেছি আমাদের আজকের দুজন অতিথি এবং তাদের সাথে আমরা কথা বলবো। পাশাপাশি আপনাকে বলি যে খুব শীঘ্রই আমরা ফেসবুকের ফ্যান পেজটিতে আমাদের আমাদের একদম আপডেটটি দিয়ে দিচ্ছি। দুজন অতিথি তার স্টুডিওতে বসে একটি বসে আছেন, এরকম একটি ছবি আমরা হয়তো পোস্ট করে দিব এবং ফেসবুকে আপনি আসতে পারেন এবং এসে আপনার কথাগুলো আপনার মূল্যায়নগুলো আমাদেরকে জানাতে পারেন, যেগুলো নিয়ে নিঃসন্দেহে আমরা কথা বলবো। পাশাপাশি আপনি এসএমএস করতে পারেন 16260 এই নাম্বারটিতে। এবং বরাবর মতো বলে নিচ্ছি যে অন্ধকারের গল্পের এই আয়োজনটির জন্য আমি থ্যাঙ্কস জানাতে চাই প্রোডিউসার সাদেক সামি এবং টিম মেম্বার মঈন, জানাতে ফেরদৌস শিপনকে এবং আরো যারা কাজ করছেন। পাশাপাশি এটাও বলতে চাই যে অন্ধকারের গল্প কখনোই কোনো সিদ্ধান্ত, আদেশ, উপদেশ কিংবা সমাধানের সিদ্ধান্ত নিতে পারে না, সে অধিকারও আমরা রাখি না। আমরা শুধুমাত্র অন্ধকার জগতে হারিয়ে থাকা কিছু গল্পগুলোতে সেই সব মানুষের মুক্তিকে এই মাইক্রোফোনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি এবং পুরো ঘটনার মূল্যায়ন বা যা কিছুই বলেন না কেন সেটা আপনাদের বিবেকের জায়গা থেকে, আপনাদের মূল্যবোধের জায়গা থেকে এবং সেটা থেকে ঘটনাগুলো শুনতে শুনতে আপনি যদি খানিকটা সচেতন হতে পারেন সেটাই হয়তো আমাদের পাওয়া। আমরা দেরি করতে চাই না, আমরা মাইক্রোফোনে নিয়ে যেতে নিয়ে নিতে চাই আজকের দুজন অতিথি, শরিয়ার ভাই এবং জরিন। হ্যালো
জি, হ্যালো,
কেমন? আমাদের সাথে জেরিন আছেন।
জি, আমি জেরিন বলছিলাম।
কেমন আছেন দুজনে?
জি, আমি ভালো আছি, আমরা ভালো আছি, আপনি ভালো আছেন?
অনেক ভালো আছি। আমরা আজকে দুজনকে পেয়ে আসলে অনেক বেশি ভালো লাগছে, কারণ নিজেদের জীবনের এমন কিছু কথা থাকে, নিজেদের জীবনে এমন কিছু গল্প থাকে যেগুলো মানুষ সচরাচর প্রকাশ্যে বলতে চায় না। তো আপনারা এমন একটি জায়গায় আজকে এসেছেন এবং যখন আমাদের সাথে আপনাদের কমিউনিকেশন হলো যে আমরা অনেক বেশি সাধুবাদ জানাই এবং প্রত্যেকটা মানুষকে ওই জায়গা থেকে আমরা প্রচন্ড পরিমাণে শ্রদ্ধা এবং ওই জায়গা থেকে প্রচন্ড পরিমাণে আমরা তাদের প্রতি ভালোবাসাটাও জানাই, তারা সেই সাহসটা করে এসে এই মাইক্রোফোনের সামনে লক্ষ লক্ষ মানুষের কাছে তারা তাদের কথাগুলো তুলে ধরেন। আপনারা সেরকমই দুজন মানুষ, প্রথমেই আপনাদের সেই কারণে আমরা সাধুবাদ জানাতে চাই। পাশাপাশি এমন একটি সময় আমরা কথা বলছি আর একটি দিন পর কিন্তু পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ মানেই হচ্ছে আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের সেই বিষয়গুলো, একদম আপন বিষয়গুলো, সেটার বাইরে এমন একটা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো যে ডিজে কালচার কিংবা সেখানকার জগতের কিছু গল্প আপনাদের দুজনের কাছ থেকে শুনবো। তার আগে আমরা একটু দুজনের ছোটবেলাতে ফিরে যেতে চাই। আমরা সবসময় অনুষ্ঠানটা যারা নিয়মিত শুনে থাকেন অন্ধকারের গল্প, শাড়িয়ার এক সময় অনেক ছোট ছিল, তার ছোটবেলা ছিল কোথায়, বড় হওয়া কি, সেই সময়ের গল্পগুলো একটু শুনি।
আসলে আমার স্কুল ছিল স্কলাস্টিকা, ইংলিশ মিডিয়াম স্কুল ছিল, তারপরে ওখান থেকে ও লেভেলস করার পরে আমি লেভেলস করেছি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল ইএসএস, দেন গ্রাজুয়েশনের জন্য আমি যাই ফিনল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি মালয়েশিয়া।
আচ্ছা,
কিন্তু আমার আসলে ছোটবেলা মানে যখন থেকে সেন্স হয় তখন থেকে মিউজিক, গান এরকম একটা ঝোঁক কাজ করে। তো মালয়েশিয়া পড়া যখন আমি বিজনেস ইনফরমেশনের স্টাডিজ শুরু করলাম, ওখান থেকে আমার টিচাররা বলল যে আমাদের এখানে ক্রিয়েটিভিটি সাবজেক্ট নাই, তো তুমি ঢাকায় ব্যাক করো বা এরকম কিছু।
আচ্ছা,
তো সেই ক্ষেত্রে আমি আর কি শান্ত মারিয়াম থেকে গ্রাজুয়েশন করছি।
পরে ব্যাক করেছি। জি, মালয়েশিয়াতে কতদিন ছিলেন?
2003 পর্যন্ত।
ওকে, দেন এখানে যে আপনার ফ্যামিলি সম্পর্কে জানতে চাই।
আপনি ফ্যামিলিতে আমার আসলে আমার আব্বু আম্মু, আমার মা টিচার, এখন প্রিন্সিপাল বর্তমানে একটা আমাদের লোকাল স্কুলের যাত্রাবাড়ি, আমার বাবা রিটায়ার গভর্নমেন্ট জব করতো, রেলওয়েতে ছিল।
আচ্ছা,
আর আমার ভাই বোন নেই, আমি একলাই,
পুরো একলা।
জি।
আচ্ছা, মোটামুটি বলা যায় প্রচন্ড পরিমাণে সচ্ছল একটা পরিবার আপনি বড় হয়েছেন।
অনেকটাই। আমি হয়তো প্রথম এরকম, তো একাকিত্বটা থেকে আসলে কিছু কিছু জিনিস মানুষের মাইন্ডে আসে যেগুলা একটু ব্যতিক্রম বা একটু অন্যরকমই হয় দেখা গেছে। তো সেই ক্ষেত্রে নিজের মতো করে চলা, ইন্ডিপেন্ডেন্সি, ও সেটা হ্যাঁ পাইছি সবসময়, ফ্রিডম তো একটা পেয়েছি ফ্যামিলি থেকে, সবসময় পেয়ে গেছি। সেইভাবে এক সময় গিয়ে তারপরে তো পরিচয় হলো ওর সাথে আমার।
আচ্ছা, আমরা সেই সব গল্পে যাব। আমরা এখনো ওই সময়টা থাকতে চাই যখন দুজন দুজনকে আসলে চিনতে নেই না, একদম আপনাদের ছোটবেলায়। জরিন, আপনার ক্ষেত্রে আপনার ছোটবেলা শুনতে চাই, কোথায় বড় হওয়া, আপনি স্কুলে পড়া।
জি, আমার ফ্যামিলি সবাই একটা সময় মিরপুর ছিল, মিরপুর পল্লবীতে ছিল। তো আমরা সাত বোন দুই ভাই। তো আমার ফ্যামিলি সবাই আপনার মিরপুরেতে ছিল। তখন একটা সময় আমার ফ্যামিলি সবাই বলছে যে যাত্রাবাড়িতে শিফট করবেন ওনারা। তো আমার সবসময় আমি ছোটবেলা থেকে জন্মের পর থেকে আমি মিরপুরটাকে চিনতেছি, পল্লবীটাকে চিনতেছি। তো সেখানে অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, তো আমি সেখানে এমডিসি মডেল টাউন একটা স্কুলে পড়তাম, সেখানে আমি অলরেডি পড়াশোনার ভিতরেই ছিলাম। এর মধ্যে আমার ফ্যামিলি সবাই বলছে ওখান থেকে শিফট করবে যাত্রাবাড়ি, তো আমার সেখানে যেন কেমন লাগছিল যে আমি যাব না। তো ফ্যামিলি সবাই বলছে যেতেই হবে, আমি বললাম না যাব না। আমার ইচ্ছেটা ছিল না সেখানে যাওয়া, তো সেক্ষেত্রে আমি একটু ই করতাম। এখানে আমার অনেক বান্ধবী ছিল, এখানে আমার মনটা বসে গিয়েছিল, যার কারণে আমি সেইভাবে করে, তখন ছোট ছিলাম তো আসলে সেভাবে করে বুঝতে পারিনি যে আমি সেখানে যাব, ফ্যামিলির সাথে থাকবো, এই জিনিসটা কখনো সেভাবে গুরুত্ব দিইনি। সবসময় ফ্রেন্ড সার্কেল দিয়ে মানে সময়টা কাটতো। তো সেটা আমার স্কুলে দেখা গেল, স্কুলে যাচ্ছি ফ্রেন্ডদেরকে নিয়ে, আপনার অনেক জায়গায় ঘুরতে যাওয়া হচ্ছে, পিকনিক করা হচ্ছে, সেগুলো আমার কাছে খুব ভালো
লাগছে,
খুব এনজয় লাগতো।
আচ্ছা, আর ভাই বোনদের কথা বলছিলেন, আপনি কততম?
আমি সবার ছোট।
সবার ছোট, ভয়ঙ্কর আদরের আর কি। তাহলে
অনেক আদরের এবং অনেক রাগী,
মানে তাহলে মানে কোন ধরনের শাসন বকা ঝকার কোন সুযোগ কখনোই ছিল না?
সুযোগ ছিল না, বরং আমি সবাইকে খুব শাসন টাসন দিয়ে রাখতাম।
আপনার বড় ভাই বোনরা কি করতেন?
আমার বড় ভাইয়া তখন আপনার এনজিও অফিসে জব করতেন, আর সব বোনরা লেখাপড়া করতেন। দুটো বোনের, তিনটা বোনের তখন বিয়ে হয়েছে শুধু।
আচ্ছা, বাবা মা?
বাবা আপনার সিমেন্টের অফিসে ম্যানেজার ছিলেন, তো ওই অবস্থায় তখন রিটায়ার্ড হয়েছিলেন বাবা, তখনই উনি চিন্তা করেছে আমরা ওখানেই চলে যাব যাত্রাবাড়িতে।
আচ্ছা, এবং দুজনের সম্পর্কে আমরা কিছু শুনছিলাম। আমি তো দুজনের এই সেই ছোটবেলারই সবকার তো একটা স্বপ্ন থাকে, যেমন সারিয়া ভাই বলছিলেন যে মিউজিক নিয়ে আমার একটা স্বপ্ন তৈরি হলো। আপনি নিশ্চয়ই মিউজিক নিয়ে অনেক ধরনের স্বপ্ন বুনতেন, কিংবা হয়তো ব্যান্ড করা হতো বা বন্ধুদের সাথে এরকম কিছু করা হতো। তো এই সময়ের একটা কিছু একটা হওয়ার ইচ্ছে, লাইক অনেকে মনে করতে পারে আমি বড় ক্রিকেটার হবো, কেউ মনে করে আমি নায়ক হবো, কেউ মনে করে আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবো। তো আপনার ক্ষেত্রে এটা কি ছিল? ডেফিনেটলি মিউজিক।
অবশ্যই, আমার তো আমি ক্লাস 7 থেকেই ব্যান্ড মিউজিক স্টার্ট করি, তো তখন থেকে এরকম ইচ্ছে ছিল ব্যান্ড একসময় ব্যান্ড নিয়ে কিছু একটা করবো। তো আলটিমেটলি আমার সোলো আর্টিস্ট হিসেবে আমার 2012 প্রথম অ্যালবাম রিলিজ হয়,
মাশাআল্লাহ। কিন্তু এই ব্যান্ডের প্রতি আগ্রহটা কেন? আপনি যেমন বলছিলেন যে পরিবারের কেউ এসেছিল এরকম,
তখন একাকিত্ব যে আবার বলি, আমার মা টিচার ছোটবেলা থেকে আমি দেখে আসতেছি, আব্বু অফিসে যায়
সবাই,
অল টাইম বিজি থাকে, আম্মু সবসময় ব্যস্ত, আব্বু তো জাস্ট আমাকে স্কুলে দিয়ে আসতো নিয়ে আসতো। তো বাকি যে টাইমটা তখন আমার কোনো ফ্রেন্ড নাই, ভাই বোন নাই। তো একটা সময় যখন আমার মেন্টাল বিল্ড আপটা হয়ে গেল, ম্যাচুরিটি স্টার্টিং হয়ে গেছে, তখন আমার গিটার প্রথম আর কি গিটার বাজানো হয়। তো সেই ক্ষেত্রে মিউজিক আমার মানে ফ্রেন্ড এবং ভাই বোন এভরিথিং সব
সব হয়ে গেছে। আচ্ছা, এবং একথা আমরা বলতে পারি যে শরীফের কথা শুনতে শুনতে যে মানে আপনার টাকা পয়সা বা যা কিছু দরকার সবকিছুই ছিল, কিন্তু বাবার যে যতটাখানি সময় বাবার কাছ থেকে পাওয়ার কথা, সময় পাওয়ার কথা, সেই ব্যাপারটা ছিল না। একটা সময় গিয়ে আপনি ধরুন হলেন গিটারের, এবং গিটারের সাথে ভালোবাসাটা শুরু হলো। আমরা সেই গল্পগুলো শুনবো। একই কথা জুড়েন আপনার জন্য যে ছোটবেলায় অনেক ধরনের ইচ্ছে থাকে, হয়তো আমি বড় হয়ে নায়িকা হবো, হয়তো আমি ডক্টর হবো, এরকম অনেক ধরনের ইচ্ছে থাকে। আপনার তো একেবারে সব ভাই বোনের ছোট বোন, ইচ্ছেটা অন্যরকম একেবারে। কি ছিল ইচ্ছে? কি ছিল?
আমার ইচ্ছে ছিল আমি একটা নায়িকা হব, আসলে তাই।
না, এটা খুব বসে কিছু না, এটা সবাই আসলে
সবাই ইচ্ছে থাকতে পারে। আর তখন আসলে আমি একদম ছোট ছিলাম, তো তখন মানে বাস্তবতা জিনিসটাকে কখনো বুঝতে চাইতাম না, সবসময় আবেগ নিয়ে মানে সবসময় চলতাম। তো আমার ইচ্ছে ছিল আমি নায়িকা হব। তারপর আমার সবসময় আপনার গরিব দুঃখীদের জন্য খুব মায়া হতো, ওনাদেরকে খুব দান করতাম, আমার কাছে নিজের কাছে খুব গর্বিত মনে হতো নিজেকে তখন।
আচ্ছা, এর বাইরে কোন মজার স্মৃতি কি মনে পড়ে যে ছোটবেলার খুব বেশি মিস করেন এখনো ফ্যামিলির সাথে, কিংবা এমন কোন স্মৃতি যেটা দিয়ে আসলে এখনো হাসি পায় মনে করলে? এরকম অনেক স্মৃতি তো আছে, তারপর কোন ধরনের স্মৃতি ভাই বোনদের সাথে বা বাবা মার সাথে মনে পড়ে কিনা?
হ্যাঁ, এরকম অনেক স্মৃতি আছে। তার মধ্যে আপনার সব থেকে একটা মজার স্মৃতি হলো সেটা, আমার একটা বান্ধবী ছিল, ও হলো দোলন, ওর সাথে খুব এনজয় করতাম আমি। তো মাঝে মাঝে করতাম কি, বাসা থেকে বের হয়ে যেতাম স্কুলের, ও আর আমি একই স্কুলে পড়তাম, একই ক্লাসে পড়তাম। তো অনেক সময় আমার একটা আরেকটা বান্ধবী আছে, নাম সাদি ইসলাম শাহনাজ, তো আমরা তিনজন মিলে খুব এনজয় করতাম। তারপর আমরা তিনজন দেখা গেল যে একদিন হঠাৎ করে চিন্তা করলাম, চল আমরা একদিন চিড়িয়াখানায় যাই ঘুরতে। তো তিনজন চিড়িয়াখানায় গেলাম, সেখানে যাওয়ার পর আপনার সেখানে দেখলাম কয়েকটা ফরেনার, ফরেনারদের দেখে মানে আমি ওইভাবে করে জিনিসটা খেয়াল করিনি, তো ওরা বলছে দেখ ফরেনারদের হাতে ক্যামেরা, তো আমি চল সামনে যাই, আমাদের হাতে তো ক্যামেরা নেই, তো সেইভাবে তো আমরা বেরো হয়নি যে ক্যামেরা নিয়ে বের হবো। তারপর ওরা গেল, তারপর ফরেনার গুলো আমাদেরকে অনেক কথা জিজ্ঞেস করলো, তারপর হঠাৎ করে আমাদের ছবি উঠালো, ছবি টবি উঠিয়ে মানে উনি অ্যাড্রেস মতন পাঠিয়ে দিল ছবি ছবিগুলো, তো সেখান থেকে আপনার সেই অ্যাড্রেসে সেই ফরেনার গুলো হঠাৎ করে একদিন বাসায় চলে আসছে। তো শাহানা যে বাসায় আসলো তা আমি অবাক হয়ে গেলাম, ওনারা ছিল ইতালি, ইতালি থেকে আসছে, তো মানে অবাক হয়ে গেলাম, উনি হঠাৎ করে আমাদের তিনজনেরই বাসায় আসছে, এসে খুব বেড়ালো, খুব আনন্দ করলো, খুবই আমার কাছে ওনাদেরকে নিয়ে প্রায় আমরা এক সপ্তাহ খুব মজা করেছি, আমাদের আমার ফ্যামিলির সাথে ওরা ওনারা মিট করেছেন, আমার বান্ধবীর ফ্যামিলির সঙ্গে মিট করেছেন, মানে আমাদের ফ্যামিলির মেম্বার সবাই মিলে ওনাদের সাথে খুব এনজয় করেছি কয়েকটা দিন, সেদিনটাকে আমি খুব মিস করি।
যদিও জনরা হিসেবে প্রথমে বুঝি নাই, তো
এমনি ভালো লাগে কানে শুনতে ভালো লাগছে,
ক্রিড শুনতাম অনেক বেশি, শুনতাম ক্রিড জিমোইসন তাদের শুনতাম, তো এরকমই তো একটা স্টার্টে যে বুঝলাম যে না অল্টারনেটিভ মিউজিকই আসলে আমার সাথে যায় বা গাচ্ছি গা করতেছি এরকম কিছু।
আচ্ছা এই যে মিউজিক করতেন সেক্ষেত্রে পরিবারের কাছে কোনো ধরনের বাধা আসতো কিনা?
পরিবারের কাছে বাধা বলতে যখন আমার আম্মু বুঝিয়ে তো আমাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছে, তাহলে সবসময় স্বপ্ন ছিল যে একটা ভালো বড় কিছু হবো, বিজনেসম্যান বা সামথিং, ইঞ্জিনিয়ার ডাক্তার, যেটা সব বাবা মাই চায়। তো এই মিউজিকের সাপোর্ট আসলে বাবা মা কিন্তু আমাকে কখনো ওরকম ভাবে দেয় নাই, এখন যা সেটা অন্যরকম হয়েছে। তারপরও তো এই গিটার আসলে আমি আমার ক্লাস সেভেনে আমার সাবজেক্ট ছিল আপনার সায়েন্স, আমাদের স্কুলের নিয়ম যেটা সায়েন্স আর্টস চুজ করতে হয়, তো প্রথমে সায়েন্স নেওয়ার পরে যেহেতু গিটার কিনতে হবে আমি কমার্সে সুইচ করলাম, কি হবে আপনার বই বিক্রি করে আমি আমার ফার্স্ট গিটার কিনছিলাম। হ্যাঁ, তো তারপরে আমার কমার্সে এই কমার্সে যাওয়া হলো, আদারওয়াইজ আমি সায়েন্সের থেকেই অলওয়েজ করতাম।
আচ্ছা আমরা ফ্রেন্ডস দুজনের কথা শুনতে শুনতে নিশ্চয়ই নিঃসন্দেহে আমরা সামনের দিকে সেই কথাগুলো শুনতে থাকবো, আমরা এই মুহূর্তে নতুন ঘন্টায় প্রবেশ করতে চাই এবং এই ঘন্টায় প্রবেশ করে আবারও ফিরে আসবো, খুব দ্রুতই ফিরে আসছি, অ্যান্ড চাইছি যে আপনি টিউন করে থাকবেন ঢাকা এফএম 90.4। অন্ধকারের গল্প এবং আরো একটিবার আপনাকে স্বাগত জানাতে চাই, বলছিলাম যে খুব দ্রুতই ফিরে আসবো, নতুন ঘন্টায় ফিরে এলাম, ঘড়ির কাঁটায় রাত 11টা বেজে 1 মিনিট। ঢাকা এফএম 90.4 এর সাথে যারা এই মুহূর্তে আছেন তাদের সবাইকে বলি আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলছি যে বিষয়টা নিয়ে আপনার হয়তো অনেক বেশি আগ্রহের জায়গা আছে, হয়তো আপনি জানতে চেয়েছেন, হয়তো আপনি অনেক কিছু ভেবে বসে আছেন যে ডিজে দুনিয়ায় আসলে কি হয়, একটা পুরোপুরি রঙিন আলো ঝলমল একটি দুনিয়া এবং অনেক ধরনের গল্প সেটাকে নিয়ে শোনা যায়, যদিও এখন অনেক বেশি সহজলভ্যতা তৈরি হয়ে গেছে ডিজে কালচারকে নিয়ে, বাট তারপরও যারা এই জগৎটা সম্পর্কে জানতে চান তাদের জন্য আসলে আজকের এই বিশেষ পর্বটি নিঃসন্দেহে আপনার অনেকখানি তৃষ্ণা মেটাবে বলতে পারি। পাশাপাশি এমন একটা দিনে এই কথাগুলো আমরা বলছি আর একটি দিন পর কিন্তু পহেলা বৈশাখ, আমাদের নিজস্ব যে সংস্কৃতি সেই সব কিছুর সাথে এই বিদেশি বা পাশ্চাত্য সংস্কৃতির কতখানি ফারাক, সেটা আমাদের কতখানি দূরে নিয়ে যাচ্ছে নীতি বা নৈতিকতার জায়গা থেকে, সেই সব কিছু শুনবো বা আদৌ দূরে নিচ্ছে কিনা বা কি হচ্ছে না হচ্ছে তাও এমন দুজন মানুষের কাছ থেকে আমরা শুনবো যে দুজন মানুষ এরকমই একটি পরিমণ্ডলে গিয়ে নিজেদের ভিতরে পরিচয়, সেখান থেকে পরিণয়, এরপর তারপরে প্রেম, বিয়ে, আরো অনেক অনেক কিছু, শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে আমরা আসলে কেউই জানি না। এবং সেই দুজন অতিথি ঢাকা এফএম 90.4 এর আমাদের অন্ধকারের গল্পের স্টুডিওতে আজকে সরাসরি এসে কথা বলছেন, অলরেডি আমরা তাদেরকে কিন্তু ওয়েলকাম করেছি, কথা বলা শুরু করেছি এবং দুজনের ছোটবেলা সম্পর্কে আমরা শুনতে চেয়েছিলাম এবং আমরা অনেক মজার মজার ঘটনাগুলো কিন্তু জানতে পারলাম। আজ আমাদের সাথে আছেন শাহরিয়ার এবং জেরিন, তাদের সাথে আবারও কথা বলবো, পাশাপাশি আপনাকে বলি যে অনিবার্য কারণবশত আমাদের পোস্ট দিতে হয়তো খানিকটা দেরি হয়ে গেছে, কিন্তু দুজনই যে আমাদের স্টুডিওতে একদম সরাসরি বসে আছেন এরকম একটি ছবি কিন্তু আমরা ফেসবুকে এইমাত্র আপলোড করে দিয়েছি। আপনারা এসে সেই ছবিতে সেমেস করতে পারেন, সেই ছবিতে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, চাইলে পোস্টটি শেয়ার করে দিতে পারেন, এবং পাশাপাশি বলতে চাই আপনি এসএমএস করতে পারেন আমাদেরকে 16263 এই নাম্বারটিতে। এবং ফ্রেন্ডস, আপনাদের আপনাদের কাছ থেকে পাওয়া মতামতগুলো, আপনাদের কাছ থেকে পাওয়া কথাগুলি কিন্তু আমাদের অনুষ্ঠানটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। পাশাপাশি একথাও বলতে চাই যে অন্ধকারের গল্প সবসময় একটা কথা বলে, আমরা শুধুমাত্র গল্পটাকে এই মাইক্রোফোনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি, আমরা কোনো ধরনের সমস্যার সমাধান কিংবা কোনো ধরনের উপদেশের দিকে যাই না, সে অধিকারও আমরা রাখি না, শুধুমাত্র আমরা তুলে ধরি, বাকিটা সমস্তটাই আপনাদের বিবেক এবং মূল্যবোধের জায়গা থেকে। অন্ধকারের গল্পের এই চমৎকার আয়োজনের জন্য ধন্যবাদ জানাতে চাই প্রডিউসার সাদিক সামি, এবং ধন্যবাদ জানাতে চাই আমাদের টিম মেম্বার মঈন, জান্নাতুল ফেরদৌস, শিপনকে। আমরা আবারও দুজন অতিথির কাছে চলে যাবো, শরিয়ার ভাই এবং জরিন, দুজনকে আবার নতুন ঘন্টায় ওয়েলকাম জানাচ্ছি। আমরা দুজনের ছোটবেলার কথাগুলো শুনছিলাম এবং খুবই ভালো লাগছিল। ছোটবেলায় অনেক বেশি রঙিন হয়, মানুষ হয়তো বয়সের সাথে সাথে তার জীবনে নানান ধরনের ওঠানামা আসে, নানান ধরনের অনেক ঘটনাগুলো ঘটে। তেমনি করে যেমন একটু আগে আমরা বলছিলাম যে আমাদের নিজস্ব একটা সংস্কৃতি আছে, সেই জায়গা থেকে হয়তো আমরা বিভিন্ন ভাবে সময়ের সাথে চলতে গিয়ে অনেক ধরনের সংস্কৃতির দিকে যাই। আমরা শুরুতে দুজনের ডিজে বা এই বিষয়গুলো প্রথম কখন জানতে পারলেন, বা হয়তো শরীরের আপনার জন্য এটা খুব বেশি জানাটা সহজ মিউজিকের সাথে অনেক বিষয়।
আসলে আমার যেহেতু আমি রক মিউজিকে ছিলাম, আমার ফ্রেন্ড ডিজে ওয়াহিদ, অনেক ফেমাস ডিজে রাহাত ভাই আমি পরিচিত, তো ওদের একটা পার্টি ছিল ডিবিসি তে।
হ্যাঁ,
আমি আসলে আমি খুব ইন্টারেস্টেড ছিলাম যে এটা কত
হবে, এটা 2009 এর দিকে,
2009। তো আমার মানে ডিজে আসলে আমি ওইভাবে লাইক করি না,
জানুয়ারির দিকে
বলবো যে সবসময় মনে হতো যে না এটা কি ধরনের মিউজিক বা এরকম একটা কিছু।
তো
হ্যাঁ, একটা অদ্ভুত লাগতো। তো আমার একটা ইনভিটেশন কার্ড ছিল ওই দিন একটা পার্টিতে, তো সেই ক্ষেত্রে আমি পার্টি অ্যাটেন্ড করার জন্য গেলাম। ডিবিসি অডিটোরিয়াম ছিল গুলশানে। তো এখন যদি যেভাবে মনে একটু মনে করে মনে করে বলতে হবে, যাই হোক, তো ডিবিসি অডিটোরিয়াম ছিল। তো ফার্স্ট অফ অল এত লাউড সাউন্ড বা এত এরকম ইসে কোনোভাবে অভ্যস্ত না আমি। এর আগে নিজেও শো করছি, যে কনসার্ট করছি, নিজে গান করছি, বাট ডিজে জিনিসটা খুবই অড লাগতেছিল। তো ওখানে শুনতে শুনতে ডিজে যখন পারফরমেন্স শুরু হলো, তো অডিটোরিয়ামে আমি আসলে একটা কোণে বসেছিলাম, যেটা সবাই নর্মালি করে, ড্যান্স করে বা পার্টি করে, এরকম আমার কোনো আসলে হাইপারনেস বা কোনো এক্সাইটমেন্ট লাগতেছিল না যে কোনো পার্টি করার মতো কোনো কিছু। তো ওই টাইমে আমি আসলে জিনের সাথে আমার আই কন্ট্যাক্ট হয় ফার্স্টলি, যে আমি দেখলাম যে না ওর মানে কিছু একটার দিকে তো মন যায় আলটিমেটলি। তো ডিজে বাদ দিয়ে তখন আমার ফার্স্টলি আমি দেখলাম আর কি, ওখান থেকে শুরু
একদম প্রথম দিনই।
হ্যাঁ, ফার্স্ট ডে, ভেরি ফার্স্ট ডে ওর সাথে পরিচয় আমার এই পার্টিতে।
আচ্ছা, তখন আপনার কাছে এই ডিজে পার্টির থেকে বেশি জেরিন বেশি ইম্পর্টেন্ট?
আমি একদম বোর ফিল করতেছিলাম, যে এত লাউডের মধ্যেও কোনো কিছু ভালো লাগতেছিল না। বাট যেহেতু ওরা ও আসলে একটা ছেলের সাথে নাচতেছিল যতটুকু আমার মনে পড়ে, তো সেখান থেকে আমার ভালো লাগলো দেখে যে না এরকম এরকম। তো আমি তারপরে একবারে গিয়ে কথা বলি বা এরকম।
আচ্ছা, আমি জরিন আপনার কাছে জানতে চাই, আপনার আমাদের এই মাইক্রোফোনের মাধ্যমে এখন কিন্তু লক্ষ লক্ষ মানুষ আমাদেরকে সরাসরি শুনছেন, এবং আপনার এই কথাগুলো নিঃসন্দেহে তাদেরকে অনেক বেশি সচেতন যদি বলেন, কিংবা অনেক বেশি তাদের আগ্রহের জায়গাটাতেও তাদেরকে তৈরি করতে পারবে। আমরা যা কিছু আজকে শুনবো আমরা খুব সত্যি কথাগুলো খুব সৎসাহসের সাথে শুনতে চাই। আপনার এই ডিজের প্রতি ভালো লাগা বা এই সংস্কৃতির প্রতি প্রথম কবে জানা শোনা, কিভাবে শুরু হলো?
আগে থেকে আমার এই ডিজে পার্টি, একটু নাচ গান এগুলো আমার কাছে খুবই ভালো লাগে
ছোটবেলা থেকে।
হ্যাঁ, অবশ্যই একটা ছোট সিনেমা করেছি আমি, মানে ছোটবেলার আর কি চরিত্রটা ছিল, মানে ছোটবেলার। তো সেক্ষেত্রে আমার কাছে সবসময় ভালো লাগতো নাচ গান, সবসময় ভালো লাগতো। তো সেক্ষেত্রে আমার একটা ফ্রেন্ড, ও আমাকে বললো, শারমিন নামের আমার একটা ফ্রেন্ড আমাকে বললো চল আমার কিছু ফ্রেন্ড আছে, ওরা আমাদেরকে ইনভাইট করেছে, এরকম এরকম ডিজে পার্টি হয় সেখানে।
তখন আপনি কোন ক্লাসে পড়েন বা কোন সময়টা?
তখন আমি অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি চলে গেছে, তো শিফট হয়েছে ওনারা যাত্রা বাড়িতে। তখন আমি আমার বোন থাকে মিরপুরে, আমার একটা বোন থাকে, তো সেই বোন মাত্র নতুন বিয়ে হয়েছে, বোনটার একা একা মন টিকছে না, বাবা মা চলে গিয়েছে এখান থেকে। সেক্ষেত্রে আমার বোন আমাকে বললো তুই আমার কাছে থেকে যা, আমার কাছে তুই লেখাপড়া করবি। তো সেই ক্ষেত্রে আমি একটা বছর গ্যাপ গেল, একটা বছর, সেই বছরটা আমি লেখাপড়া করছিলাম না, এইট ক্লাস এইটের থেকে আমি ছেড়ে দিলাম পড়াশোনাটা।
এটা আবার তো বলেন তো কারণটা কেন?
আমার সবকিছু হয়ে গেছে আর কি। তারপর সেক্ষেত্রে আমি খুব মানে আমার বান্ধবীদের সাথে সবসময় কথাবার্তা বলতাম, মনটা খারাপ থাকতো। আর বোনের বাসায় তখন আমি থাকি, আমার আপুর বাসা, আর আমার আপু আমাকে এত ভালোবাসতো, খুব আদর সোহাগে রাখত। তারপর আমার একটা ফ্রেন্ড শারবিন আমাকে বললো যে চল আমার কিছু ফ্রেন্ড আছে ডিজে পার্টিতে যাই এরকম এরকম, তুই তো কখনো যাসনি। আমি বলি হ্যাঁ আমার যাওয়ার খুব শখ, চল আমি যাবো তোর সঙ্গে। তারপর ওর সঙ্গে আমি যাই, ওর একটা ফ্রেন্ড ছিল সেখানে, তো আমাকে রেখে ওর ফ্রেন্ড।
আপনি ডিজে সম্পর্কে জানতেন যে ডিজে পার্টি বলতে একটা ব্যাপার আছে?
হ্যাঁ আমি জানতাম ডিজে পার্টি বলতে, ডিজে পার্টি বলতে জানতাম যে সেখানে অনেক লোকজন যায়, অনেক হাই সোসাইটি হাই ক্লাসের লোক যায়, টপ ক্লাসের লোকজন যায় সেখানে, অনেক নাচ গান হয়, অনেক এনজয় হয় সেখানে। সেখানে ফ্রি মাইন্ডে সবার সাথে সবাই মানে
মেলামেশা করে,
মেলামেশা করে না অ্যাকচুয়ালি সেটা না, সবার সাথে সবাই মানে আপনার সামনে আমি নাচতে পারবো, আমার সামনে আপনি নাচতে পারবেন, এটাই তো বড় বিষয় তাই না? তো সেটা আমি জানতাম। তো সেক্ষেত্রে আমি
জায়গা ছিল কখনো যে যখন এগুলো শুনতেন যাবার আগে জানিস আমি যদি কখনো ওখানে যেতে পারতাম এরকম এরকম জায়গাগুলো ছিল
না? আমার সেখানে যাওয়ার আগে খুব ইচ্ছে হতো যে আমি যাব, তো আমি এগুলোকে সবসময় পছন্দ করতাম, ভালোবাসতাম, নাচ গান হই হুল্লোড় এগুলোকে আমি সবসময় লাইক করতাম। তারপর আমার ফ্রেন্ডের সঙ্গে সেখানে গেলাম, যাওয়ার পর আমার ফ্রেন্ড আমাকে রেখে ওর ফ্রেন্ডকে সময় দিচ্ছে, তখন আমি একা একা খুব মানে ভালো লাগছে না, দাঁড়িয়ে আছি। তারপর এর মধ্যেই দেখলাম যে পারভেজ নামের একটা ছেলে মানে আমার দিকে তাকিয়ে আছে, এমনিতেই অনেকেই মানে আমার সাথে কথা বলতে চাচ্ছে, একা একা যেহেতু আমি দাঁড়িয়ে আছি অনেকেই সুযোগ নিচ্ছে আমার সাথে কথা বলবে, তো আমি সেগুলো অ্যাভয়েড করে গেলাম। অ্যাভয়েড করার যাওয়ার পর একটা ছেলে ছিল পারভেজ, ও আমাকে এসে বলছে এক্সকিউজ মি আপনার সাথে কিছু কথা বলতে পারি? আমি বলি জি বলেন। বলে আপনার বান্ধবী তো আমি চিনি ওকে, ওর নাম শারমিন, তো ও তো আপনাকে অ্যাভয়েড করে ওর ফ্রেন্ডকেও সময় দিচ্ছে, আপনি কিছু মনে করবেন না, আপনি ফ্রিলে আমার সাথে গল্প করতে পারবেন, পারেন, আমিও একা আপনিও একা, আমরা দুজন কথা বলবো, গল্প করতে পারি। তারপর সে আমার নাম জিজ্ঞেস করলেন, বললাম ওনার নাম জিজ্ঞেস করলাম আমি, সেও বললেন। তো প্রথম প্রথম না আমার কাছে খুব আনিজি লাগছিল যে একটা অপরিচিত একটা লোকের সঙ্গে আমি দাঁড়িয়ে কথা বলবো, তো এক দুই কথা এইভাবে করি মানে এক কথা দু কথা ওনার সাথে অনেক কথাই আমার বলা হয়ে গেল ইতিমধ্যে। তো সেক্ষেত্রে শাহরিয়ার ও আমার দিকে মানে তাকিয়েছিল, এমন ভাবে তাকাচ্ছিল মানে দূর থেকে, সে আমাকে মনে হয় একদম কিছু বলতে চাচ্ছে। তা আমি তো ভয় পাচ্ছিলাম, সেখানে একটা অপরিচিত জায়গা, আমি কখনো আসিনি, এছাড়া আমার বান্ধবী আমার চোখের সামনে থেকে একটু পর বাইরে চলে যাচ্ছে, ওর ফ্রেন্ডকে তো খুব মানে মজায় আছে, এনজয় করছে, তো আমাকে সে পাত্তা দিচ্ছে না। ওকে আমি জিজ্ঞেস করছি যে আমার সাথে কথা বল না দাঁড়িয়ে, ও আমাকে বলছে তুই তোর মতন করে থাক না, আমাকে একটু আমার মতন করে থাকতে দিই আমার ফ্রেন্ডকে নিয়ে। তো আমি চিন্তা করলাম যে ওকেও ডিস্টার্ব করাটা ঠিক হবে না, সেক্ষেত্রে আমি দাঁড়িয়েছিলাম। তারপর ওই পারভেজ নামে ছেলেটার সাথে কিছু টাইম কথা বলছিলাম, দুই চার পাঁচ দশ মিনিট, সে মানে আমার ফোন নাম্বার চাচ্ছে, আমি তাকে বলছি আমি তো ফোন ইউজ করি না, আমি ওনাকে নাম্বারটা দিব না, তাই বলছি আমি তো ফোন ইউজ করি না। তিনি বলছে আপনার হাতে আমি ফোন দেখেছিলাম বাইরে যখন গিয়েছেন, তখন আপনি কার সঙ্গে যেন ফোনে কথা বলছিলেন। তখন আমি বলেছি হ্যাঁ আমার কাছে ফোন আছে, সরি আমার নাম্বারটা দেওয়া সম্ভব না, কারণ আমার পারিবারিক কিছু প্রবলেম আছে, আমি নাম্বারটা দিতে পারবো না। ইতিমধ্যে উনি মানে আমাকে এমন ভাবে ই করতেছে, ইমোশনাল ব্ল্যাকমেইল করছে যে আমার সাথে উনি ফ্রেন্ডশিপ করবেই। তো এক দুই কথা উনি কথা বলছে, আমিও একা একা কথা বলছি, ইতিমধ্যে অনেকে আমার দিকে তাকিয়ে আছে কথা বলতে চাচ্ছে, সেই ভয়েতে অ্যাকচুয়ালি ওনাকে আমি ধরো যে ব্যবহার করছি কথা বলে, যে গার্ডিয়ানের মতন ওনার সাথে যদি আমি কথা বলি, আরো দশজন চিন্তা করবে না এর সাথে একজন আছে আমি এর সাথে কথা বলবো না, সেক্ষেত্রে ওনার সাথে আমি কথা বলেছি কিছুটা দাঁড়িয়ে, এর মধ্যে শাহরিয়ার আমার দিকে তাকিয়ে আছে, এর মধ্যে মানে পাশ থেকে আমাকে বলছে আমি কি আপনার সাথে কিছু কথা বলতে পারি, আমি বলি আমি ওনাকে বারবার অ্যাভয়েড করে যাচ্ছি, এক জায়গা থেকে শুনে আরেক জায়গায় যাচ্ছিলাম, এর মধ্যে সেখানে আবার গিয়েছি উনি যে বলছে আপনি কি কিছু শুনতে পাচ্ছেন, আমি বলি জি আপনি বলেন আমি শুনতে পাচ্ছি, মানে খুব রাগান্য হয়ে আমি বলছি হ্যাঁ আপনি বলেন আমি শুনতে পাচ্ছি, ও আবার বলছে যে আপনি এত রাগ হয়ে যাচ্ছেন কেন, আমি বলি কোথায় আমি রাগ হচ্ছি না তো, আপনি রাগের কিছু দেখতে চান আমি অবশ্যই রাগ দেখাবো আপনাকে, তারপরও সে আমার মানে পিছন ছাড়তেছে না আমার সাথে কথা বলবেই, সে অবশ্যই বুঝতে পেরেছে যে একটা অপরিচিত লোক আমার সাথে দাঁড়িয়ে কথা বলেছে, অন্যান্য কেউ না বুঝুক সেও বুঝতে পেরেছে হয়তো যে ওই লোকটা আমার কেউ না পরিচিত কেউ না, সেক্ষেত্রে উনি হয়তো আমি ভেবেছি যে উনি বুঝতে পেরেছে সেই ক্ষেত্রে উনি আমার কাছ থেকে সুযোগ নিচ্ছে কথা বলার।
এই উনিটা কি শাহরিয়ার ভাই?
জি শাহরিয়ার। তারপর সে আমাকে বলছে আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে আমি দিব না, একটা পর্যায়ে সে আমার হাত থেকে ফোন নিয়ে গেছে।
ব্যাপারটা এরকম ছিল যে যখন ও ওই ছেলের সাথে কথা বলতেছিল তো আমার কাছে এরকম ফিল হয়েছে যে আনফেয়ার বা সামথিং, সে ও একজনকে অ্যাভয়েড করতেছে, তো আসলে আমি যে নাচবো না বা আমি নিজে বোর হচ্ছি চিন্তা করলাম তাহলে নিজেই যে এখন কথা বলি, এ আসলে আমার ইন্টারেস্টটা শুরু।
আচ্ছা,
তো ওরা যখন আমি আমি ওইভাবে থটসে নিয়েছি যে না ও নর্মালি এখানে যে বাকি ডিজে মেয়েরা আসছে ওই ওরকম
ওরকমই,
তো আমি ওইভাবে নাম্বার চাইছি যে না নাচবো ঠিক আছে পার্টি যখন আসছি তাহলে আজকে দেখা হচ্ছে করি,
ভালো লাগা বা এরকম
না 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 আমি একদম খুবই নেগেটিভলি ভাবে নিয়ে স্টার্ট করছি, ফোন নাম্বার স্বাভাবিক ভাবে যেটা হয়, তো আবার ও আবার দেখতেছি ফোন নাম্বার দিবে না, তো এরকম একটা অবস্থা, পরে এক ধরনের একটা ঝগড়ার মতো আর কি একটা পরিবেশ, তো আমি বলছি ওকে আপনার যদি মন চায় আপনার ফোন দিতে পারেন নাম্বার, এই যে আমার নাম আমার ফোন দিলাম, তো ফোন আমার ফোনটা ধরার পরে ওর নিচ্ছে না, আমি তো দেখি দেখছি সব মেয়েরাই এরকমই যে সবাই সাথে সবাই কথা বলছে,
আমরা একটু ভোলামলা করি বলি যে মানে সাধারণত এই যে আমরা ধরেই থাকি এরকম সেটা বলতে আসলে কি
বলতে চাচ্ছে, আসলে ওখানে ড্রিঙ্কস এর ব্যবস্থা থাকে আমি ফ্রিলি বললাম, তো ওই অবস্থায় মানুষ অনেক সময়
তারা অনেক বেশি মানে ফ্রি হয়ে থাকে, তারা অনেক বেশি কাছাকাছি আসার হয়ে থাকে,
বাট আমি
অল্প পোশাকের হয়ে থাকে এরকম
এরকম টাইপের কিছু একটা, তো আমি আমি নিজের পুরো অন্যরকম অবস্থা, আমি তো নর্মালি ছিলাম, আমি কিন্তু মনে করছিলাম ও আসলে ওরকমই,
কিন্তু দুজনেই যে প্রথমবার,
হ্যাঁ প্রথমবার এটা আমি জানতাম না, তো আমি এক যেমন রাগে উঠে গেছি যে না তুমি তো ওরকম মেয়ে তুমি ফোন নাম্বার দিবা না, মানে তো নিজের একটা ইগো যেটাতে বলে, তো আবার এখন বাইক ছিল হ্যাসান কমেট, তো আমি ওর ফোন দিয়ে আমি নিচে বললাম যে তুমি নাম্বার দিও না, ওকে আমি আমার ফোনটা নেই নে ফোনটা ওর কাছে হাতে রেখে
ফোন রেখে চলে আসছে,
আমি ওই যে আমি ভাবছি যদি আমার ফোন দিতে আসে তাহলে তো অ্যাটলিস্ট আমার সাথে বাইরে আসবে, বাইরে আসবে দেখা কথা বলবে,
আমার এত ইম্পর্টেন্ট কেন তার কথা বলা,
ওই যে আমি ফলো করলাম সব মেয়েরা নাচতেছে বাট ও কিন্তু মন থেকে আসলে পার্টিটা এনজয় করতেছে না, তো আমার এটা আসলে কোনো প্ল্যানিং করে না, আমার আমি যদি ভাবলাম যদি ও যদি আমার সাথে ফ্রেন্ডশিপ করে বা আমার সাথে কথা বলে সেক্ষেত্রে বাইরে কথা বলতে হবে, এটা কোনো পরিবেশ না যে এখান থেকে আর কি আসলে ওই ফ্রেন্ডশিপটা করা যাবে, অলরেডি তৈরি
সেটা, এই ভালো লাগাটা কি কারণে তৈরি হলো,
ওই যে এক্সেপশনালিটিটা যেখানে আমি একটা টাইম অনেকগুলো মেয়ে দেখতেছি যারা নাচতেছে বা ড্রিঙ্কস করছে বা ওরকমই কিছু একটা, বাট ওরই দেখলাম একটু অন্যরকম
সেটাই আমার
কাছে আশ্চর্যজনক বিষয় লেগেছিল, তো আমি ওকে আমার ফোনটা যখন ও আমার হাত থেকে নিয়ে গেছে তখন আমি আবার ওর হাত থেকে আমার ফোনটা টান দিয়ে নিয়ে গেছি, আমি বলি আপনার সাহস তো কম না আপনি আমার হাত থেকে ফোনটা নিয়ে গেছেন, তারপর ও বললো কি ঠিক আছে আমার সেলফোনটা তোমার কাছে দিই, তোমার যদি ভালো লাগে আমার এই ফোনের মধ্যে তোমার নাম্বারটা উঠিয়ে দিবে, না হয় আমি চলে গেলাম, যদি নাম্বারটা দাও তাহলে আমাকে ডাকবেন ফোনটা দেওয়ার জন্য, আর যদি নাম্বারটা না দাও তাহলে ফোনটা তোমার হাতে থাক, তো এরকমই, তো আমার কাছে মনে হচ্ছিল ওই মুহূর্তে যে ওকে দিলে আমি নাম্বারটা দিই তাহলে তো পেয়ে গেল, নাম্বারটা দিলে ফোনটা দিলাম ওর হাতে, ও পেয়ে গেল ফোনটা। আর যদি আমি নাম্বারটা না দেই তাহলে ওর নাম্বার তো নিশ্চয়ই জানে, ও আমাকে ওর নাম্বারে ফোন করবে, তাহলে ওর নাম্বারে যদি ও ফোন করে ওর ফোনটা আমার হাতে আমি
রিসিভ করব। গণিতিক বুদ্ধি আর কি, যেরকম আমি শেখাবের কাছে থেকে জানবো যে এই বুদ্ধিটা কিভাবে মাথায়
এলো। না এটা আসলে স্যান ছিল না, আমি
একদম ভুল করে হয়ে
ভুল করে হয়ে গেছে।
আচ্ছা, এই কৌশলটা শ্রোতা যারা আছেন আপনারা এটা বুদ্ধি শুনে ব্যবহার করবেন আর কি। তারপর আমরা শুনছিলাম,
তারপর আমি ওকে ডাকলাম যে আমি ওর ফোনটা নিব, একটা অপরিচিত একটা লোকের ফোন কেন আমার হাতে থাকবে। ওনাকে আমি ডাকছিলাম বারবার করে, তো ওর সেখানে অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, ওরা বলছে কে শাহরিয়ার তোর সাথে হঠাৎ করে এই মেয়েটা কে এত এনজয় করতেছে, মানে অ্যাকচুয়ালি রাগের ভিতরে আমাদের একটা এনজয়ের মতনই হলো এটা, খুব মজাই লাগলো। সেই দিনগুলোর কথা ভাবলে অ্যাকচুয়ালি খুব খারাপ লাগে, খুব মিস করি সেই দিনটাকে। তো আমি ওকে ডাকছিলাম এই আপনার ফোন নিয়ে যান, আপনার ফোন নিয়ে যান। তারপর ওই যে পারভেজ নামে যে ছেলেটা, সে মানে এমন অ্যাটিটিউড করতেছে, মানে সে আমার অনেক দিনের চেনা জানা।
আচ্ছা, মানে খুব অধিকার।
হ্যাঁ ও, হ্যাঁ অধিকার দেখাচ্ছে। তো ওর সাথে আমি ওনার সাথে আমি 5-10 মিনিট কথা বলেছি, তাতেই উনি মানে অনেক কিছু ভেবে নিচ্ছে যে তারপর ওর সাথে আমি কথা বলছিলাম, সেই ছেলেটা আমার দেখছিল, দেখে বারবার করে ই করছিল। একটা সময় ও যখন আমার হাতে ফোনটা দিয়ে চলে আসে তখন ওর চোখ থেকে পানি বের হয়ে গেছে। তারপর ওকে আমি ডাকলাম প্লিজ শোনেন আপনার ফোনটা নিয়ে যান। ও বলছে আপনি তুমি যদি আমাকে না আপনি যদি আমাকে নাম্বারটা দেন তাহলে আমি আমার ফোনটা নেব, আর নইলে নেব না। তখন আমি বললাম ঠিক আছে, তো আমি নাম্বার দিচ্ছি।
আপনার প্রতি তার একটা দেখিয়ে ভালো লাগা, সেটা মনের অজান্তি তার তৈরি হয়ে গেছিল।
অনেক মেয়েরাই পছন্দ করে, যার কারণে ছেলেরা এগুলো ব্যবহার করে
হিসেবে।
তা আমার কাছে সেরকমই কিছু মনে হয়েছিল, আমার কাছে মনে হয়েছে সে আমাকে আসলে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, আমাকে হয়তো উইক করার জন্য সে আমার সাথে এরকম করছে। তো আমার কাছে এটাই মনে হয়েছিল।
এবং তারপরের ঘটনাগুলো আমরা শুনবো। আমরা প্রিয় শ্রোতা যারা আমাদের সাথে আছেন, অনেকে জয়েন করে ফেলেছেন, আমরা আবারও দুজন অতিথির কাছে অবশ্যই ফিরে যাবো। তার আগে বলতে চাই যে অন্ধকারের গল্প আপনি শুনছেন, টিউনিং করে আছেন ঢাকা এফএম 90.4। এবং অন্ধকারের গল্পে আজ যে দুজন মানুষ সরাসরি আপনাদের সামনে কথা বলছেন, অতিথি হয়ে এসেছেন, তাদের কথাগুলো শুনতে শুনতে আপনারা কিন্তু আমাদেরকে লিখতে পারেন এবং চাইলে তাদেরকে দেখতেও পারেন। ফেসবুকে আসতে পারেন, facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। সেখানে আপনারা যদি আসেন তাহলে এসে দেখতে পারবেন দুজনের সরাসরি একটি ছবি দেওয়া আছে। সরাসরি বলতে আমাদের স্টুডিওতে তারা যে বসে আছেন এরকম দুজন মানুষেরই একটি ছবি আমরা আপলোড করে দিয়েছি। আপনারা এসে সেখানে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, আপনাদের কথাগুলো জানাতে পারেন এবং কেমন লাগছে এখনো পর্যন্ত কথাগুলো, কতটা আসলে আপনার আপনি কি বলতে চান সেই সব কিছু কিন্তু আপনি জানাতে পারেন। এবং যেমনটা বলছিলাম যে আজকের বিষয়টা সম্পর্কে যদি বলি, রঙিন দুনিয়া আসলে এই ডিজে পার্টি এবং এই দুটি মুখের পরিচয়, শাহরিয়ার এবং জরিন যাদের কথা বলছিলাম, তাদের পরিচয় কিন্তু ডিজে পার্টিতে এবং তারপর একটা সময় তাদের বিয়ে এবং সব শেষে ছাড়াছাড়ি, কিন্তু তাদের সন্তানও একটি রয়েছে, সন্তানের আসলে কি হবে এই সব কিছু নিয়ে আমরা সরাসরি দুজনের কাছ থেকে কথাগুলো শুনছি। আপনারা যারা জয়েন করে ফেলেছেন তাদের কথাগুলো বলতে চাই। আর বলতে চাই এসএমএস করতে পারেন 16260 এই নাম্বারটিতে। অলরেডি তামান্না জয়েন করে ফেলেছেন, তামান্না বলেছেন হ্যাঁ আমি তামান্না চিনেছি তো, ওকে আছেন আমাদের সাথে। বনানী থেকে অথই জয়েন করেছেন, আছেন মাই নেম ইজ রাকিব এন্ড দিস প্রোগ্রাম ইজ সো গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আছেন আমাদের সাথে অমিত জয়েন করে ফেলেছেন, শফিকুল ইসলাম আছেন, আচ্ছা তিনি বলছেন যে ডিজে কোনো কালচারই না, ওকে। আচ্ছা আমাদের সাথে পবনকে দেখতে পাচ্ছি, পবন অনেক ভালো লাগছে যে আপনি প্রোগ্রামটাকে অনেক বেশি পছন্দ করেন এবং নিয়মিত শোনেন, আর থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আপনি যে কথাটা বলেছেন যে কমপ্লিমেন্টটি আমাদেরকে দিয়েছেন অনেক বেশি ইনস্পায়ার করবে আমাদেরকে। আচ্ছা আমাদের সাথে শাকিল জয়েন করে ফেলেছেন এবং শাকিল বলছেন যে দুজনের কথা শুনতে অনেক বেশি ভালো লাগছে, আশা করছি তারা এমন কিছু বলবে যাতে করে ডিজে পার্টির নেগেটিভ দিকগুলো খুব বেশি তুলে ধরা হয়। দেখা যাক শেষ পর্যন্ত আসলে আমরা কি শুনতে পাই। আমাদের সাথে জয়েন করে ফেলেছেন শাকিলা, হেই কেমন আছো তোমরা, আমরা সবাই অনেক বেশি ভালো আছি। আছেন আমাদের সাথে নামটা যদি আমি ভুল না করি পবন, পবন ওকে, পল্লব পবন এই টিপের একটি নাম, তিনি মাদারীপুর থেকে লিখেছেন, তোমাদের এই প্রোগ্রামটা অনেক বেশি পছন্দ করি এবং পুরো সপ্তাহ অপেক্ষায় থাকি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি একটু ফেসবুকের ফ্যান পেজ থেকে ঘুরে আসতে চাই, ফেসবুকের ফ্যান পেজ যারা জয়েন করে ফেলেছেন তাদের কথা বলতে চাই। আমাদের অনেক নিয়মিত লিসনার আছেন, তাছাড়া রাকিব রায় আছেন সাথে, আছি দেলোয়ার হোসেন, এই আচ্ছা এই সবার মাঝে কিছু একটা লিখেছেন তিনি, এদিকে নেহাল জয়েন করে ফেলেছেন আমাদের সাথে, ড্যান্স পার্টিতে গিয়ে পরিচয় হয়ে লাভ হয়ে যাওয়া কি মজার স্টোরি। তাজুল ইসলাম লিমন জয়েন করেছেন, নিজের সিটি দুবাইতে আমি এখন, আচ্ছা অনেক ওকে পয়েন্ট, তিনি দেশের বাইরে থেকে জয়েন করেছেন। তৌফিক আহমেদ খান জয়েন করেছেন, ডিজে মানে কি ডিস্ক জকি, আমি যদি ভুল না বলি, জয়েন তাই তো, আচ্ছা, এবং পাশাপাশি জয়েন করে আছেন আমাদের সাথে রুবেল জয়েন করে ফেলেছেন আমাদের সাথে, জুনায়েদ খান, হৃদয় খান জয়েন করেছেন, জুরিন শহিয়ার তোমাদের কথাগুলো শুনতে ভালো লাগছে, বৃষ্টি জয়েন করেছেন, এখন তোমাদেরকেই শুনবো, ফখরুল ইসলাম মানিকের কথা বলেছি, রাকিব জয়েন করেছেন, পারভেজ মামুন জয়েন করেছেন, তাদেরকে আমার আচ্ছা দুজনকে শুভেচ্ছা তারা জানিয়েছেন যে আপনারা এরকম সরাসরি এই বিষয়ে কথা বলতে এসেছেন এ কারণে, এদিকে মেহেদী ইসলাম জয়েন করে ফেলেছেন, স্টোরিটা ভালো লাগছে, অ্যান্ড জুনায়েদ খান বলেছেন নাইস ভয়েস, জাহিদুল ইসলাম জয়েন করেছেন, হাই কেমন আছো, আমরা অনেক ভালো আছি, রাশিদুল ইসলাম আছেন শুনতেছি, থ্যাংক ইউ, নাজমুল হাসান রেহান জয়েন করেছেন, ওয়েলকাম ঢাকা এফএম 90.4 অ্যান্ড অন্ধকারের গল্প, এদিকে তারেক জয়েন করেছেন, আপনাদের প্রোগ্রাম খুব ভালো লাগে, আপনাদের পুরো অন্ধকারের গল্পের টিমকে অনেক ধন্যবাদ এমন সুন্দর একটি প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য, সিঙ্গার নাজমুল তালুকদার জয়েন করে ফেলেছেন, হাই মাসুদ রানা জয়েন করেছেন, জেরিনের কথাগুলো খুব বেশি ভালো লাগছে, জেরিন আপনার ভক্তবৃন্দ বেড়ে যাচ্ছে, এবং আসলে আমরা এরকম করে অনেকটা সময় যখন পার করবো নিঃসন্দেহে আমাদের অনেক মানুষ আমাদেরকে জয়েন করবেন, আমার শারিবার কাছ থেকে কথাগুলো শুনে জেরিন, আমি একটু অন্যভাবে চলে যাই যে এই ডিজেতে আপনি যখন ধীরে ধীরে মোটামুটি আকৃষ্ট হলেন, ভালো লাগতে শুরু করলো, ডিজে পার্টি নিয়ে অনেকের অনেক কিছু জানার ইচ্ছে আছে, অনেকে জানার একটা আগ্রহের জায়গা আছে, মূলত আসলে বিষয়টি কি?
অ্যাকচুয়ালি ডিজে কোনো মানে কিছুই না, ডিজে যেরকম আপনাকে বোঝায় আসলে, অ্যাকচুয়ালি আমি যেরকম ডিজেতে যাওয়ার আগে অনেক কিছু ভেবেছিলাম, অ্যাকচুয়ালি সেরকম কিছুই ডিজে।
তোমার আপনার ভাবনাগুলো কি কি ছিল?
ভাবনা ছিল, বললামই তো আপনাকে, যে খুব আনন্দ হয়, সবাই একজনের সামনে আরেকজন নাচতে পারে, এনজয় করতে পারে ফুললি, তো সেরকমই ভাবনাটা ছিল আমার। কথা বলছে এরকম কিছুই দেখছি।
আচ্ছা, বাট অনেক আমরা কিন্তু সবাই মোটামুটি এমনটা জানি যে অভিজাত ক্লাব গুলোতে বা বড় বড় ডিজে পার্টি গুলোতে সেখানে প্রচুর পরিমাণে আলোর রং রং খেলা, নানান ধরনের রং বাহারি, প্রচন্ড বিটের গান, সেখানে অনেক চিয়ার্স গার্লরা থাকে, সেখানে নানান ধরনের নাচানাচি, ড্যান্স ফ্লোর এবং ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস এর ব্যবস্থা থাকে, অনেক কিছুই থাকে, সেই বিষয়গুলো আসলে থাকে কিনা
সেটার বিষয়ে আপনার ড্রিঙ্কস তো আমি দেখিনি, ড্রিঙ্কস যারা করে বাইরে থেকে খেয়ে আসে করে আসে, কিন্তু অ্যাকচুয়ালি সেখানে ওই সময় নিষেধ ছিল,
থাকে না,
হ্যাঁ সেই মুহূর্তে নিষেধ ছিল, যে ওয়াহিদ ওর ফ্রেন্ড সে মানে বলছিল সেখানে, ওনাকে তো তখন আমি চিনতাম না, তারপর চেনা হলো, তো সে ওখানে বলছিল যে এখানে ড্রিঙ্কস করা নিষেধ, কারো যদি করতে ইচ্ছে হয় বাইরে থেকে করে আসো, কিন্তু এখানে অ্যালাউ করা যাবে না এগুলো।
আচ্ছা, পার্টিগুলো সাধারণত কখন শুরু হয়?
কখন শুরু হয়? অ্যাকচুয়ালি সেটা সাতটার দিকেই শুরু হয়, পাঁচটা ছয়টা সাতটা এরকম টাইমে শুরু হয়, শেষ হতে হতে আপনার দশটা সাড়ে দশটা এগারোটাও বাজে, কিছু সময় বারোটাও বাজে।
আচ্ছা, কি আপনার কতগুলো পার্টিতে আপনি এখন পর্যন্ত অ্যাটেন্ড করেছেন?
এমনিতে আপনার ডিজে পার্টি ছাড়া অনেক পার্টিতে আমি অ্যাটেন্ড করেছি, হ্যাঁ শুধু ডিজে পার্টিতে আমি দুবার গিয়েছিলাম।
আচ্ছা, এবং আমাদের সাথে যারা আরো যারা আছেন নিশ্চয়ই শারিবার কাছ থেকে আমরা এই কথাগুলো শুনবো, পাশাপাশি এই যে দুজনের একটা ভালো লাগা প্রথম দিন একটা একটা মজা করতে গিয়ে বা একটা এটাকে বলা যায় যে অনাকাঙ্ক্ষিত ভাবে একটা দুজনের জানাশোনা, এর বাইরে প্রত্যেকটা মানুষের জীবনে তো ভালো লাগা বা এই বিষয়গুলো থাকে, এর এর আগে আপনার কাউকে ভালো লাগতো কিনা বা কোনো ধরনের সম্পর্কে?
তখন আমি খুব মানে ইসের ভিতরে ছিলাম, প্রেশারের ভিতরেই ছিলাম, অ্যাকচুয়ালি মানসিক ভাবে খুব প্রেশারের উপরে ছিলাম, আমার একটা ছেলের সাথে খুব ভালো অ্যাফেয়ার ছিল, ও আমাদের পাশে বাড়িতে থাকতো, মানে চারটা পাঁচটা বিল্ডিং ছেলে ওদের বাড়ি, নিজেদের বাড়ি, তো আমরা আমার বোনের বাসায় তখন আমি থাকি, অ্যাকচুয়ালি এলাকার অনেক ছেলেরা মানে আমার সাথে প্রেম প্রেম ভাব এরকম ভাবে এরকম কিছু দেখাতো, তো আমি আবার একটু লাজুক টাইপের ছিলাম, যেমন দুস্থ ছিলাম তেমন লাজুক টাইপের ছিলাম। বাইরে গেলে খুব লাজুক টাইপের থাকতাম, বাসায় খুব দুষ্টুমি করতাম, বোনের সাথে ফাজলামো করতাম, দুলা ভাই তো খুব নিজের ভাইয়ের মতন খুব আদর করতো, খুব ফাজলামো করতাম, খুব এনজয় করতাম ওদের সঙ্গে আমি। তো আমার সেই ছেলেটা হঠাৎ করে, ও আবার একটু অ্যাডিক্টেড ছিল মানে আপনার ই করতো, যাই হোক আপনি বুঝে নেন। তো মানে তারপর ওর বাবা ওর ফ্যামিলি ওকে সে পাঠিয়ে দিল, না রিহ্যাবে পাঠায়নি, সৈদি পাঠিয়ে দিল।
আচ্ছা, বাইরে পাঠিয়ে দিল।
তো যখন সৈদে যাবে তার কিছুদিন আগে, তখন আমার ফ্যামিলি ওখানেই থাকে, তখন আমি ছোট ছোট ড্রেস পরে ঘুরি, ও তখন অনেক বড়, ও আমার থেকে অনেক সিনিয়র, প্রায় 15 বছরের বড় হবে আমার থেকে।
আচ্ছা, বয়সের গ্যাপটা অনেক বেশি,
অনেক বেশি। তো ও যখন অনেক বড়, ও যখন 30 বছর বয়স 32 বছর বয়স, তখন দেখা গেল আমার 13-14 বছর বয়স, তখন আমি ছোট ছোট কাপড় পরে ঘুরতাম, প্যান্ট স্কার্ট মানে ফ্রক এইসব পরে আমি ঘুরে বেড়াতাম। তখন ওই ছেলেটা আমাকে খুব মানে সেভাবে করে খেয়াল করেনি, আমি তো তখন ছোট ছিলাম তাই আমাকে সেভাবে করে সে গুরুত্ব দেয়নি, বা আমিও তাকে, আমি জানতাম এলাকার ভিতরে রূপক ভাইয়া, ওর নামটা আমি উচ্চারণ করছি, উল্লেখ করছি, ওর নাম রূপক, ও মানে আমার দিকে তাকাতো না সেভাবে করে, আমিও জানতাম যে এলাকার একটা বড় ভাই রূপক, খুব ভালো
ছেলে, ভালো লাগাটা
কখনো বুঝতাম না। তখন যখন সৈদি থেকে আসলো, আসার পর আপনার আমি আমার বোনের সঙ্গে, আমার দুলা ভাই আবার নিচে মুদি দোকান দিয়েছে, এক পাশে লন্ড্রি দোকান দিয়েছে, এক পাশে ফোনের দোকান দিয়েছে আমার বোনের হাজবেন্ড, তো সেখানে আমি প্রায় সময় দাঁড়িয়ে থেকে থাকতাম, আইসক্রিম খেতাম নিচে দাঁড়িয়ে, এলাকা সবাই মোটামুটি আমাকে ভালো করে চিনে। তো আমি দু তিনটা বান্ধবীকে নিয়ে, আমার বোনকে নিয়ে, আমার বোনই একটা বান্ধবী ছিল আবার, তো আমি আমার বোনকে নিয়ে, আমার দু তিনটা ফ্রেন্ডকে নিয়ে আমরা আমার বোনের বাসার নিচে দোকানের সামনে আইসক্রিম খাচ্ছি। এর মধ্যে দেখি ছেলেটা মানে শর্ট প্যান্ট পরে মানে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে সে মানে ঘুরতেছে, তার চেহারা চেঞ্জ হয়ে গেল, বাইরে থেকে আসছে ওর চেহারাটাই যেন কিরকম চেঞ্জ হয়ে গেল। ও যখন বাংলাদেশে ছিল চেহারাটা তেমন একটা ভালো ছিল না, একটু শুকনা ছিল, যেহেতু আপনার নেশা টেশা করতো সেই ক্ষেত্রে। তো যখন আসছে দেখলাম যে না অনেক স্মার্ট লাগতেছে, আমার কাছেও ভালো লাগলো হঠাৎ করে দেখে, আর ওই সময়টা মানে আমি বুঝার পুরো বয়সটা হয়ে গেছে আমার,
মানে ধীরে ধীরে বুঝতে পারছেন
ভালো লাগা জিনিসটা বুঝতেছি, একটু একটু করে সবাই তাকাচ্ছে আমার দিকে, সেই জিনিসটা আমি বুঝি যে কি আমার দিকে তাকাচ্ছে কেন, আয়নার দিকে যাই যে নিজের চেহারাটাকে দেখি, এইভাবে করে ভালো লাগা জিনিসটা শুরু হয়ে গেল। তারপর দেখি কি ও আমাকে দেখে বারবার করে আসা যাওয়া করতেছে, আর আমারও বারবার ওর দিকে শুধু মানে চোখ যাচ্ছে যে চেনা চেনা লাগছে কে এটা, হঠাৎ করে না মানে আমার মনে হলো যে এই ছেলেটা ওই পাশে থাকে, কিন্তু ওর নামটা আমি ভুলে গিয়েছিলাম, ওনাদের বাসানে ওখানে উনি তো প্রায় অনেকদিন ছিল না, 3-4 বছর এখানে ছিল না। তারপর একটা সময় ওই ওখানে ওর কয়েকটা ফ্রেন্ড আছে, সোহাগ, মেহেদি, আপনার অনেকগুলো ফ্রেন্ড আছে ওর, ফিরোজ, ববি, কয়েকটা ফ্রেন্ড আছে, ওরা আবার আমাকে খুব ভালো করে চিনত। তো সেক্ষেত্রে সোহাগের সাথে আমি একদিন আমার ওর ফ্রেন্ড আবার ওর ফ্রেন্ডের বাসায় আমার মামাতো বোন ভাড়া থাকতো চারতলায়, তা আমি আবার ওর ফ্রেন্ডের বাসায় যেতাম, আমার মামাতো বোনের বাসায় যেতাম, মামাদের বাসায় যেতাম, তখন ওই ক্ষেত্রে সেক্ষেত্রে আমাকে মেহেদি বলতো, এই কি খবর জেরিন, ভালো আছিস? আমি বলি হ্যাঁ ভালো আছি। সোহাগ বলতো, এই জেরিন ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। তো হঠাৎ করে একদিন দেখছে সোহাগ মেহেদির সঙ্গে আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং, ওরা আমার সঙ্গে কথা বলছে, সেক্ষেত্রে রূপক আমাকে তখন ওদেরকে বলে যে এই মেয়েটাকে চিনিস? বলে হ্যাঁ চিনি তো, তোর মনে নেই ওর ওই যে সাত বোন বলে সবাই মানে চিনত আমাদেরকে। তো বলে ও আচ্ছা, ও না অনেক ছোট ছিল? বলে হ্যাঁ ও সবার ছোট। বলে ও না অনেক ছোট ছিল, আমাদের সামনে দিয়ে কত প্যান্ট প্যান্ট পরে ঘুরতে, এত বড় হয়ে গেছে।
আমি আবারও আপনার কাছে আসবো, আমি একটু আবারও বলতে চাই যে অন্ধকারের গল্প চলছে এবং আজ আমরা এমন দুজন মানুষের কথা শুনছি, তাদের পরিচয়টা খুব কাকতালীয় ভাবে এবং পরিচয়টা আসলে বিজি পার্টিতে, এবং
আমি এই সম্বন্ধে মানে কিছু একটা কথা বলতাম আর কি রূপকের ব্যাপারে। তো শর্টকাটই বলি কথাটা, তারপর ওর সঙ্গে আমার ওর ফ্রেন্ডের মাধ্যমে আমার সাথে ভালো অ্যাফেয়ার হয়ে যায়। ফোনে ফোনে দুজন কথা বলে, আমি তখন ফোন ইউজ করতাম না, ও আমাকে একটা ফোন পাঠিয়ে দিল, একটা মেয়ে পাপিয়া নামের একটা ছোট মেয়েকে দিয়ে আমার কাছে ফোন পাঠিয়ে দিল, সিটি সেল একটা সেট পাঠিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে ও একটা সিটি সেল ফোন ইউজ করতো, তখন দুজন খুব মানে খুব রোমান্স করে কথা বলতাম, খুব মজা করে কথা বলতাম, আমাদের ছাদে থেকে ওকে হাই দিতাম, ও ওদের ছাদে থেকে হাই দিত আমাকে, খুব মানে এনজয়ের ভিতরে ছিলাম। হঠাৎ করে না ও আবার খুব রাগি ছিল, কিছু কিছু হতে না হতে আমার সাথে রাগ করে বসতো। হঠাৎ করে দুপুর শেষে আমি ঘুমিয়ে আছি, সে আমাকে বলতো ছাদে আসো তোমাকে দেখবো, হ্যাঁ ফোনে বলতো। তখন আমি না গেলে করতো কি, আমার সাথে এক সপ্তাহ কথা বলতো না, এক মাস কথা বলতো না। তো এরকম করতে করতে আমি ওর টেনশনে অনেক জ্বর টরও চলে আসছিল। একদিন আমি বৃষ্টিতে ভিজেছিলাম, ভিজার পর আমার প্রচন্ড জ্বর এসেছিল, তারপর ওর রাগ ভাঙেনি, ও সবকিছু জানে, আমার ফ্রেন্ডের মাধ্যম থেকে ও সবকিছু খবর রাখতো, কিন্তু আমার সাথে কথা বলতো না, আমাকে শাস্তি দিবে তাই। তারপর হঠাৎ করে ওর এরকম রাগের কারণে একদিন আমাকে, আমি ওর সাথে ওর অনেক রাগ দেখে আমি চিন্তা করেছি এবার আমি ওর সঙ্গে এক মাস কথা বলবো না। তখন আমি ওর সঙ্গে এক মাস কথা বলিনি, ও আমাকে এক মাস পরে ফোন করে বলছে তুমি একটু বারান্দায় এসো আমি তোমাকে দেখবো। আমি বলি না আমি যাব না, সে বলতেছে আসতে হবে তোমার, আমাকে তুমি কিছুক্ষণের জন্য হলো দেখো, আমি হয়তো এখানে আর থাকবো না, বেঁচে থাকবো না, আমাকে হয়তো তুমি এটাই শেষ দেখা হবে। তো সবসময় এসব কথাবার্তা বলতো, আমি ভাবতাম কি এগুলো তো সবসময় বলে, এটা নতুন কি ও এরকম কিছু করবে, ও সবসময় বলতো আমি সুইসাইড করবো সুইসাইড করবো। এত পরিমাণ রাগ ছিল ওর, রাগের মাথায় সুইসাইড করতে মানে এরকম খুবই আগ্রহ ছিল। তারপর আমি বারান্দায় গেলাম, আমিও চিন্তা করলাম একটা মাস দেখা হয় না কথা হয় না, তো যাই নরম হয়নি। আমি বারান্দায় গিয়েছি, বারান্দায় যাওয়ার পরে আমি এক মিনিট কথা বললাম, কথা বলে মানে ঘুম থেকে উঠেছি 11টার দিকে, ঘুম থেকে ওই ফোনটি উঠিয়েছে আমাকে। বারান্দায় গেলাম, বারান্দায় যাওয়ার পরে ও বলতেছে আসো, আমি আবার এক মিনিট কথা বলে বলতেছি কি আমার খুব ঘুম পাচ্ছে, তুমি ফোনটা রাখো আমি এখন আবার ঘুমাবো। এই কথা বলে ঘরে গিয়েছি মাত্র মানে এমন একটা শব্দ হলো, আমি মানে ওদের বাসাটা আবার ছিল 6-তলা বিল্ডিং 7-তলা ছাদ, তো এমন একটা শব্দ হলো, আমার মনে হলো কি মানে একটা এলাকার মধ্যে একটা বোম ব্লাস্ট হলে যেরকম হয় ওরকম একটা শব্দ হলো। তারপর আমি সেভাবে খেয়াল করিনি, আমি ভাবলাম যে অনেক সময় কাক টাক দেখা গেল এই সে হয় ব্লাস্ট ব্লাস্ট হয় কারেন্টে, তো সেক্ষেত্রে আমি আর সেটা মাথায় নিলাম না। এর মধ্যে আমার বোন মানে নিচে অনেক হই হুল্লোড় শুনতেছি, আমি আর যাইনি, আমার তো ঘুম পেলে আর কোনো কিছু আমার ভালো লাগে না। তখন আমি ঘুমোচ্ছিলাম, আমার বোন নিচে গেল দৌড়িয়ে, নিচে যাওয়ার পরে উপরে এসে বলতেছে এই জেরিন শোন রূপক তো ছাদ থেকে পড়ে গেছে। আমি ওই সময় লাভ দিয়ে ঘুম থেকে উঠে সিঁড়ি দিয়ে আমি দোতলা পর্যন্ত গিয়েছি, দোতলায় গিয়ে আমার আর পা চলতেছে না, ওখানে আমি পড়ে গেছি। ওখানে আমি পড়ে যাওয়ার পরে আমার ওর ফ্রেন্ড কয়েকটা আমার ফোনে ফোন করেছে, আমার বোন দৌড়িয়ে নিয়ে আবার আমার ফোনে হাতে ফোন দিল, ফোন দিয়ে বলছে দেখ এরকম এরকম কে যেন তাকে ফোন করে থ্রেট করতেছে। এর মধ্যে যে ওর কয়েকটা ফ্রেন্ড ছিল মেহেদি সোহাগ, ওরা আমাকে ফোন করে থ্রেট করতেছে। আর এলাকার অনেকেই মানে আমার উপর খুব ক্ষিপ্ত হয়েছিল যে ছেলেটাকে আমি অনেক ঘুরিয়েছি, ওকে আমি আসলে ভালোবাসতাম না কখনো, শুধু ঘুরাতাম, কিন্তু কেউ জানতো না যে ভিতরের খবরটা, কেউ জানতো না উপরেরটা সবাই দেখতো।
ভিতরের খবরটা কি ছিল?
ভিতরের খবরটা ওর খুব রাগ ছিল, জিদ ছিল, অল্পতেই রাগ হয়ে যেত। তো আমি চিন্তা করলাম যে ওকে শাস্তি দেওয়ার জন্য ও আমার সাথে, আমি কিছু করতে না করতে ও আমার সাথে এক সপ্তাহ কথা বলে না, এক মাস কথা বলে না, তা আমি ওর সঙ্গে এবার এক মাস কথা বলবো না। এতে যদি ও সম্পর্ক রাখে তো রাখবে, না রাখলে নেই। তো সেক্ষেত্রে মানে এইটাই হয়েছিল, কেউ জানতো না যে ওর রাগটা খুব বেশি ছিল, ওর রাগের মাথায় যে ওর ছাদ থেকে পড়ে গেছে এইটা কেউ জানতো না। সবাই মনে করেছে যে আমি ওকে আমার কারণে সে ই করেছে, হয়তো বা আমি বলেছি কিছু।
অনেক বেশি উদার, সে আসলে আপনার প্রতি অনেক বেশি তাকে আপনাকে ভালোবাসে এবং আপনি তাকে প্রত্যাখ্যান করাতে সে ছাদ থেকে পড়ে গেছে। আচ্ছা, তারপর কি হলো? ছাদ থেকে পড়ার পর
সে হসপিটালে গেল,
6-তলার উপর থেকে পড়ে গেছে।
তার মধ্যে ওর সঙ্গে আমার শাহরিয়ারের সঙ্গে আমার পরিচয় দিয়ে সেভাবে করে জিনিসটা আমার অত ইন্টারেস্ট ছিল না জানার। তো আমার বোনের বাসায় যখন আবার আসতাম মাঝে মাঝে বেড়াতে, তো আমার বোন আমাকে বলতো, ও আবার আমার বোনের কাছে যে আমার খবর নিত আমি কোন অবস্থায় আছি কি অবস্থায় আছি। ও সবসময় প্রতিনিয়ত যে সিটি সেল ফোনটা দিয়েছে সেটাতে সবসময় ট্রাই করতো, আমাকে পেত না, আর খুব কান্না করতো, সুস্থ হওয়ার পরেও অনেক কান্নাকাটি করতো আমার জন্য।
সে ফোনটা তখন কোথায়?
আমার ফোনটা
মানে যেটা আপনাকে ফোনটা দিয়েছিল,
আমার ফোনটা আমার বোনের কাছে ছিল।
আচ্ছা,
তার মধ্যে ওই যে শাহরিয়ার বাসায় চলে গেলাম আমি।
ওকে, এবং অনেকক্ষণ ধরে শরীর ভাইয়ের কথাগুলো আমরা শুনছি না, শরীর ভাই অনেক কিছুই শুনছিলেন আমরা, যেমন জুরিন তিনি বলছিলেন যে আপনার সাথে যেটা ভালো লাগা বা একটা কাকতালীয় ভাবে পরিচয় হওয়া যোগাযোগ, সেইটার আগেও কিন্তু মানুষের জীবনে অনেক ধরনের ভালো লাগা এই ব্যাপারগুলো থাকে, যেমন আমরা জুরিন তার কাছ থেকে রূপক তার কথাগুলো শুনলাম, সেক্ষেত্রে শরীর ভাই আপনার ক্ষেত্রে ব্যাপারটা কি ছিল? আপনার কাছে আসবো আমি একটু, আমাদের সাথে যারা জয়েন করে আছেন তাদেরকে বলি যারা খানিকটা পরে টিউন ইন করলেন ঢাকা এফএম 91.4 তাদের জন্য বলতে চাই যে ফেসবুকে আসতে পারেন, ফেসবুকে এসে আপনারা কিন্তু সরাসরি ছবি দেখতে পারেন, আজকের অতিথি শরিয়ার এবং জিরিনের তারা আমাদের স্টুডিওতে বসে একটি ছবি তুলেছেন, সেই ছবিটা আপনারা দেখতে পারেন এবং আমরা সেটা ফেসবুকে ফ্যান পেজ আপ করে দিয়েছি, আপনারা আসুন facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন আমাদের ফ্যান পেজটি পাবেন, এবং ফ্রেন্ডস আপনারা কিন্তু চাইলে খুব সহজে এসএমএস করতে পারেন 16260 নাম্বারটি খোলা আছে, এই নাম্বার এসএমএস করলে কিন্তু আমরা সেইগুলো আপনার মন্তব্যগুলো আপনার মূল্যায়নগুলো শেয়ার করতে থাকবো। আর অনুষ্ঠানটির জন্য চমৎকারী অন্ধকারের গল্পের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই প্রডিউসার সাদিক সামি, ধন্যবাদ জানাতে চাই আমাদের টিম মেম্বার মঈন জানাতুল ফেরদৌস শিপনকে, এবং তাদের সাথে আছি এবং অনেকটা রাত পর্যন্ত শুনে জেগে থাকবো, আপনাকেও জেগে থাকতে বলি এবং টিউন করে থাকতে বলি ঢাকা এফএম 90.4, যদি না আগামী দিনের কাজে আপনার খুব বেশি ক্ষতি না হয়, এবং চাইছি যে আপনি আমাদেরকে আপনার মন্তব্য এবং মূল্যায়নগুলো দিয়ে সাহায্য করবেন এই অনুষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। শরীর ভাই শুনছিলাম আপনার কথাগুলো, আপনার ভালো লাগার কথাগুলো, জুরিনের আগে ভালো লাগা,
হ্যাঁ সবার লাইফে একটা ভালো অ্যাট্রাকশন এই ধরনের কিছু কাজ থাকে, তো ব্যাপারটা আমার ওই যে ডিজে তে আমি আবারও ওখানে যাব, সেক্ষেত্রে বলবো যে একটা ব্রোকেন হার্ট বা একটা উদাসী মন টাইপ একটা সময় ওই টাইমে ছিল, আমারও একটা অ্যাফেয়ার ছিল একটা মেয়ের সাথে, নাম উরুমি, এটা জানে যেদিন ঠিক মতো, তো ওই ব্রেকআপের পরেই কিন্তু আসলে আমি একটু ব্রোকেন মাইন্ডের অবস্থায় ডিজে যে যাওয়ার যে ব্যাপারটা আসলে আমার মধ্যে আসছে, তো সেখান থেকেই আর এটাই তো বলবো যে ওটাই ফার্স্ট লাভ ছিল। তারপরে আর জেনের ব্যাপারটা আমি জানলাম যে ওর ওর ছেলে পছন্দ করতো, আমার কাছে জিনিসটা সবসময় এরকম ছিল যে আমার তো লাভ ভেঙেই গেছে বা ব্রোকেন হয়েই গেছে, সো এখন জাস্ট একটা টাইম পাস করার জন্য কারোর সাথে থাকা বা এরকম একটা কিছু, ওই জন্য ওইভাবে আসলে রিলেশনশিপটা স্টার্ট করা, কিন্তু ওটা কখন আসলে যে বিয়ে পর্যন্ত চলে যাবে এইভাবে প্রথমের দিকে আমি ধরি নাই। তো একটা স্টেজে আসার পরে আমি একটা জিনিস দেখলাম যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেরকম বা যা আছে আমার, ওই ক্ষেত্রে থেকে দেখতে গেলে আমি জেরিনের লাইফে গিয়ে ওর ফ্যামিলি দেখছি, ওরা অনেক মানে নর্মাল বা যেটা বলবো একটু,
আমরা সেই বিষয়গুলো নিয়ে অনেক ডিটেইলস আসলে শুনবো, কিন্তু আমি একদম শুরুর জায়গাটাতে এই যে দুজনের দেখা হলো তারপর যে একটা আপনি জেরিন তার কাছ থেকে শুনছিলাম যে আপনি যখন মোবাইল ফোনটা দিয়ে বের হয়ে এলেন আপনার চোখ থেকে পানি বেরিয়ে গেল, এবং জেরিনের সেই পাগলামিটা কিন্তু সে পরবর্তীকালে অনেকটা শিকারের ভঙ্গিতে অস্ত্রই হোক আপনি যেভাবেই হোক সেই পাগলামিটা তার ভালো লেগেছিল, প্রথম কখন দুজনে আসলে টের পেলেন যে আমাদের ভালো লাগছে একজন আরেকজনকে?
না ব্যাপারটা আমি আমি মোবাইল রেখে একদম নিচেই চলে আসছি এবং বাইক স্টার্টও করে ফেলছি, তো আমার পিছন পিছন আসছে, আসার পর ও বললো যে তুমি আপনি এটা নিয়ে যান মোবাইলটা নিয়ে যান, তো ওখানে তুমি ওর নাম্বারও দিয়ে দিয়েছিল, তো আমি তখন মোবাইলটা নেই আর প্লাস আমাকে আমার যেটা কার্টিসি করার বলা যায় যে আমি কিন্তু বলতে পারতাম যে আমি বাইক দিয়ে দিয়ে আসবো তাকে, সেটা আমি করি না, আমি এতটুকু বলছিলাম যে না আমি তোমাকে রাস্তা পার করে বা এরকম করে দিয়ে আসি, কিন্তু বলতে আমি বাইক দিয়ে ওকে আসলে ফাইনালি
মানে সে বলছিল বাইক দিয়ে দিয়ে আসলে,
হ্যাঁ সে বলছে এটা
আমাকে, সেটা কেন
হঠাৎ করেই না যে একটা মেয়ে আমার কোনো ক্যারি করলো না একটা পার্টির মধ্যে, তো আমার মোবাইলও দিয়ে আসলাম, তো হঠাৎ করে একটা নাটকীয় মতো কিন্তু ব্যাপারটা মনে হচ্ছে যে সেট করা আগের থেকে একটা নাটকের মতো, তো নামার পরে ফোন দিয়ে আমি ও বলতে আমার তাহলে নামায় দিয়ে আসো আমার চিনে না যদি আমার কি বাইক দেখে ইমপ্রেস হয়েছে নাকি আমার দেখে ইমপ্রেস দেখে
অ্যাকচুয়ালি সেটা না, আমি ওকে যাচাই করছিলাম আসলে ছেলেটা কিরকম, ও যদি আমাকে ওর বাইকে অ্যাকসেপ্ট করে তাহলে আমি অন্য কিছু মনে করে নিব, আর যদি বলে না আমি তোমাকে বাইকে উঠাবো না তাহলে আরেকটা কিছু মনে করে নিব, তো সেক্ষেত্রেও আমাকে বলছিল আমি বলছিলাম আমাকে তোমার বাইকে উঠাবা, সাধারণত অনেক মেয়েরাই বাইক জিনিসটা পছন্দ করে, আমার ক্ষেত্রে আবার সেটা ছিল না, কারণ বাইকে উঠার ইচ্ছে থাকলে অনেক উঠা যেত, যেমন আমার ভাইয়েরই বাইক ছিল আমি বাইক জিনিসটাকে পছন্দ করতাম না, আমি যতটুকু জানি যে বাইক যারা চালায় বিশেষ করে মেয়েদেরকে উইক করার জন্য বাইক চালায়,
এটা আর কষ্ট,
হ্যাঁ
আজকে জেনে গেছি আমরা প্রচুর অস্ত্রের সন্ধান পাচ্ছি, মেয়েদেরকে কিভাবে ছেলেরা কোন কোন অস্ত্র ব্যবহার করে তাদেরকে পটানোর জন্য পাগল করার জন্য, যাই হোক হ্যাঁ তারপর
তারপর ও যখন বলছে যে ঠিক আছে তুমি উঠো, আমি বারবার বলছিলাম,
আমি একদম প্রথমে বলি নাই উঠো,
আমি বলছিলাম আমাকে তোমার বাইকে নেবা, ও বলছিল না নিব না, আমি বলি নাও না তোমার বাইকে, আমার বাইকে খুব ইচ্ছে উঠাও।
সে যখন বললো না নেবো না তখন আপনার হৃদয় ভেঙে গেছিল এরকম
না? হৃদয় ভেঙে না, একচুয়ালি আমি তো ওকে ট্রাই করছিলাম, আমি তো মন থেকে বলিনি যে আমি তোমার বাইকে উঠবো। ছেলেটা
আপনার একদম ভালো লাগছে না, তাকে ট্রাই করার দরকার কি? অনেকগুলো গল্প নিয়ে আর অন্ধকারের গল্পে আজ আর অনেক চমক আপনার জন্য আছে।
রাখবো রাখবো রে বন্ধু তোমার যতনে, বাসবো বাসবো রে বন্ধু তোমার যতনে।
শুনছেন অন্ধকারের গল্প। কি হন আপনাকে আরো একটিবার আমন্ত্রণ জানাচ্ছি 11:50 ঘড়ির কাঁটায়, এবং রাত কিন্তু বাড়ছে, রাত বাড়ার সাথে সাথে অন্ধকার বাড়ছে এবং আমাদের কথাও বাড়ছে, আসলে গল্পটাও বাড়ছে, এবং যে গল্পগুলো আসলে জীবন থেকে নেওয়া, যে গল্পগুলো অন্ধকার জগতের একেবারেই সত্যি কিছু ঘটনা, এবং সেই ঘটনাগুলো ঢাকা FM 90.4 এর মাইক্রোফোনের মাধ্যমে অন্ধকারের গল্প এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনাদের সাথে প্রতি রোববার রাত 10:30 আমরা তুলে ধরার জন্য হাজির হয়ে যাই। এবং পুরো অনুষ্ঠান জুড়ে আমরা একটা কথাই বলি যে অন্ধকারের গল্পের টিম শুধুমাত্র কাজ করে বিভিন্ন অন্ধকারের অলিগলি থেকে, জীবন থেকে নিয়ে আসে সব সত্য ঘটনা এই মাইক্রোফোনের মাধ্যমে আপনার কাছে তুলে ধরবার জন্য। আমরা কোনো ধরনের সমস্যার সমাধান কিংবা আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাবার অধিকার রাখি না, আমরা সবসময় বলি সিদ্ধান্তগুলি কথাগুলো শুনতে শুনতে আপনার বিবেক এবং আপনার মূল্য, আপনি যেভাবে মূল্যায়ন করবেন সেই সব কিছু দিয়ে আপনারা আসলে হিসেব করবেন। পাশাপাশি আমরা এটাও বলি, আমরা এই অনুষ্ঠানটির আসলে যে উদ্দেশ্যটা, আপনারা এই কথাগুলো শুনতে শুনতে হয়তো নিজে অনেক বেশি কেয়ারফুল হতে পারবেন, পাশাপাশি হয়তো আপনার পরিবারের সেই সন্তানটি কিংবা আপনার পরিবারের একেবারেই কাছের মানুষ কিংবা আপনার আত্মীয় স্বজন বন্ধুরা বা আপনার আশপাশে ছড়িয়ে দিয়ে থাকা আপনার মানুষগুলি কি পরিচিত মানুষগুলো হতে পারে, তাদের কাছে সেই সতর্ক বার্তা আপনারা হয়তো পৌঁছে দিতে পারবেন। আজ আমরা যে অতিথিদের কথা শুনছি তাদের কাছ থেকে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন যে আমরা ধীরে ধীরে কথার গভীরে যাচ্ছি, এবং দুজনের পরিচয় একটি ডিজে পার্টিতে, শাহরিয়ার এবং জেরিন, এবং ডিজে পার্টি সম্পর্কে বলা হয়ে থাকে যে অনেক রঙিন একটি দুনিয়া, পাশাপাশি এই শাহরিয়ার ও জেরিন তাদের কিন্তু পরিচয় সেখানে, সেই পরিচয় থেকে এক পর্যায়ে তাদের বিয়ে এবং সবশেষ তাদের কিন্তু ছাড়াছাড়িও হয়ে যায়, আর সবচেয়ে আমরা অপেক্ষায় আছি এই কথাটা শুনবার জন্য তাদের কি সন্তান রয়েছে, সেই ছাড়াছাড়ির পর কি হবে সেই সন্তানের ভবিষ্যৎ, এখন দুজন একসাথে কথা বলছেন কোন অবস্থায় আছেন, কিভাবে কি করবেন তারা, বা এখন সামনে তাদের ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে, এই সবকিছু নিয়ে আমরা কথাগুলো শুনবো। এবং পাশাপাশি আপনাদের কথাগুলো শুনতে চাই ফেসবুকে, আসুন facebook.com/ঢাকা FM 90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন, এবং পাশাপাশি আপনারা SMS করতে পারেন 16260 এই নাম্বারটিতে। আর ফ্রেন্ডস, বলতে চাই যে আপনার কথাগুলো জানানো অনেক বেশি জরুরি, আর আমাদেরকে যারা দেশের বাইরে থেকে শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আমরা একটু আবারও অতিথিদের কাছে যেতে চাই, শরীর ভাইয়ের কথাগুলো শুনতে চাই। আমি যে জিনিসটা জানতে চাচ্ছিলাম যে অনেকে কিন্তু আগ্রহ একটা বড় জায়গা হচ্ছে ডিজে পার্টি, আপনি প্রথমবারের মতো জয়েন করলেন সেখানে জুরিনের সাথে আপনার পরিচয়, বাট এর বাইরে যদি বলি যে ডিজে পার্টিতে এমনি আপনার ইনভলভমেন্ট পরবর্তীকালে আরো ছিল কিনা, বা
পরবর্তীতে আসলে মিউজিক পর গাছে হবে ডিজে, আমি অনেক কষ্ট করে একটা গান বানালাম বা একটা গান করলাম, তো সেই গানটা যদি আপনি ডিজে হয়ে মিক্স বা রিমিক্স করে ফেলেন, মানে আপনি তো আর জানতেও পারছে না, এবং এটা তো একটা ফিলিং এর ভাব, ফিলিং থেকে আসলে করা হয় একটা গান, তো রিমিক্স করা কিন্তু আসলে ফিলিং থেকে না, এটা নাচ গানের জন্য চলে যায় জিনিসটার কথা, তাই না? অনেক সময় আবেগটাকে মিস ইউজ করা, একটা আর্টিস্টের একটা গানের পিছনে অনেক অনেক কষ্ট থাকে, অনেক অনেক ব্যাপার থাকে, তো রিমিক্স এর জন্য আসলে সেটা লাগে না। তো ক্ষণিকের এনজয়মেন্ট এর জন্য আসলে এই যে ডিজে করা, রিমিক্স করা গানটা, এটা আসলে একটা নিয়ম থাকা উচিত, বা অ্যাটলিস্ট আর্টিস্টের পারমিশন ছাড়া ডিজে করাটা কিছু নিয়ম বাধা হলে হয়তো
আমি
বলবো যে আমি তো নিজেও একজন রক সিঙ্গার, আমি ক্লাসিক্যাল সিঙ্গার না, তারপরও আমাদের যে কালচার, আমাদের যে আমরা বাঙালি, আমরা শাড়ি, তারপরে পাঞ্জাবি, আমাদের যে নিজস্ব কিছু কালচার এবং আর্ট আছে, এটার বাইরে আমরা কখনই কোনো মিউজিক বা সংস্কৃতি করতে পাই না। তো ডিজে বলেন আর হেভি মেটাল মিউজিক বলেন, এই ধরনের মিউজিকের মধ্যে আমি কোনো মানে খারাপ মন্তব্য করছি না, যেই ধরনের যেই জনরাটা বা যেই ধাঁচটা আমার দেশের কালচারের সাথে যাবে না বা আমার এভারেজ মানুষরা বুঝবেই না, সেই ধরনের গান বা সেই ধরনের একটা এন্টারটেইনমেন্ট আসলে করা আমি ততটা সাপোর্টিভ মনে করি না।
খুব দারুণ কিছু কথা আসলে আপনার কাছ থেকে শুনতে পেলাম, আমরা দুজনের সম্পর্কের কথা শুনছিলাম, একটা ব্যাপারগুলো কিন্তু অনেক বেশি কাকতালীয়, এবং শরীর আপনি যেমনটা বলছিলেন যে এটা আসলে শুনলে মনে হবে যে নাটকের মতো অনেক বেশি অ্যারেঞ্জ করা, বাইকে সেখানে ছিল দুজনে যাওয়া, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে
না, বাইকের ব্যাপারটা দেখেন, আমার আমার স্পোর্টস বাইক পিছনে যে বসবে ধরারও কোনো ওয়ে নাই, তার একদম এটা খুবই রিস্কি ছিল। আমি যদি ওকে বলছি যে তুমি বুঝে বসো, বসলো এটা এরকম কখনোই না যে আমি বাইক দিয়ে দিয়েছিলাম, বাট ওই যে এমনি এমনি যে হয়ে যাচ্ছে জিনিসটা আসলে কোনো অ্যাফেয়ার মনে হইলে এমনি হয় সেটাই বলবো আর কি লাস্টলি।
আচ্ছা মানে সেটা ওই যে বললাম যে কোনো ধরনের প্ল্যান করা হয়তো
হয় না,
প্রকৃতি চাইছিল যে এবং আমরা যদি খুব আরো বেশি কাস্তরিক ভাবে বলতে পারি যে একটি একটি সম্পর্কের শুরু হয়েছে সেই বাইক শুরু হওয়ার মাধ্যমে, সেটাও আমরা আসলে
বাইকটা আসলে আসলে অনেকটা অ্যাট্রাকটিভ ছিল।
এবং যেদিন আপনি যখন ফাইনালি সিদ্ধান্ত নিলেন যে আমি ওর বাইকে উঠবো যাবো, বা যে আপনি তো বললেন যে আমি আসলে একটু যাচাই করার জন্য সেগুলো বলছিলাম যে বাইকও আবার একটা অস্ত্র কিনা, তো
পরীক্ষা করে মনে হলো যে আমি যেটার জন্য যাচাই করেছিলাম যে ছেলেটা ভালো, আমি তো অ্যাকচুয়ালি বাইকে যাব না, কিন্তু আমি ওকে পরীক্ষা করছিলাম শুধুমাত্র ছেলেটা কিরকম জানার জন্য। বিশেষ করে আমি তো ওই সেটাই বললাম যে ছেলেদের বড় অস্ত্র হলো, বড়ই বলা যায় যে বাইক একটা অস্ত্র, সব অস্ত্র
একটা
বাইক। আমি সেরকমই কিছু ধরে নিয়েছিলাম যে ও যদি আমাকে বাইকে বসতে বলে তাহলে আমি মনে করবো ছেলেটা একটু অন্যরকম ভালো না, ও নিশ্চয় বাইক দেখিয়ে দেখিয়ে মেয়েদের অনেক পটায়, এরকম অনেক মেয়েদের
এটা যদি ভিন্ন হতো, যদি সারিয়ার ধরে নিত যে মেয়েটা আমাকে চেনে না জানে না হুট করে আমার বাইকে বসতে চাইছে।
হ্যাঁ সে তো এইটাও জানা উচিত ছিল তার যে একটা মেয়ে ডিজিতে এসে আরেকটা ছেলের সাথে কি করে কথা বলতেছে, সেখানে তো ওর সব থেকে বেশি
চিন্তা উল্লেখ করেছে একবার যে আমার কিন্তু ওই চিন্তা থেকে শুরু যে আমার আমার তখন আমি ব্রোকেন হার্ট টাইপের এমন একটা উদাসীন মন নিয়ে চলাফেরা করি, তো আমি এখানে এক্সপেক্টই করতেছিলাম এরকম কোন মেয়ে বা এরকম কোন গার্লফ্রেন্ড করবো যে এরকম তোর ফান এন্টারটেনমেন্ট পছন্দ করবে, তার সাথে হয়তো কিছু সময় আমার পার হয়ে যাবে, এটা আমি এক্সপেক্ট করছি। পরবর্তীতে আমি জানতে ওর আসলে মূল ক্যারেক্টার, তারপরে মূল ইসে আসি যেখান থেকে আসলে আমার অ্যাট্রাকশন বা লাভ যেটাই তৈরি হয়েছিল।
আচ্ছা তারপর পৌঁছে দিলেন সেদিন?
হ্যাঁ সেদিনের মতো আর কি।
আপনার যে বন্ধুর সাথে গিয়েছিলেন তাকে আর বলা হয়নি চলে আসার সময়?
না উনিও কিন্তু নিচেও
না, আমার বন্ধু আমাকে অনেক খুঁজেছে পাইনি, ওকে আমি এসএমএস করে বলে দিয়েছিলাম আমার আমি বাসায় চলে যাচ্ছি, অনেক রাত হয়ে যাচ্ছে বাসায় চলে যাচ্ছি, বাসা থেকে খুব টেনশন ফিল করছি। এছাড়া আমার বোনও বাসা থেকে বারবার করে ফোন করছিল, কারণ তখন বাজে মনে হয় 8:30-9 বাজে, তখন 8:30-9 বাজে।
কতটা পথ দুজন একসাথে বাইকে আসলেন, কোথা থেকে কোথায়?
ডিভিসি গুলশান থেকে
10 নম্বর পর্যন্ত।
খুব বেশি না, পথটা কি অনেক বেশি কম মনে হয়েছিল? মানে যতটা কম তার থেকে বেশি কম মনে হয়েছিল শাড়ির ক্ষেত্রে? মানে
আমার কাছে কম মনে হয়েছিল কারণ ফার্স্ট টাইম আমি বাইকে উঠেছি।
যখন আপনি পৌঁছে গেলেন বাসায় মনের ভিতরে তখন কেমন লাগছিল, মানে যখন আবার সে চলে যাচ্ছে খুব সংক্ষেপে?
আমি একটা টেনশনের ভিতরে ছিলাম, আমার ওই যে রূপককে নিয়ে খুব টেনশনের ভিতরে ছিলাম যে ওর কি হবে, ওকে আমি পাবো, ও আমার জন্য পড়ে গেছে, আমি নিজেকে অপরাধ বোধ থেকে আমি ফেরাতে পারছি না, আমি এরকম একটা টেনশনের ভিতরে ছিল। আর রূপকের ছবি দেখে দেখে শুধু কান্না করতাম, আর ফার্স্ট টাইম ফার্স্ট প্রেম সম্পর্ক ছিল আমার রূপকের সঙ্গে।
এইখান থেকে আমরা আসবো আমরা নতুন ঘন্টায় আসতে চাই, নতুন ঘন্টায় ফিরছি ফ্রেন্ডস, এবং নতুন ঘন্টা মানে হচ্ছে ক্যালেন্ডারের পাতায় আরো একটি নতুন দিন যোগ হয়ে যাবে, সেই দিন যাদের জন্মদিন তাদের জন্য অগ্রিম শুভকামনা, শুভ জন্মদিন।
অন্ধকারের গল্প।
শুনছেন অন্ধকারের গল্প নতুন ঘন্টা আপনাকে স্বাগত জানাচ্ছি এবং একেবারে নতুন একটি দিনের প্রথম প্রহরে আপনাকে স্বাগত জানাচ্ছি। দিনটি সোমবার হয়ে গেছে, 13 এপ্রিল 2015 এবং 30 চৈত্র 1421, আর আপনি শুনছেন অন্ধকারের গল্প। চাইছি যে অনেকটা সময় জুড়ে আপনি আমাদের সাথে থাকুন। 23 জমাদ-উদ-সানি 1436 হিজরি। আমাদের সাথে আজ অতিথি হয়ে আছেন শাহরিয়ার এবং হিরিন, তাদের কথাগুলো শুনছি এবং তাদের চমৎকার একটি রিলেশনশিপের কথাগুলো আমরা ধীরে ধীরে হতে শুনতে পারবো। পাশাপাশি আস্তে আস্তে আমরা ঘটনায় আরো বেশি গভীরে যাবো। পাশাপাশি আপনাকে বলি যে আপনারা কিন্তু দুজন অতিথি কি চাইলে দেখতেও পারেন আমাদের ফেসবুকের ফ্যান পেজ, এসে facebook.com/ঢাকা90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজ নিঃসন্দেহে পেয়ে যাবেন। সেখানে একটি লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, চাইলে পোস্ট শেয়ার করতে পারেন। এছাড়া আপনি কিন্তু খুব সহজে এসএমএস করতে পারেন 16260, এই নাম্বারটি খোলা আছে, এই নাম্বারে এসএমএস করে যে কোনো কিছু জানাতে পারেন। যেটা আপনার কাছ থেকে শুনছিলাম যে আপনি পৌঁছালেন, তারপর আপনার প্রথম যে সম্পর্ক রূপক তাকে নিয়ে আপনার ভিতরে একটা টেনশন
টেনশন কাজ করছিল। ওকে আমি পাবো, ও আমার জন্য পড়ে গেছে, ওর কাছে আমি ঋণী হয়ে থাকবো যে ও আমার জন্য পড়ে গেছে, ওকে আমি নিশ্চয়ই ভালোবাসা দিয়ে আমি ওইভাবে করে ওকে এই করে রাখতে পারিনি, আমার অ্যাকচুয়ালি জিতটা দেখানো উচিত হয়নি, আমি বড় ভুল করেছি জিতটা দেখিয়ে রাগটা দেখিয়ে, ওর রাগতে আমার অ্যাকসেপ্ট করা উচিত ছিল, এই জিনিসটা ভাবতাম সবসময়। কারণ ও আমার সাথে রাগ করে অ্যাকচুয়ালি পড়েনি, আমি যখন ওর সঙ্গে ওর রাগটা সবসময় আমি মেনে নিতাম, কিন্তু আমার রাগটা ও মেনে নিতে পারেনি বিধেয় ও আমার পড়ে গেছে। তো সেই বিষয়টা নিয়ে আমার কাছে খুব খারাপ লাগতো। তো আমার বোন সবসময় আমাকে বোঝাতো এরকম করিস না, ও ভালো হয়ে যাবে, ও দেখবি যেখানেই থাকে না কেন ও তোর কাছে আসবেই, তুই শুধু চুপচাপ বসে থাক, ও তোর কাছে আসবে সুস্থ হলে। যেহেতু বেঁচে আছে, এখনো সুস্থ আছে, মোটামুটি ভালোই আছে, সে ধানমন্ডি সিটি হসপিটালে ভর্তি ছিল, আমি দেখতেও গিয়েছিলাম তাকে।
আচ্ছা,
দেখতেও গিয়েছিলাম। তো যেদিন পড়ে গেছে সেদিনই আমি দেখতে গিয়েছিলাম।
ওকে, এবং এর মধ্যে মাঝখানে কিছুর সাথে আপনার এরকম পরিচয় হলো, সে বাসা দিয়ে গেল, তার পরবর্তী দুজনের যোগাযোগ কবে কি হলো, একদম দুজনের কাছ থেকে পরবর্তী আপনাদের সম্পর্কের কথাগুলো আমরা একটু শুনতে চাই।
এইভাবে তো আমি তো আমার তো তখন আমি সিঙ্গেল একদম একলা, আমি তো আর ওই ব্যাপারটা জানতাম না। তা আমার ভিতরে আসলে অ্যাফেয়ার কাজ করে ফেলছে অলরেডি, আমি ভাবতেছিলাম। তো আরেকটা জিনিস যেটা বলবো, যেটা হলো আমার আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একরকম, ও ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড টোটালি আরেকরকম, আমি দেখছি অনেকটা আমার কাছে যেটা বলবো বলতে পারেন মায়া বা একটা ফিল অন্যরকম। আমার ভাবলাম যে না, যদি বিয়ে করতে হয় তাহলে আমি এই মেয়েটাকে বিয়ে করি, দেখি যদি আমার আমার দ্বারা তার কোনো হেল্প আমি করতে পারি কিনা, বা এরকম কিছু যে বোনের কাছে থাকতেছে না, আমার কাছে অনেকটা অড লাগছে ব্যাপারটা, পড়াশোনা করতে পারতেছে না, তো বিয়ে করার পরে যদি ভালো কিছু হয় এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আর কি। এখন সেটা কি আবেগ ছিল নাকি
মানুষকে ভালো লাগতে পারে, তার প্রতি ভালোবাসা থাকতে পারে, বা আপনি যে কালচারে বড় হয়েছেন, যেভাবে আপনি আদরে কিংবা যেভাবে আপনি বড় হচ্ছেন, তাতে করে আপনার দু একজন মেয়ের সাথে প্রেম ভালোবাসা থাকবে, এ ব্যাপারটা হওয়া স্বাভাবিক। কিন্তু এতটাই ভালো লেগে গেল যে একজন কিন্তু তাকে রিলেশনের কথা না ভেবে সরাসরি বিয়ের কথা চলে এলো, তার দায়িত্ব।
আমি ওই যেমন আমাদের আসার পর থেকে ওই যে বোনের কাছে থাকে, তারপর ফোনে কথা বলি
আমি, তো আমরা একটু সেই ঘটনাগুলো শুনতে থাকি। আপনি যখন তাকে রেখে আসলেন বাইকে করে, তার পরবর্তী প্রথম যোগাযোগ,
আমি বাসায় গিয়েই ফোন করছিলাম।
আপুর কাছে একটু বকুনি খেলাম, খাওয়ার পর দুলা ভাই আসলো, আসার পরে আমরা একসঙ্গে খেতে বসলাম, খেতে বসার পরে আমার বোনের একটা বেবি হয়েছে মাত্র, ওর 6 মাস বয়স, তখন 6 মাস বয়স মাত্র হাঁটতে শিখেছে। তো ও আবার আমার ফোনটা নিয়ে সবসময় ফাজলামো করতো, ওর বাবার ফোন নিত, আমার বোনের ফোন নিত, আমার ফোন নিয়ে সবসময় ফাজলামো করতো। তো আমরা সবাই মিলে খেতে বসছি, এর মধ্যে শাহরিয়ার আমাকে ফোন করলো। ফোন করার পর আমি করেছি কি, আমার বোনের ভয়ে আমি ফোনটা সাইলেন্ট করে বালিশের নিচে রেখে দিয়েছি। আমার সেই বোনের মেয়েটা করেছে কি, বালিশ থেকে বালিশের নিচে থেকে ফোনটা এনেছে, এনে না ও ঝগের ভিতরে পানি খাওয়ার ঝগের ভিতরে ফোনটা রেখে দিয়েছে। আমি তো ফোন খুঁজতে খুঁজতে 2-3 ঘন্টা পার হয়ে গেছে, ইতিমধ্যে আমি অপেক্ষা করছিলাম যে ও ফোন করবে কখন, ফোন করবে কখন, ছেলেটা ফোন করবে কখন, আমিও কিরকম যেন একটা টেনশনের মধ্যে পড়ে গেলাম। তারপর আমি দেখেছি একবার ফোন করেছে, ইতিমধ্যে আমি রেখে দিয়েছি, আমি তো জানতেছি ও আমাকে বারবার ট্রাই করতেছে, ফোনে পাচ্ছে না। আর আমার ভিতরে খুব মায়া জিনিসটা খুব বেশি কাজ করতো, সেটাতে হয়তো আমি বেশি দুর্বল হয়েছি।
তখন কি মায়া নাকি ভালো লাগার কাজ করছিল, কোনটা?
মায়া থেকে ভালো লাগা শুরু হয়েছে।
আচ্ছা, তারপর কি হলো? তারপর ফোনে কথা বললো, ফোন আসলো,
মানে আপনারা আপনি হয়তো খেয়াল করতেছেন যে সবসময় জিনিসটা আসলে একটা একটা লাভ ডাইরেক্ট যেটা বলে ওইটা না, দুজনেই দুজনের কোন সফট কর্নার বা কোন ডার্ক সাইড দেখে মায়া করা বা
মানে ইনার কানেকশনটা হয়ে
এইভাবে আসতেছে, মানে একদম লাভ লাভ রিলেশনশিপ সেটা না। আমিও ডাইরেক্ট বিয়ের জন্য চলে গেছি যে কোনো পারলে তো প্রেম করা,
প্রেমের প্রপোজাল দেয়নি আমাকে বিয়ে করো,
প্রপোজাল আসলে বলতে হবে,
আমি তো এখানে যে লাভ করবো যে আমার সাথে প্রেম করো এরকম কোনো কিছু আমি করিনি, আমি ফোনের সাথে ডাইরেক্টলি বলছি যে তুমি আমি বিয়ে করবো, এই দু একদিনের মধ্যেই বলছি,
মানে যেদিন ড্রপ করে আসলেন অল্প একটু
পরে দিনই বলেছে,
তারপরের দিন
এরকম আমি এরকম ফোন বিয়ে করবো জাস্ট তুমি কি আমার সাথে বিয়ে করলে তাহলে তুমি আমার বলতে পারো।
আমার বোন বলল তুই এইভাবে রেখে দে, ফোনটা সকালে দেখবি ঠিক হয়ে গেছে, তো চার্জে দিয়ে আমি ফোনটা এইভাবে রেখে দিয়েছিলাম, সারাদিন অন করিনি, তো বিকালের দিকে আমি অন করলাম, অন করার পর দেখি ওর ফোন না, ও আমাকে আমি বললাম হ্যালো, আমি ওর নাম্বার দেখে মানে আমার আমি আনোয়ের নাম্বার থেকে ফোন আসবে এটা কার হতে পারে, এছাড়া ও যখন ফোন করেছিল একটা নাম্বার ও হলো 888-5-5-888-5 এই নাম্বারটা ইউজ করতো, তো আমার কাছে মনে হলো যে এই নাম্বারটা ওরই হবে, তো আমি রিসিভ করলাম, রিসিভ করার পরে ও আমাকে বলছে আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি বললাম আপনি কি মনে করে আবার ফোন করলেন, ও বলছে কিছু মনে করো না আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি হঠাৎ করে হেসে দিলাম বিয়ে প্রথম দেখাতেই বিয়ে এটা কেমন শোনায়, বলে হ্যাঁ দেখো আমি কিন্তু আসলে ঠাট্টা করে বলছি না আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি, তো আমার কোনো ভাই বোন নেই, আমার একটা সংসারের একটা মানুষের প্রয়োজন আছে, তো আমি চিন্তা করলাম যে দেখেন এইসব সম্বন্ধে আমার সাথে কথা বলবেন, আমি মানে এইসব এই কথাটা বিয়ে কথাটাকে আমি খুব অ্যাভয়েড করে যাচ্ছি, আমার ধারা এখন সম্ভব না, এখন সম্ভব না বিয়ে করবো না, আমি তো সেদিকে আরেকজনকে মন দিয়ে অলরেডি বসে আছি, তো আমি ও বারবার ডিস্টার্ব করছে আমাকে ফোন করে, ডিস্টার্ব বললেই চলে, তো আমি আমার বোন একটা সময় ফোনটা রিসিভ করলো, ফোন রিসিভ করার পর আমার বোনের সঙ্গে অনেক টাইম কথা বললো, কথা বলার পর আমার বোন বুঝতে পারলো সেদিন আমি ডিজে পার্টিতে গিয়েছিলাম, ওর সঙ্গে পরিচয় হয়েছে, ওর ডিটেলস সবকিছু আমার বোনকে বলেছে, বলার পর পর ও আমার বোনকে বলছে আমি ওকে বিয়ে করতে চাই,
কথা বলাটা কেন
ওই যে আমার কাছে ফিল হচ্ছিল যে দুলা ভাই বোনের কাছে থাকে আসলে মেয়েটার ফ্যামিলি কি মানে এই দুরমের মধ্যে মানে একটা যেটা বলে আর কি কোন সমস্যার মধ্যে কি আছে নাকি এরকম একটা ফিল কাজ করতে
কি মনে করেছে আমরা হয়তো নিশ্চয়ই কোনো প্রবলেমে আছি যার কারণে বোনের পাশে থাকছি, অ্যাকচুয়ালি সেটা না, আমার বোন আমাকে খুব আদর করত ভালোবাসত, আমার দুলা ভাই বলছিল তোমার তো একা একা সময় কাটে না তুমি তোমার বোনের এখানেই থাকো তুমি, তো আমার বাবা মা আমাকে এখানে দিতে চায়নি, তারপর আমার কাছেও ভালো লাগতো মিরপুরটাকে, আসলে জন্মের পর থেকে মিরপুরটাকে দেখে আসছি, সবাইকে খুব ভালো করে চিনি জানি,
মানে সবার যেখানে ছোটবেলাটা কাটে
ছোটবেলাটা কাটে, তো সেক্ষেত্রে আমারও সেই জায়গাটা ভালো লাগতো, তো আমার বোনও আমাকে খুব ভালোবাসত, ওনার মেয়েকে যেভাবে আদর করতো খাওয়াতো গোসল করাতো, আমি বড় হওয়ার পরেও আমার বোন আমাকে গোসল করিয়ে দে খাইয়ে দেয়, এখন আমি আমার বোনের বাসায় গেলে আমার বোন আমাকে গোসল করিয়ে দিবে খাইয়ে দিবে চুল চিরনি করে দিবে। একটা ফালতু ছেলে হঠাৎ করে বিয়ের প্রপোজাল করেছে এটা কিরকম দেখায়, আমি বিয়ে করবো না,
কি কথা হলো আপনার?
আমি যে বোঝার চেষ্টা করলাম ও কতটুকু আসলে বার্ডে নাকি ফ্যামিলিতে বা এরকম কিছু, হ্যাঁ ওর বোন কিন্তু অ্যাডমিট করছে যে না যদি বিয়ে হ্যাঁ তাহলে ওর বোন বুঝতে পারছে যে না আমি অত হয়তো আর কি রাখতে পারবো ভালো রাখতে পারবো এরকম কিছু
নাকি, মানে শুনতে অনেক সময় খারাপ লাগলো নাকি এরকম যে না আসলে
আমি তো সব সত্যি কথাই
বলছিলাম, আমি জেন কাছে জিজ্ঞেস করছি যে ব্যাপারটা শুনতে খারাপ লাগলো ব্যাপারটা কি এরকম যে না ঠিক আছে যদি এরকম হয়
ভালো, তারপর আমার মনে হচ্ছিল যেহেতু আমি একটা চিন্তা টেনশনের ভিতরে আছি ওর কাছে তো ওর সাথে তো কথা বলে একটু ভালোই লাগছে, তো ওর সাথে একটু টাইম পাস করা যাচ্ছে, তো ঠিক আছে ওর সাথে আমি কদিন ঘুরতে থেকে ফিরতে থেকে এর মধ্যে রূপক চলে আসবে রূপকের সঙ্গে আমি বিয়ে করে চলে যাব এটা ভেবেছিলাম।
ও মানে এখন আসলে আপনি তাকে নিয়ে একটু বলা যায় একটু সময় পাস করছেন বা তাকে একটু আপনার একাকিত্ব দূর করার জন্য তার সময়টা নিয়েছেন ভাই আপনি একটু তাকে নিয়ে খেলছেন
দূর করার জন্য কি শুধু আমি ইউজ করেছিলাম, তারপরে এভাবে করে ভালো লাগা হয়ে গেল। আপনার ভেরিবাদ বলতে একটা জায়গা আছে মিরপুরে, হ্যাঁ সেখানে পানির উপরে ছোটখাটো ফাস্টফুডের দোকান দিয়েছে, তোর বাইক দিয়ে না মানে আমি যখন ও আমাকে সবসময় বাইকের মধ্যে বসলেও বলবে তুমি আমাকে বিয়ে করবা না, হ্যাঁ খেতে বসলে বলবে তুমি আমাকে বিয়ে করবা না এরকম করতো,
ঘুরতে
যাওয়া, তারপর আপনার ভেরিবাদে ঘুরতে গেলাম। ঘুরতে যাওয়ার পরে সেখানে আমিও ডাব কিনলাম, একটা ডাব ও একটা পাইপ দিয়ে খেয়েছে, সেই পাইপটা আবার উল্টো করে আমি খেয়েছি, ও যেদিক থেকে পাইপটার মধ্যে মুখ দিয়েছে সেটা আমি খাইনি। মানে এতটাই অপছন্দ করতাম আমি, আমি অ্যাকচুয়ালি রূপককে ছাড়া কিছু বুঝতাম না আমি ওই মুহূর্তে। হ্যাঁ, তো আমি ওকে বললাম দেখো আমি একটা ছেলেকে ভালোবাসি, ওকে আমি ডিটেলস ফোনেও বলেছি, রূপকের যত হিস্ট্রি সবকিছু আমি ওকে বলেছি ফোনে, তো রূপক কি সহ্য করতে পারত
না। আপনি এই জায়গাটা থেকে দেখেন, আমার কাছে লাগতেছে ওর দ্বারা আর একটা ছেলে অলরেডি প্রবলেম হয়ে গেছে, তারপরে সে থাকে তার বোনের বাসায়। আমি কিন্তু বারবার হেল্প করার জন্য বা ওইভাবেই চিন্তা করে বিয়ে করার জন্য চিন্তা করতে
চাই। সেই সেই মেয়েটা তো অন্য কাউকে ভালোবাসে,
আমি নো ফোর্সমেন্ট, আমি তার সাথে ঘুরতেছি এবং
তার মন বলছে চিন্তা করছে যে ওই ছেলেটা তো পড়ে গেছে, ওই ছেলে তো আমার কাছে আসবে না নিশ্চয়ই। যদি ওই ছেলের সাথে ওই মুহূর্তে আমার অ্যাফেয়ার থাকতে বা ছেলেটা এরকম একটা অ্যাক্সিডেন্ট না হতো, তাহলে ও হয়তো আমাকে সেভাবে প্রপোজালটা দিত না।
অবশ্যই, এবং আমি ছবি দেখেছি ওর কাছে,
ছবিটা নিয়ে ছিঁড়ে ফেলছে, আমি ওকে ওকে শুধু হিংসা ধরাতাম, দেখো ওর ছবি, ওর ছবি, ওকে আমি কত ভালোবাসি, ও করেছে কি ওই ছবিটা নিয়ে ছিঁড়ে ভেরিবাদের উপরে যে পানি ছিল পানির মধ্যে ফেলে দিল।
আপনি এটা ইজি মনে করেন না, দেখেন একটা ছেলে ছাদ থেকে পড়ে গেছে, সে জীবন চলে যেতে পারত,
সে রাগের মাথায় পড়ুক কিংবা এভাবেই পড়ুক না কেন, এই ঘটনাগুলো কিন্তু অনেক বেশি ভেতর থেকে না আসলে হয় না। হ্যাঁ, তারপর ভেরিবাদের ঘটনাটা আমরা একটু জেনে আপনার কাছ থেকে শুনি।
তারপর ওকে আমি ছবি দেখে হিংসে দেখাচ্ছিলাম।
এই ভেরিবাদে যাওয়ার প্ল্যানটা কখন করলেন?
প্ল্যানটা কখন ছিল, ও যাত্রাবাড়ি থেকে সে মিরপুর চলে যেত, যাত্রাবাড়ি থেকে মিরপুর চলে যেত, তো আমার কাছে আসলে সে মূল্যটা কখনো আমি ওকে দেইনি, যে এত দূর থেকে একটা ছেলে আসছে আমার জন্য, আমাকে ভালোবেসে আসছে, সে মূল্যটা কখনোই ওকে দেইনি আমি। বরং আমার মনে হতো কি ও তো আমাকে ভালোবাসি, আমি ওর এই ভালোবাসাটাকে ব্যবহার করতে থাকি, সমস্যা কি আমার? হ্যাঁ, আর আমার জন্য তো একজন অলরেডি আছে, সে আমাকে অনেক ভালোই বাসে, তাকে আমি বিয়ে করবো। তারপর ভেরিবাদে গেলাম, যাওয়ার পরে ওকে আমি বললাম আসো আমাদের এখানে অনেক সুন্দর একটা জায়গা আছে, আমি তো অন্য কোনো জায়গা চিনি না, শুধুমাত্র আপুদের সঙ্গে ভেরিবাদে যেতাম মাঝে মাঝে ঘুরতে, আদুলা ভাই আপু আমরা যেতাম, ওই ওই সেই ক্ষেত্রে আমি ভেরিবাদটাকে চিনি। তো আমি বললাম দেখো আমাদের এখানে না একটা খুব সুন্দর জায়গা আছে ভেরিবাদ, যাবা ওখানে? ও বলছে হ্যাঁ চলো যাবো। পরে যে ওখানে আমরা বসলাম, বসার পরে কিছু টাইম কথা বললাম, খাওয়া দাওয়া করলাম, ফুচকা টুচকা খেলাম, খাওয়ার পরে ছবিটা দেখালাম ওকে, দেখানোর পর ও ছিঁড়ে ফেললো, আমি খুব রাগ হয়ে গেছি, সঙ্গে সঙ্গে আমি কেঁদে দিছি। কান্না করে দেওয়ার পরে সেই ছিঁড়া ছিঁড়া টুকরো গুলো আমি উঠিয়েছি, কিছুটা মানে পানিতে পড়েছে, কিছুটা উপরে পড়েছে, পরের পর সেই টুকরো গুলো আমি ছিঁড়া কাগজ গুলো আমি উঠিয়েছি, উঠানোর পর ব্যাগে রেখে দিছি। তারপর ও সেটা দেখে করেছে কি, ও বলে চলো, আমি বলি হ্যাঁ চলো, ও খুব রাগের ভিতরে আছে যে ওই ওই সিনটা দেখে আমি খুব ইমোশনাল হয়ে পড়ছি, আর আমার রাগ হয়েছে ও আমার ছবিটা ছিঁড়ে ফেলছে, ওই ছবিটা। সেক্ষেত্রে ও আর আমি বাইকে উঠেছি, বাইকে উঠার পর ও এমন ভাবে বাইকটা চালাচ্ছিল, আর ওইটা ছিল একটা হাইওয়ে রোড, আমি খুব ভয় পেয়ে যাচ্ছিলাম, আমি বলি আস্তে চালাও আস্তে চালাও, এইভাবে তুমি চালাচ্ছো কেন? তারপর ও এমন ভাবে আমার কোনো কথাই শুনছে না, সে একভাবে বাইক চালাচ্ছে, চালাতে চালাতে একটা সময় হতো আবার মিরপুরের কোনো রাস্তা চিনে না, ও শুধু আমাকে যখনই কোনো রাস্তা মানে আমার বাসার সামনে যেতে গেলে কোনো রাস্তা পড়ে তখনই আমার সাথে কথা বলছে, চাই কোন রাস্তা দিয়ে যাব, এছাড়া কোনো কথা বলছে না। তখন আমিও বললাম ওই সুযোগটা নিয়ে নিলাম, আমি বললাম আমি চিনি না, আমিও চিনি না। ও বলছে হ্যাঁ তুমি চিনো, আমি বলে আমি চিনি না। এর মধ্যে যে মিরপুরে আপনার দুই নাম্বারের দিকে যেতে যে সনি হল, সম্ভবত ওখানে একটা সনি হল থেকে হাতের বাম পাশে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, তো ওই পাশে রাস্তা দিয়েও যাবে আবার সোজা রাস্তা দিয়েও যাবে, তা আমার চিন্তা আমি বলবো না কোন রাস্তা দিয়ে যাবে, যে কোনো একটা রাস্তা দিয়ে গেলে আমার পাশে যাওয়া যাবে, তো আমি ওকে বলবো না, ও যেমন রাগ করে কথা বলছে না আমি ওর সঙ্গে কথা বলবো না। তো বারবার বলছে কোন রাস্তা দিয়ে যাবো, কোন রাস্তা দিয়ে যাবো, বলছে না কেন? আমি বলে আমি জানি না, আমি চিনি না রাস্তা। ওই মুহূর্তে করলো কি, এমন ভাবে ব্রেক করলো বাইক থেকে আমি ভয় পেয়ে গেছি। তারপর আবার আমার চোখের দিকে তাকিয়ে দেখি কিছু হলেই কান্না করে দেয়। ওর সাথে তখন আমার ভালোবাসার কোনো সম্পর্ক না, এমনি ঘুরতে গিয়েছি টাইম পাস করেছি, কিন্তু ওইভাবে মনের কোনো সম্পর্ক না, ও মানে কান্না করে দিচ্ছে, সেটা দেখে আমি বারবার উইক হয়ে পড়ছি। তারপর আমি ওকে বলিনি, ও মানে যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তা, মানে দুটো রাস্তা আছে, দুটো রাস্তার একটা রাস্তা দিয়ে গেলেই আমার বাসা, 10 নম্বর দিয়ে গেলেও যেতে পারবে, সে আপনার ওই যে চিড়িয়াখানার ওই পাশে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে গেলেও
বাসায় যেতে পারবে।
তো এখানে একটু আমি বলি, দুটো রাস্তায় আমি একটা রাস্তা চিনি না, মিরপুরে আমার যাওয়াই হয়েছে ওর কারণে। সেটা যদি আমরা জীবনের দিক দিয়ে দেখি, আমি আসলে তখন এই যে কান্নার ব্যাপারটা কখন আসতেছে যে আমি কি শিওরলি বিয়ে করব বা নাকি করব না, যে দুইটা রাস্তা আমার এখন, কিন্তু আমি যেটা চিনি না বা জানি না যে পরে কি হবে, এরকম একটা আনডিসিশন মুভমেন্টে কথা হইতেছে ওর সাথে আমার সবসময়। বিয়ে করলে কি হবে আর না করলে কি হবে, এটা কি অ্যাফেয়ারে আছে নাকি বা অন্য কিছু, আননোন টোটালি, দুইটা একটা আননোন
রাস্তা, অন্ধকারের মধ্যে আছে।
হ্যাঁ, এরকম একটা সিচুয়েশন তখন।
সেদিন থেকে ওকে আমি ভালোবেসে ফেলেছি,
জাস্ট লাইক দ্যাট।
আপনার সামনে অন্য কারো ছবি দেখানো, আপনার এই যে বাইকে সেই পিটটা হয়তো মনের সমস্ত ব্যাপারগুলো হয়,
হ্যাঁ একটু রাগের মাথায় চালাইছিলাম,
এই যে মানুষটা এরকম আপনাকে জোর করছে,
হ্যাঁ অনেকটা ডিস্টার্বিং লাগে। একটা মেয়ে একটা ছেলেকে এমনি যদি আপনি হয়তো বুঝবেন যে
আমার সঙ্গে আর দেখা করবে না, কথা বলবে না, তারপর থেকে ও আমাকে যেরকম ডিস্টার্ব করতো আগে, সেদিনের পর থেকে আমি ওকে ডিস্টার্ব করা শুরু করি।
আরেকটু বলি, নর্মালি আমি গান টান করি, এমনি তো সব অনেক মেয়েরাই হয়তো কথা কথা বলে, তো এই ফার্স্ট টাইমই দেখলাম এই মেয়েটাই খুব অ্যাভয়েড করতেছে এরকম, এটা কিন্তু একটু ফিল কাজ করছে। হ্যাঁ এরকম, যাই হোক,
এখনো কি কারণে খুঁজে বেড়াই তোমায় আজ আমি জানি না,
যারা শুনছেন যে গানটা আমরা এখন শুনছি এবং আমাদের কথা ঠিক পিছনে যে গানটি বাজছে, সেই গানটি কিন্তু আমাদের আজকের অতিথি সফিয়ার, তাই কনগ্রাচুলেশন।
সিরিয়াসলি
অসাধারণ, এবং আমি যখন শুনছি বা এই মাইক্রোফোনে বসে প্রচুর গান শোনার সৌভাগ্য আমাদের হয়, রিয়েলি সাউন্ডস গুড। অ্যান্ড এই যে গানের ব্যাপারগুলো বা ভেতর থেকে এই বিষয়গুলো আসাগুলো, একটা মানুষের সাথে রিলেশন হচ্ছে হচ্ছে না, একটা আপনি বলছিলেন যে দুটো রাস্তা আমার সামনে,
দুটো রাস্তা, ইভেন কেউ জানেও না আমি গিটার বাজাই।
ছেলেরা গান করে, ওরা তো ওয়াইফকে সময় দিতে পারে না, সংসারে অনেক অশান্তি হয়। হ্যাঁ, মিডিয়াতে আসলে যারা শুনি যে মিডিয়াতে যারা কাজ করে তাদের, তারা একটু অন্যরকম হয়। তো ছেলেটা হয়তো সেরকম হতে পারে, তুই দেখে শুনে আসলে বিয়ে কর, হুট করে বললেই তো আর হলো না।
তো এই কেমন লাগে যে গান, গান প্রিয় মানুষটা এই গান করে গিটার জায়গাতে, সে ভালো,
হ্যাঁ গান ভালো লাগে, আরো বেশি ভালো লাগতো ও যদি আমার, আমাকে লাইফে অনেক সময় দিতে পারতো, আমি যে আসে ওকে বিয়ে করেছিলাম সেই রকম কিছু করতে পারতো, তাহলে আমার অ্যাকচুয়ালি গানটাকে অনেক ভালো লাগতো।
আচ্ছা আমরা একটু একটু গানটা শুনি। এই গানটা লেখার ব্যাকগ্রাউন্ডটা কি, মানে এটা লেখা কখন কিভাবে?
এটা যেহেতু আমার আগামী আপকামিং অ্যালবামে, অজানা অ্যালবামে, তো লেখা জাস্ট লেখার জন্য লেখা। ওইটাই যেটা হয় সাধারণত, আমরা একটা থিম নিই, থিম চিন্তা করে গান লিখি, তারপর শুরু করি। আপনি বলছিলেন যে কালচারের সাথে মিলিয়ে গান শুরু করা উচিত বা সেই রকম আর কি ব্যাপারটা, আবারও বলি
আমরা একটু গানটা শুনি। অসাধারণ অসাধারণ, এবং আমরা মনে হয় একটা বোনাস পেয়ে গেলাম, কারণ আমরা আনগ্লিজ আগে শুনে ফেললাম
না, এটা কোনো সমস্যা না।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, গানটা শুনতে অনেক বেশি ভালো লাগছিল। এবং ফ্রেন্ডস, আপনারা যারা শুনছেন অন্ধকারের গল্প, অনেকের কমেন্ট অলরেডি চলে এসেছে, আপনারা চাইলে কিন্তু এখনো আমাদের সাথে জয়েন করতে পারেন। আমাদের সাথে যারা আছেন আজকে দুজন অতিথি শাহরিয়ার এবং জেরিন, তাদের কথাগুলো শুনতে শুনতে আপনার কথাগুলো জানাতে পারেন, লিখতে পারেন আমাদেরকে 16260 এই নাম্বারটিতে, এবং চাইলে কিন্তু খুব সহজে আপনারা ফেসবুকের ফ্যান পেজ আসতে পারেন, facebook.com/dhakafm94 লিখে সার্চ করে দেখবেন যে আমাদের স্টুডিওতে দুজন অতিথি বসা আছে, এরকম একটি ছবি কিন্তু আমরা অলরেডি পোস্ট করে দিয়েছি। আমরা তারপরে একটু ঘটনাগুলোর দিকে যেতে চাই, তার আগে বলি যারা আমাদের সাথে জয়েন করে আছেন তাদের কিছু কমেন্ট আমি পড়ে আসতে চাই। জয়েন করেছেন মেহেদী, জয়েন করেছেন, কথাগুলো শুনতে অনেক বেশি অভিজ্ঞতা হচ্ছে। আচ্ছা, শেখ কামাল লিখেছেন ঠিক বলছেন। ওকে, সাগর জয়েন করেছেন, তিনি একটি মানবিক আবেদন আসলে করেছেন এদিকে জয়েন, এবং একটি দারুণ তিনি ব্যাখ্যা দিয়েছেন যে দুজনের পরিচয় ডিজি পার্টিতে, এবং তখন আমার কাছে মনে হয়েছে ডি ফর ডিফারেন্ট, জে ফর জয়নিং স্টোরি। আচ্ছা, এদিকে জায়েম খান জয়েন করেছেন, তিনি অপেক্ষায় আছেন কি হয় শেষ পর্যন্ত। রনি লিভার জয়েন করে আছেন, তিনি জুরিনকে বলছেন যে ভাইয়ের উপর রেগে থেকো না। ওকে, আছেন আমাদের সাথে হৃদয় জয়েন করেছেন, আর এদিকে জুয়েল জয়েন করেছেন চট্টগ্রাম থেকে, তিনি অনেক কষ্ট করে আমাদেরকে শুনছেন। রত্না সরকার জয়েন করে আছেন, জয়েন করে ফেলেছেন। আচ্ছা, বীর বিধা তিনি বলছেন যে অনেক বেশি ভালো লাগছে, থ্যাংক ইউ। ইয়ার হাসান জয়েন করেছেন, নিউ ফ্রেন্ড, ওয়েলকাম করে নিলাম। নাফিজ আহমেদ আছেন, তিনিও আসলে অনেক বেশি এই জীবন থেকে, তিনি আসলে গল্পের, যখন আমরা জীবনের ঘটনাগুলো বলি না তখন আসলে গল্পের মতোই শোনায়, কিন্তু এটা একেবারেই সত্যি কিছু ঘটনা আমরা শুনছি, এবং তিনি অনেক বেশি অপেক্ষা আছেন শেষ পর্যন্ত কি হয় সেই কথাগুলো জানার জন্য। এবং আলিনুর হোসেন তিনি বলেছেন একা থাকা, একসাথে থাকাটা অনেক ভালো। ফাতেমা তিনি জয়েন করেছেন আমাদের সাথে, জুবায়ের আছেন, আছেন আমাদের সাথে ইমাম, আমি অ্যাটলিস্ট নামগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। এদিকে রাজকন্যা জয়েন করে ফেলেছেন আমাদের সাথে, শ্রাবন্তী আছেন, আছেন আমাদের সাথে অনেক ফ্রেন্ড, এবং সবার নামগুলো আসলে বলতে গেলে হয়তো আমাদের পুরো রাত পার করে ফেলতে হবে। খান নাজমুন নাহার জয়েন করে ফেলেছেন, তিনি বলছেন ছেলেদের এই একটা হাতিয়ার আত্মহত্যা করার ভয় দেখানো, বাট ঘুরে ফিরে ফিনিশিং এ একই, তাদের ফিলিং শেষ হতে সময় লাগে একটা মাত্র মুহূর্ত। আচ্ছা, তিনিও একটা অভিযোগ আসলে ছড়িয়ে দিয়েছেন, এদিকে জয়েন করে ফেলেছেন দেলোয়ার হোসেন, এই বিষয়ে সারিয়ার ভাই কিছু বলবেন কিনা, এই যে আসলে একতরফা একের পর এক অভিযোগগুলো আসছে যে হাতিয়ার অস্ত্র।
হ্যাঁ, আচ্ছা, সুইসাইড যেটা আমার সেগমেন্ট ছিল না,
হ্যাঁ আপনি সেগমেন্ট ছিল
রাইট, তো যাই হোক, হ্যাঁ এটা আমি,
আপনার যে সেগমেন্ট গুলো ছিল বাইক কিংবা ওই যে কেঁদে ফেলা, এগুলো কি আপনার কাছে কি মনে হয়?
আমি যে ইমোশনাল, আমার যে আমার সেগমেন্ট ছিল মিউজিক সবসময়, আমার লাইফ
পার্টনার একটা ইমোশনাল হয় হতে
পারে, এটাই আমার একটা এক্সপেকটেশন ছিল, একটা ভালো একটা লাইফ পার্টনার নিয়ে ভালো হবে, কারণ আমার ভাই বোন নেই, আমি আগে বলছি আমাদের একলা নিজেদের বাসা,
বাবু জয়েন করেছেন, ফারহান জয়েন করেছেন, জয়েন করেছেন রবিন আমাদের সাথে দেশের বাইরে থেকে অনেকে জয়েন করেছেন, আরিফ আরফিন জয়েন করেছেন, এদিকে জয়েন করেছেন খোকা আছেন, উজ্জ্বল খান হাই জানিয়েছেন সবাইকে, অভি জয়েন করেছেন, আতিক আছেন আমাদের সাথে, ইসরাত জাহান আছেন। ওকে, কমেন্টটা পড়ে দিয়েছি, আমি এসএমএস প্যানেল থেকে একটু ঘুরে আসতে চাই সেখানে যারা যারা আছেন। আরাফাত জয়েন করেছেন, ডক্টর মেঘনাজ কল্যাণপুর থেকে জয়েন করেছেন, তিনি বলেছেন কাউকে তিনি অনেক বেশি ভালোবাসার কথা আমাদের মাধ্যমে জানাতে চান। আচ্ছা, ইরামকে তিনি অনেক বেশি ভালোবাসেন। ওকে, এদিকে জয়েন করেছেন ফাহাদ যাত্রাবাড়ি থেকে, শাহরিয়ার ভাই আমি কিন্তু আপনার কথা শুনছি, ভাবি যে আমার পক্ষ থেকে ওয়েলকাম, পরিচিত কেউ হয়তো,
আমার স্টুডেন্ট,
মুন্সিগঞ্জ থেকে জয়েন করেছেন, এত সুন্দর গান করো, তুমি অনেক বড় হয় প্রার্থনা করি বাবু। নাইস কমপ্লিমেন্ট।
থ্যাঙ্কস।
এলা জয়েন করে ফেলেছেন, খুব রোমান্টিক শুনতে, অনেক বেশি ভালো লাগছে। আরিফুল নিবির জয়েন করেছেন কেরানীগঞ্জ থেকে, শরিয়ার তোমার ভয়েস সো সুইট, লাভ ইউ ব্রো, ইয়ার সং হ্যাভ সো ম্যাগনিফাইং বাই, এরকম পরের কথাগুলো আর আসে নাই। ওকে, আছেন আমাদের সাথে শাহিন, এবং গানটা শোনার পর কিন্তু প্রচুর SMS এবং কমেন্ট আমি পাচ্ছি, সবগুলোই পজিটিভ, আপনাকে অনেক বেশি ইন্সপায়ার করছে, অনেক বেশি এক্সপেকটেশন আপনার প্রতি তৈরি হচ্ছে, এবং আমরা নিশ্চয়ই অনুষ্ঠানে শেষের দিকে অ্যালবাম সম্পর্কে ডিটেলস আমরা জানতে চাইবো। প্রতিটি জয়েন করে ফেলেছেন মানুষের জীবনে অনাকাঙ্ক্ষিত ঘটনা আছে, আর তাই প্রত্যেকটা মুহূর্তে সেই কথাই বলতে চাই, সংসার করতে চাই। আচ্ছা, এরকম অনেক ডিটেলস তিনি কিছু লিখে পাঠিয়েছেন। সুমি বসুন্ধরা থেকে জয়েন করে ফেলেছেন, সুমিও আসলে অপেক্ষা আছেন আমাদের এই দুজনের কথা শোনার জন্য। রেহমা জয়েন করে ফেলেছেন, অনেক ফ্রেন্ড জয়েন করে আছেন, আমি একটু আসলে অতিথিদের কাছে চলে যেতে চাই, কারণ তাদের কথাগুলোই আমাদের মূল আকর্ষণ, এবং যারা আছেন তাদের কথাগুলো এরকম করে আমি কিছুক্ষণ পর পরে অবশ্যই পড়ে নিব এবং আপনাদের কথাগুলোর মাঝখানে আমি থাকবো। তারপর দুজনের এই যে ভালোবাসাটা ব্যাপারটা হয়ে গেল, যেটা জিরিনা বলিয়ে ফেললেন যে আপনি ভালোবেসে ফেলেছেন, আপনি প্রথম কখন জানতে পারলেন যে না এই মানুষটা আমাকে ভালোবাসে, বা তারপর কি হলো?
আমি ওকে বিয়ের প্রপোজাল দেওয়ার পর বোন তো মোটামুটি রাজি ছিল, তারপরে ও রাজি হলো।
আপনার তো একটা ফ্যামিলি আছে, আপনার মা টিচার?
হ্যাঁ, আমি আমার বাসায় নিয়ে আসছিলাম ওকে, বাসায় নিয়ে আসার পরে আব্বু দেখেছে, তো আম্মুর সাথে আমি আগে থেকে জানিয়ে রেখেছিলাম যে এরকম এরকম আমার একটা ফ্রেন্ড, বা দেখবা কি করা যায়, বা আম্মু বুঝতে পারছে যে আগে কখন আমি কোনো মেয়ে নিয়ে এরকম বলি নাই, তো যেহেতু বলতেছি তো বলছে যে নিয়ে আসো। তো বিয়ের কথাটা কিন্তু আমি ফার্স্টলি বাসায় ডাইরেক্টলি বলি নাই, আর বিয়ে বাসার থেকে আমার বিয়ে হয়ও নাই, আমরা নিজেরাই বিয়ে করেছিলাম, ওর বাসায় জানতো, ওর বাসার তরফ থেকে আমি ওর ফ্রেন্ড নিয়ে গিয়ে আসলে বিয়েটা করেছিলাম।
যথেষ্ট ভাবে যথেষ্ট ভালো করে বিয়েটা হয়েছে, যতটুকু না হওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি ভালো
করে। ছেলেটা আপনাকে বিয়ে করে নিয়ে যাচ্ছে, তাদের পরিবারের কেউ নেই, তাদের এই ব্যাপারগুলো আপনার ভিতরে কাজ করছিল তখন?
আমি দেখে আসছি, আমার বোন দেখেছে।
নিজেরা নিজেরা যে বাইরে বিয়ে করলেন তখন?
না, আমরা তো বাইরে বিয়ে করিনি।
আচ্ছা, তাহলে কোথায়?
ওর মা ওকে পাঠিয়েছে, সেভাবে করে ওকে মিষ্টিমুখ করে আমাদের বাসায় পাঠিয়েছে, আমাদের ফ্যামিলির সবাই মিলে, ওর ফ্রেন্ড সার্কেল ছিল আর ওর অনেকেই ছিল, সবাই মিলে বিয়ে হয়েছে। ও যদি বলে না ও একা করেছে, সেটা অবশ্যই
না, একা না, আমার আসলে বরযাত্রী যদি বলি এখানে আরেকটু মনে পানি বলি, আমরা কিন্তু বাইক র্যালি করে,
বাইক নিয়ে গিয়েছে, কয়েকটা গাড়ি নিয়ে গিয়েছিল,
নর্মালি তো গাড়িতে করে বউ নিয়ে আসা হয়, আমরা একটা বাইক ওইভাবে ই করছিলাম আনতে হয়েছে সবাইকে, মানে আমার বাসা পর্যন্ত বিয়ের পরে।
এটাও কি, এটা তো প্ল্যান করা
না, এটা আমার বাইক ফ্রেন্ডরা যারা বিডি বাইকার্স, আমার
অনেকগুলো বাইক দিয়েছিল আমাদের বাসে, খুবই ভালো লেগেছিল দেখতে, আবার অনেকগুলো বাইক দিয়েও আসছি আমরা।
এবং তারপর বিয়ের পর দুজনের একেবারে সংসার শুরু। আচ্ছা, পরিচয়ের কতদিনের মধ্যেই বিয়ে হয়ে গেল?
পরিচয় দুমাস পরে।
পরিচয় দুমাসের মধ্যে বিয়ে?
দুমাসের মধ্যেই হয়ে গেল।
বিয়ের পর একটা সংসার জীবন শুরু, হুট করে একটা নতুন কিছু, সেটাই তো হওয়ার কথা, রেসপন্সিবিলিটি, দুজন মানুষ, শেয়ারিং।
আমাদের আমার বাড়ি নিজেদের বাড়ি রয়েছে ছাতলা বিল্ডিং, তো আমার আব্বু আম্মু তখন ডিসিশন নিল, ঠিক আছে বিয়ে করছো তাহলে তুমি। প্রথমে আমরা একসাথে আমাদের যে আব্বু আম্মুর সাথে থাকা, পরবর্তীতে একটু ফ্ল্যাট নিয়ে নিয়েছিলাম, তিনতলা আর চারতলা।
আচ্ছা,
তো তখন ও আসার পরে রিয়েলাইজ করলো যে আমার আসলে লাইফ আর একটা, যেটা হলো মিউজিক। আমি অলরেডি ঘরে একটা স্টুডিও, হোম স্টুডিওর মধ্যে তখন ছিল আমার, ও যেটা হয়তো এক্সপেক্ট করছে করে আমাকে বিয়ে করছে যে বিয়ের পর মানে হাজবেন্ড, আমি তো ওকে বিয়ে করছি আমার লাইফ পার্টনার, বাট আমার তো লাইফ পার্টনার মিউজিক ফার্স্টলি, আমি প্রথম থেকেই বলে আসছি। কিন্তু ওর সাথে পরিচয় বা কথোপকথনের মাঝখানে গান নিয়ে আমি কখনো কিছু বলি নাই, এই এই একটা জিনিস আসলে বলা হয় নাই। তো ও আমার বাসা আসার পরে হয়তো সারপ্রাইজটি হয়েছে অনেকটা, যে গান নিয়ে আমার আসলে পুরো লাইফটা, আর ওইখান থেকে মিসকমিউনিকেশনটা তৈরি হয় ফার্স্টলি। যখন আমি গান করি আমি আমার স্টুডিও করি দরজা লাগায় রাখি, এখন সে যদি অন্য রুম থেকে অন্য কিছু মনে করে, সে তো আমার কিছু করে না, আমি টিউন করি, লিরিক লিখি, আমার অনেক কিছুই করতে হয় অ্যাজ এন সিঙ্গার বলেন কম্পোজার বলেন। তো সেটা সেখান থেকে কিন্তু আসলে মিসআন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হয়েছে। দেখেন সবকিছুর একটা পজিটিভ সাইড থাকে এবং ভালো একটা নেগেটিভ সাইড এখানে তৈরি হয়ে গেছে মিউজিকের জন্য। হয়তো আজকে আমার একটা মার্কেটে অ্যালবাম আছে একটা আসতেছে, কিন্তু আজকে মিউজিকের জন্য কিন্তু অনেক কিছু হারাইতে হয়েছে অলরেডি।
আমি
এখনো বলি আমাদের ভালোবাসা তো ছিল ডিপেন্ডেন্ট, মানে ইন্টেন্স। আমি সবসময় জানতাম যে এভরি রিলেশনশিপ ইজ ইন্টেন্স, দেয়ার ইজ সাম কাইন্ড অফ ইন্টেন্স ইন এভরি রিলেশনশিপ। সো আমার ইন্টেনশনটা হতে এটাই ছিল যে একটা সঙ্গ, দ্যাটস ইট। এখন ওদের ইন্টেনশন আরো অবশ্যই একটা মেয়ের একটা বড় ভালো অনেক কিছু থাকে। তো আমি তোকে বলছি যে যদি একটা এক প্লেটে আমার ভাত আসে, অর্ধেক তুমি খাও অর্ধেক আমি খাবো, এক রুমে আমি থাকি অর্ধেক তুমি থাকবে অর্ধেক, কিন্তু আমার হার্ট একটা, অর্ধেক তুমি বাবা অর্ধেক আমার নিজের থাকে পার্সোনাল, সেটার মধ্যে আমার মিউজিক। এটা আমি ওরে সবসময় বলতাম, এখন কি বুঝতো নাকি বুঝতোই না।
আচ্ছা আমি জানি আপনার কাছে যেটা যে বিয়ে হওয়ার পরে একটা এক্সপেকটেশন, এবং আমি যদি চিরায়ত বাঙালি নারীর কথা বলি বা আমাদের যেটা একেবারে স্বাভাবিক ভাবে হওয়ার কথা যেটা আমরা শুনে থাকি, সেই এক্সপেকটেশনের জায়গা থেকে সেরকম একটা এক্সপেকটেশন পরবর্তীকালে আপনি জানতে পারলেন না, সে বেশি শুধুমাত্র মিউজিক লাভার না, সেটাকে রীতিমতো আপনার একটা বড় একেবারে আপনার জন্য একটা কি বলা যায় কম্পিটিটর বানিয়ে
ফেলেছে। আমি যেটা বলতে চাই, মিউজিককে যদি শুধুমাত্র মিউজিককে দোষ দেই সেটা আমার ভুল হবে। হুম, মিউজিকের পাশাপাশি অনেক ভুল ছিল, আমারও ছিল, ওরও ছিল ভুল, বিশেষ করে ওর বেশিটাই ছিল। কারণ আমার বিয়ে হয়েছে একদম অল্প বয়সে, 15 থেকে 16 পা দিয়েছি তখনই আমার বিয়ে হয়েছে।
কোন কোন ইয়ারে হলো তাহলে? 2009
হয়েছে।
আচ্ছা,
তারপর ওর সঙ্গে যখন আমার বিয়ে হয় তিনতলায় গেলাম, ও বাসে যখন আমি গেলাম তখন তিনতলায় গেলাম, ওর আম্মা আমাকে এক্সেপ্ট করে নিলেন, ঘরে ঢুকালেন, বাসে অনেক আয়োজন ছিলেন, আমার বোন গিয়েছে, দুলাভাই গিয়েছে, সবাইও মানে ওদের বাসে গিয়েছিলেন। যাওয়ার পর তিনতলায় খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হলেন, সেখানে সবাই খাওয়া দাওয়া করলাম। করার পর ওর আম্মা যথেষ্ট ভালো, অ্যাকচুয়ালি বলতে গেলে আমার বান্ধবী ছিল, আমার খুব বেস্ট ফ্রেন্ড ছিল ওর আম্মা। ওর আমি লাইফে কখনো মানে এত ভালো আমি মা পাবো আমি কখনো ভাবতে পারিনি, আমি এত ভালো ফ্রেন্ডও পাইনি কখনো, ফ্রেন্ড বলেন মা বলেন সবকিছু উনি ছিলেন আমার। প্রথম থেকে উনি আমাকে খুব ভালোবাসতেন, আমি ওনাকে খুব ভালোবাসলাম। ওর সাথে তো আমার মানে ও আমাকে সময় দিত না, ওর সাথে আমার টাইম পাসটা খুব কম হতো। আমার শাশুড়ির সঙ্গে মানে ওর আম্মার সঙ্গে আমার সময়টা বিশেষ করে কেটে যেত সারাটা দিন। উনি যখন স্কুল থেকে এসে উনি আমার জন্য সবসময় বাইরে থেকে কিছু নিয়ে আসবে, আমি ওনার জন্য কিছু রেখে দেই। তারপর দুজনের ভিতরে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিলেন। এর মধ্যে ও দেখতাম যখন ওর বাবা মা তিনতলায় থাকে আমরা চারতলায় থাকি, থাকার পর ওকে দেখি সবসময় মানে একটা রুমের গেট বন্ধ করে বসে থাকে শুধু অনেক ফ্রেন্ড সার্কেল নিয়ে। তখন আমি জিনিসটা ভাবতাম এইসব কি, এগুলো কি, নতুন নতুন বিয়ে হয়েছে শুনি যে নতুন নতুন হাজবেন্ড ওয়াইফ একসঙ্গে বসে অনেক গল্প করে, অনেক কথা বলে, মনের কথা বলে, ঘুরতে নিয়ে যায়। আর বিয়ের আগে আমাকে সবসময় ঘোরার জন্য খুব ভালো ই ছিল, ওর ফিলিংস ছিল। বিয়ের পর দেখে আমাকে সে মাসেও একবার বলে না চলো ঘুরতে যাই। এছাড়া ওর সঙ্গে আমার সংসার করেছি 3 বছর হবে, তাই না?
3 বছর হবে না।
ও মনে হয় আমার সঙ্গে 1 মাসও এক বেডে রাতে ঘুমায়নি। ঘুমিয়েছে আর বাকি টাইম সে পাশের রুমে ছিল, মানে সারা রাত এক বেডে আমার সাথে 2-3 মাসের মতন ছিল। এরপরে যে ও আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে সে 1 ঘন্টা আমার সাথে থাকতো, থেকে পাশের রুমে চলে যেত।
পাশের রুমটা আপনি জানতেন যেখানে সেখানে কি করতেছে?
হ্যাঁ, আমি জানতাম সে গান করতেছে, গানের সাউন্ড আসতেছে, কিন্তু আমার কাছে ভালো লাগতো না।
আচ্ছা, সেটা হয়তো খুব স্বাভাবিক আপনার জায়গা থেকে আপনার সময়।
হ্যাঁ, আমাদের বিয়ে হয়েছে এখন আমরা সবসময় একসঙ্গে সময় কাটাবো। আর ওকে যে আমি খুব বিরক্ত করতাম, আমার আসলে বয়স কম ছিল তো আবেগের ভিতরে কাটাতাম সবসময়, ওকে বারবার আমি ডিস্টার্ব করতাম। একবার নক করতাম ও বলতো আসতেছি, আবার নক করতাম বলতো ও বলতো আসতেছি, এরকম করতে করতে ও একটা সময় আমি বারবার ওকে ডিস্টার্ব করতাম, আসো না কেন, কেন আসবা না, আর তুমি আমাকে ভালোবাসো না, আমি তো তোমাকে ভালোবাসি, কেন বিয়ে করছো তাহলে আমাকে? তুমি সময় দিতে পারছো না, তোমার এই ফ্রেন্ড সার্কেলে যদি সবকিছু হয়, গান বাজনায় যদি তোমার সবকিছু হয়, তাহলে কেন আমাকে বিয়ে করেছো? এগুলো দিয়ে তো তোমার সময় কেটে দিতে পারছো, তুমি কি আমাকে সিম্পল হিসেবে রেখেছো? এরকম কিছু ওকে আমি
বলছি, মোটামুটি ঝগড়াও তখন,
হ্যাঁ অলরেডি তখন একটা।
উদাসীন বা এই ব্যাপারগুলো তাদের ভিতরে কাজ করে, সেটা তাদের একটা নিজস্ব জগৎ থাকে, তারা হয়তো ভাবে যে আমাকে বুঝে নিতে হবে, বা তাদের ভিতরে একটা অভিমান, সাইলেন্স, এরকম কিছু বিষয়গুলো থাকে যদি আমি ভুল না করি। সেই জায়গা থেকে তাদের তো এই পরিমাণ ম্যাচিউরিটির জায়গাটা থাকে যে আমি একটা মানুষকে আসলে ভালোবাসলাম, সেই মানুষটাকে রেসপন্সিবিলিটির জায়গায় যদি বলি যে কিছুটা সময়,
আমি তো বললামই যে আমি এতটুকু পরিমাণও বলেছি যে তোমার একটা হার্ট হয়, হৃদয়ের অর্ধেক তোমার অর্ধেক আমার।
সেখানে কি আসলে হৃদয়ের অর্ধেকটা পাচ্ছে সে? অর্ধেক তো মনে হয়
পাচ্ছে, সেটাই আমার আসলে হয়তো আমার যে ভুল বা
নাকি আসলে
আসলেও তাই, কারণ এখানে একটা ঘটনা ঘটেছে, আমি রিয়েল লাভ বা লাভ করে তো বিয়ে করা না, এতক্ষণ বোঝা হয়ে গেছে এটা ডিপেন্ডেন্সি বা ইন্টেন্স একটা রিলেশনশিপ বিয়েটা হলো। তো আমার প্রথম অ্যালবামের আগে একটা গান ছিল বলো না, খুব ফেমাস গান ছিল ওই গানটা, তখন আমার অ্যালবাম বের হয় নাই, আমার এলাকা ভিত্তিক অনেক মানুষ শুনত, এবং শুনতে শুনতে তো এই যে ও আমার সবসময় ডিস্টার্ব করতো বা নক করতো গানের মাঝখানে, কম্পোজিশনের মাঝখানে, বুঝার চেষ্টা করতো না যে একটা কিছু শেষ করে তারপরে আমি সময় দিচ্ছি, আচ্ছা আমি আসতেছি, রাত্র হয়ে গেছে, আর আমার মধ্যে ওই ফিলিংসটা কখনো ওরে নিয়ে কাজ করেই নাই, যে ফিজিক্যালি বলেন আপনি যেটা যেটাই বলেন না, কারণ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যেটা হয়, তো ওইভাবে আমি ওর উপর ডিপেন্ডেন্ট না ওই মিউজিকের উপরে। এরকম একটা সময়ের মধ্যে তো আমার মোবাইলে একদিন একটা মেসেজ আসে আমার গানেরই এক কিছু কথা, গানটার নাম বলো না, একটা গানের বলো না শুধু একবার ভালোবাসো আমাকে, আমার গানই তো, আমার আপকামিং অ্যালবামে বলো না কি একটা গান আছে, ওইটা জ্যাজ ভার্সন, ওইটা সেকেন্ড ভার্সন আর কি। তো আমার গানই আমাকে কে মেসেজ পাঠালো এখান থেকে, তো আমি তখন আমার অ্যালবাম যেহেতু বের হয় নাই, তো এইখানে আমার একটা আরেকটা মেয়ের সাথে আসলে একটা রিলেশনশিপ তৈরি হয়, মূল যেটা আমাদের ঝগড়া বা
আপনার গানটার কথা শুনছিলাম, একটুখানি গানটা শুনে আসি।
আমার এলাকার একটা মেয়ে, ওর নাম হলো নাবিলা, ও আমার আমার নাম্বারে প্রথম মেসেজ পাঠায়, আমার নিজেরই গান, তো আনরিলিজ গান কি হবে গেল। তো এই যে ওর যে ডিস্টারবেন্স বা ওর যে পেইন গুলা, আর ওই টাইমে আবার ওই মেয়েটা আমার কল করে কথা বলে, আমার কাছে তখন ওইটা দেখে আর কি, মানে এইবার হলো আমার লাইফে লাভ বা যেটাই বলেন না কেন, মানে
আমরা একদম বিস্তারিত শুনতে চাই।
হ্যাঁ, বিস্তারিত বলতে গেলে তো বলো না গানের লিরিক লেখে সে পাঠালো আমার, তো আমি কল ব্যাক করছি নিজেই, আমার এক ভাষা দুই ভাষা পড়ার কি তাদের, ওদেরও নিজেদের ভাষা, হয়তো সে এখন শুনতেছেন,
আমরা মেয়েটার নাম ধরেই বলি তাহলে,
হ্যাঁ
যারা
অবশ্যই অসুবিধা
হবে।
পুরা নাম ইসরাত জাহান নাবিলা। আর আমার আম্মু যে স্কুলের টিচার স্কুলেই পড়তো, ওখান থেকে ম্যাট্রিক করছে। তো ও সবাই তো জানে যে আমার বিয়ে হয়েছে, তাই না, এরকম একটা ব্যাপার। আর ও যে আমার আসলে মিউজিক ফ্যান বা এরকম কিছু, এরকম অনেকেই আছে, কিন্তু মেয়েটা এক্সেপশনাল ছিল। আমি স্বীকার করি যে হ্যাঁ, আমি আসলে ওর প্রেমে পড়ে গেছিলাম। নাবিলা আমাকে মিউজিক্যালি হেল্প করছে, এটা আমি বলবো। এবং ও তো ওরে আমি জাস্ট ফ্রেন্ডলি বলতাম যে আমার সাথে তোমার বিয়ে হয়ে গেছে, এখন তুমি আমাকে এটা এটা করতেছ, সময় দিচ্ছ দিচ্ছ না। আমি কিন্তু প্রথমে লাভে চলে যাইনি ওর ওখানে, তাই না। ও আমাকে সাপোর্ট দিয়ে গেছে যে ঠিক আছে, আমি আসি অ্যাজ আ ফ্রেন্ড, অমুক তুমি খাবি যাবি।
ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একেবারে সহজাত কিছু কথাবার্তা আমরা শুনছি। এবং আপনাদের জন্য আমি একটা ইনফরমেশন আসলে দিতে চাই, শাহরিয়ার এবং জেরিন প্রায় গত 3 বছর ধরে তারা কিন্তু ছাড়াছাড়ি অবস্থায় আছে, মানে সেপারেশনে তারা আছে। এবং তাদের সেই যে পরিচয়ের পর হুট করে 2 মাসের মধ্যে বিয়ে হওয়া, বিয়ের পরে একটা সংসার, সেটাকে একেবারে অপরিণত সংসারই বলা যায়। এবং তারপর আবার জীবনে একেবারে নিজস্ব সরল স্বীকারোক্তি, শাহরিয়ারের যে জীবনে তার প্রথমবারের মতো প্রেম আসা, আর তারপর থেকে যেটা হয় যে সেই পুরো 2.5 বছরের সংসার, স্বামী স্ত্রী সংসার মানেই হচ্ছে একটা পবিত্র সম্পর্ক। সেখানে ডেফিনেটলি অনেকগুলো বিষয় থাকে, সেখানে একসাথে থাকবার একটা দারুণ সময়ের ব্যাপার থাকে। কিন্তু পুরো 2.5 বছর সংসার করার মাঝখানে মাত্র হয়তো 2 মাস নিজের কাছে পেয়েছিল নিজের স্বামীকে জেরিন, সেরকম একটি জায়গা থেকে ধীরে ধীরে আরো একটি মেয়ের প্রবেশ, এবং সেই মেয়েটা অনেক বেশি হয়তো সময় নিয়ে নিচ্ছে, এবং আরো অনেক কিছুর পর গত প্রায় 3 বছর ধরে এই আমি যদি বলি যে দুজন মানুষের আসলে তারা সেপারেশনে আছে। এবং সেই অবস্থাতেই কিন্তু আজকের অন্ধকারের গল্পে তারা কথা বলতে এসেছেন, তাদের কথাগুলো সরাসরি তারা এখানে বলছেন। আমরা ঠিক জানি না যে সামনে আসলে কি হতে যাচ্ছে, তবে আপনাদের মতো যারা আমাদের সাথে জয়েন করেছেন, হাজারো লক্ষ মানুষের মতো আমাদেরও প্রার্থনা, যদি আবারও 2টি প্রাণ আবারও যদি মিলে যায়, আবার যদি একই সাথে তারা স্বপ্ন দেখতে শুরু করে, আবার যদি সেই ছোট ছোট, যেমন দুজনের কথা থেকে আমরা বারবার বুঝতে পারছিলাম যে ইমেচিউর একটা রিলেশনশিপ, কিংবা সেই সময় জেরিন বারবার বলছিল যে আবেগ হয়তো তার কথায় উঠে এসেছে, শাহরিয়ার বলছিল বা কনফিডেন্টলি বলছিল যে আমি আসলে ভালোই তখন বাসিনি, তারপরও একটা সময় মানুষ সময় বদলে যায়, সেই সময়ের হাত ধরে হয়তো তারা বিভিন্ন ঘটনা দিয়ে ম্যাচিউর হয়। এবং পৃথিবীতে খুব কম সংখ্যক ভাগ্যবান কিংবা ভাগ্যবতী মানুষ আছে যারা তাদের সেই সম্পর্কটিকে আবারও ফিরে পায়, হয়তো আগের মতো না, কিন্তু তারপরে তারা একসাথে থাকবার সেই উপলক্ষ গুলো তৈরি হয় তাদের জন্য। হয়তো আজকে শাহরিয়ার এবং জেরিনের সামনে সেই সুযোগটি এসেছে, সেই সুযোগটি আমাদের লক্ষ মানুষের প্রার্থনার মধ্যে দিয়ে হয়তো আমরা চাইবো যে বাস্তবায়ন হোক, আদৌ সেটা হবে কিনা, কারণ মানুষ দুজন তো আসলে সেই দুজনের কাছাকাছি থাকে, এবং মানুষ দুজন তো আসলে তাদের ভেতরে তাদের মতো করে একটি মানুষ আছে, সেই মানুষ যা চাইবেন, সেই দুটি মনের মিল যদি না হয়, অনেক ধরনের কথাগুলো নিয়ে বলা যায়, তাহলে হয়তো আমাদের লক্ষ্য মানুষের চাওয়াও কিছু হবে না। কিন্তু শেষ পর্যন্ত কি হয় আমরা সেটা দেখতে চাইবো। পাশাপাশি আমরা জানি যে তাদের একটি সন্তানও রয়েছে। আমরা দুজনের কথার মাঝখানে ছিলাম, দুজনের কথা শুনছিলাম। শরিয়ার, আপনি যেমনটা বলছিলেন যে নাবিলা আপনার জীবনে এলো, সে ফিজিক্যালি আপনাকে অনেক বেশি হেল্প করতে শুরু করলো, আমরা একটু শুনি তারপর। কিন্তু আপনার ঘরে সেই মানুষটা আছে, সে হয়তো একটু বিরক্ত করছে, সে হয়তো আপনার মিউজিকের ব্যাপারটা বুঝতে পারছে না, কিন্তু সেটা আপনার বৈধ স্ত্রী, তাকে আপনি বিয়ে করেন।
আমরা বলি 3 তলায় আমার মা বাবা থাকতো, 6 মাসের বেলায় প্রেগনেন্ট হয় ফার্স্ট, তো তখন ওই অবস্থা থেকে ও আবার কিন্তু আমার মা বাবার সাথে গিয়ে 3 তলায় সময় দিত। আর এই যে কমিউনিকেশন গ্যাপটা ওর সাথে, এটা প্রথম থেকে একদম যে আমার বাসা আসার ভেরি ফার্স্ট ডেট থেকেই কিন্তু শুরু এটা। আর ওই মেয়েটা আসলে আমার এলাকায়, আমি ওকে ছোটবেলার থেকেই দেখছি বড় হইতে, যদি যে মানে যেটা বলবো আর কি, আমার কাছে মনে হয়েছে ওইটাই আমার লাভ। এখন ঘরের বউ আছে, দ্যাটস ওকে, বাট আমি যেটা এক্সপেক্ট করতেছিলাম জেরিনের কাছ থেকে সেটা আমি পাই যাচ্ছিলাম নাবিলার কাছ থেকে।
বিষয়গুলো কি ছিল?
মিউজিক্যালি হেল্প, সময়, আমি লিরিক নিয়ে কাজ করলে ওরে জানাতাম, আমি সুর করলে ওরে জানাতাম, কনসার্টে যাচ্ছি জানাতাম, সে আমাকে সাপোর্ট দিত, করতো। তারপরে গিয়ে আরো পার্সোনালি যখন গেলাম, আমি বললাম যে জেরিন তো এরকম এরকম করে, আমার সাথে কথা বলে না বা ঝগড়া করে, কথায় কথায় ঝগড়া করে, আননেসেসারি সাবজেক্ট নিয়ে ঝগড়া করে, তো সে আমাকে সবসময় সাপোর্ট দিত যে না ঠিক আছে, এটা ঠিক হয়ে যাবে, মুখ তো মুখ আমরা কিন্তু ওইটাও কিন্তু লাভ ডাইরেক্ট প্রপোজালে লাভ না, একটা সময় গিয়ে অনেক ওই পুরো এই যে আমাদের যে সংসার জীবনের টাইমটা এই পুরো দুটা বছরে কিন্তু আমার ওই মেয়েটার সাথে রিলেশনশিপ ছিল
এই পুরো
পুরো সময়টা পুরো সময়টা।
আচ্ছা, এর মধ্যে আপনার ওয়াইফ আবার প্রেগনেন্ট?
হ্যাঁ প্রেগনেন্ট।
সেই বিষয়টা আপনার ভিতরে আসলে তখন কাজ করেনি যে আমি সে প্রেগনেন্ট, আমি একটি সন্তানের বাবা হতে যাচ্ছি?
এবার আমি বলি, আমার এখনো ক্লিয়ারলি মনে আছে একদিন, আমি তো আসলে এলাকায় যেহেতু আমার মা টিচার, আমি ওইভাবে করে তেমন একটা মেলামেশা করতাম না সবার সাথে, তো আমার আইডিয়া খুব কম ছিল মেয়েটার ব্যাপারে বা সবার ব্যাপারে হোক, আমি খারাপ বলবো না কোনো কিছু। তো একদিন ফোন ফ্যাক্সে দোকানে লোড করতে যাওয়ার পরে আমাকে ফোন ফ্যাক্স আলা কি বলতেছে যে আপনার ওয়াইফ আছে, আপনার সাথে তো আবার একটা ফ্রেন্ড নাবিলার নামে একটা মেয়ের সাথে রিলেশনশিপ। তো আমি বললাম কে বলছে, এরকম কোনো কথা, এরকম কোনো রিলেশনশিপ তো নাই আসলে, ফ্রেন্ডশিপ আমি তো জানি না যে এত এলাকার মধ্যে অলরেডি সবাই জানা গেছে এবং কি খুব আজে বাজে কথা অলরেডি চলতেছে। তো আমি মেয়েটার ডাকা নিয়ে আসলাম আমাদের বাসার নিচে, আর যে ছিল সিঁড়িতে দুই তালার, কারেন্ট ছিল না ওই দিন। তো যখন আমরা গ্যারেজে কথা বলি, বাইরের থেকে কিছু ছেলে পেলে আর কি খুব কমেন্ট করতেছিল, যেটা আমার ফ্যামিলির জন্য অনেক বদনাম বা এরকম একটা কিছু। আমি মেয়েটাকে ডাকা আনছি এই কারণে বোঝানোর জন্য যে দেখো, যদি আমাদের কথাবার্তা বলাতে বা এই অল্প কিছু দিনের ফ্রেন্ডশিপের কারণে যদি এতই কিছু হয়ে যায় এলাকা ভিত্তিক ভাবে, তাহলে এখন মনে হয় রিলেশনশিপটা শেষ করা বা এন্ড করে ফেলানোটাই ভালো হবে। তো ওইখান থেকে প্রায় 50-60 ছেলে আসলে আমাকে বাসার থেকে একদম ডাইকা নিয়ে যায়, এবং আমাদের এলাকাতেই আমাকে অনেক বাজে ভাবে আসলে মারধর করে
আপনাকে
জি। এবং আমি ইসলামী হাসপাতাল 3 আইসিইউতে ছিলাম, এটা ইন্টেনসিভ কেয়ার ইউনিটে।
আমি একটু যাকে বিয়ে করলেন তার সাথে সংসার শুরু হয়েছে, ইউর ডেফিনেটলি লাকি যে আপনি এমনটা শাশুড়ি পেয়েছেন আপনার বন্ধুর মতো, অনেক মেয়ের কপালই হয়তো সেটা জোটে না।
আপনি এরকম শাশুড়ি না পেলে হয়তো বা আমার 3 বছর ওর সঙ্গে সংসার করেছি সেটা হয়তো 1 বছরই শেষ হয়ে যেতে পারতো। শুধুমাত্র আমার শাশুড়ি আমাকে বুঝিয়ে সুজিয়ে, মনটা খারাপ লাগলে সে আমাকে মার্কেটে নিয়ে যেত, গোল্ডের দোকানে নিয়ে যেত, সে আমাকে সম্পূর্ণ সবকিছু দিয়ে সে আমাকে
দিত। শাশুড়ি কি মায়ের খুব অবাধ্য ছিলেন?
একদম আবদ্ধ বলা যায় না, মানে যেহেতু আমি ছোটবেলা থেকে আব্বু সময় পাই নাই, আমিও সময় দিই নাই, একটা কমিউনিকেশন গ্যাপ কিন্তু এখনো আছে। বিগত 6 মাসে আমার আম্মুর সাথে আমার কথা হয় না, এটা আমি আস্তে আস্তে বলবো কি হবে কি
হয় না
কি হয় না।
আচ্ছা, আমরা আজকে কি আন্টি শুনছেন?
আই এম নট শিওর স্টিল, ব্যাপারটা এরকম,
আমরা চেষ্টা করবো আন্টির ফোন নাম্বারে কথা বলার জন্য।
আমি আব্বুকে বলে আসছি, আব্বু হয়তো কথা বলতে পারবে।
আচ্ছা, আমরা অবশ্যই চেষ্টা করবো। আমি একটু জেনে আপনার কাছে যেতে চাই যে মানুষটাকে আপনি এত ভালোবাসলেন, যে মানুষটার সাথে আপনার জীবনটার আসলে গাঁট ছাড়া বাঁধলেন, সেই মানুষটা শুধুমাত্র একটা রুমে আপনি জানতেন যে হ্যাঁ সে মিউজিক হয়তো করে, সেটা পর্যন্ত মনটাকে বোঝানো যায়, সেটা পর্যন্ত মনটাকে সেই জায়গায় রাখা যায়, কিন্তু সেই মানুষটা ধীরে ধীরে আরো অন্য একটা মানুষের সাথে সে ইনভলভ হয়ে যাচ্ছে, তাকে ভালোবাসতে শুরু করেছে। এর মধ্যে আপনার গর্ভে সন্তান কেমন?
ও শুধু একটা সংসারই চেয়েছে, একটা যে সংসার, সংসারের ভিতরে যে ভালোবাসার প্রয়োজন সেটাও কখনো চাইনি। ও শুধু সংসারই চেয়েছে, কিন্তু সংসারের ভিতরে যে ভালোবাসার মানুষের প্রয়োজন, ভালোবাসার না কাউকে ভালো না বাঁচতে পারলে সংসার করা যাবে না, এই জিনিসটা ওর ভিতরে ছিল না কখনো। ও শুধু চিন্তা করেছে আমার একটা সংসারের প্রয়োজন, আমার একটা পরিবারের প্রয়োজন, আমি জেরিনকে দিয়ে এই জিনিসটা আমি ই করে নেব, কিন্তু আমি বাইরে যা খুশি করি এটা ভেবে নিয়েছিল। আর আরেকটা ক্ষেত্রে ও যে বললো নাবিলার বিষয়ে, নাবিলা ওকে অনেক গানের বিষয়ে অনেক হেল্প করত, ও গানের বিষয়ে নাবিলাকে ডিটেইলস বলতো তাই নাবিলা হেল্প করত, কিন্তু সেটা বিয়ের আগে আমাকেই বলেনি, আমাকে বললে কি আমি করতাম না? অ্যাকচুয়ালি গানটা হলো নাবিলাকে যদি বলে গানের ক্ষেত্রে, গান দিয়ে নাবিলাকে ভালোবেসেছে এই জিনিসটা ভুল হবে। কেননা গানটা হলো একটা জাস্ট একটা অজুহাত, চাইলে কিন্তু আমাকেও গানের বিষয়গুলো নিয়ে যদি আমার সাথে শেয়ার করতো, তাহলে আমিও গানের অনেক ব্যাপার স্যাপার নিয়ে আমি ওর সাথে অনেক হেল্প করতে পারতাম, এবং চাইতাম আমি হেল্প করতে, অনেক চেষ্টা করতাম ওর সাথে আমি গানের সম্বন্ধে কিছু শেয়ার করি, আমি ওকে হেল্প করি, কিন্তু আমাকে অ্যাভয়েড করে যেত সব সময়। তো সেটা দিয়ে আমি বুঝে নিলাম যে ওর একটা পরিবারের প্রয়োজন, আমাকে দিয়ে সে সেটা আদায় করে নিতে
পারত। কষ্টগুলো কোথায় শেয়ার করতেন? এই যে মুখ ভাঙা একটা কষ্ট, প্রচন্ড কষ্ট, কোথায় শেয়ার করতেন, কার সাথে শেয়ার করতেন, কি করতেন?
আমি আসলে শেয়ার করতাম না কারোর সঙ্গে, আমি চুপচাপ থাকতাম নীরবে, সবকিছু মানে কান্না করতাম নীরবে, গোসলখানায় গিয়ে কান্না করতাম, ঘরে কান্না করতাম, আমার শাশুড়ির কাছে গেলে আবার আমার মনটা খুব ভালো হয়ে যেত, উনি আমাকে যথেষ্ট বুঝাতো, ভালো না লাগলে উনি আমাকে ঘুরে নিয়ে আসতো, বেলি রোডে নিয়ে যেত, ভালো না লাগলে সে আপনার বাইতুল মোকাররমে গোল্ডের দোকানে নিয়ে যেত, সেখানে আমি যদি বলতাম যে আমাকে দুই ভরি গোল্ড কিনে দিবেন এই মুহূর্তে, সে আমাকে তাতেই রাজি। আমি যদি বলি আমি মার্কেট জুড়ে আমি শপিং করবো, সে তাতেই রাজি। আমার তো প্রচন্ড আদর, প্রচন্ড আকারের আদর করতো, ভালোবাসতো, যার কারণে আমার এইভাবে করেই টাইমটা কেটে যাচ্ছিল। তিনটা বছর এইভাবে করে আমার সময়টা পাস হয়েছে।
আপনি নাবিলার কথা কবে কোথাও জানেন?
আমি নাবিলা সম্বন্ধে কিছুই জানতাম না, জেনেছি আমার বেবিটা হওয়ার পরে।
আচ্ছা, বেবি
আমি, ও নাবিলাকে ঘরে নিয়ে যেত সেটা আমি জানতাম না। আমার ঘরে ড্রয়িং রুমে নুডলস রান্না, নুডলস থাকতো, ঝুড়ি ভরা নুডলস থাকতো, ফ্রিজ ভরা ডিম থাকতো। সকালে উঠে দেখতাম দুটো প্লেট, দুটো বাটির মধ্যে সবসময় নুডলস বাড়া, দুটো বাটির মধ্যে ঝুটা নুডলসের, দুটো দুটো কাপে কফি বানানো, দুটো কাপে চা বানানো। তা আমি সবসময় ভাবতাম এগুলো কে করেছো, তুমি তো কিচেন রুমেই যাও না, এগুলো কে এরকম করেছে, তুমি কিভাবে রান্না করে খেলা?
আপনাদের বাসায় নিয়ে আসতো?
হ্যাঁ, বাসায় নিয়ে আসতো। আমি জানতাম না, প্রায় দুই বছর ও বাসায় নিয়ে আসতে, দুই বছরের ভিতরে আমি একদিনও জানতাম না।
আপনি তো তো বাসায় থাকেন,
কিন্তু যখন জানলাম তখনই আমি এই জিনিসটা কি করা
শুরু। আপনি তো বাসায় ছিলেন, আপনি জানতেন না কিভাবে?
ও আমাকে যেভাবে রাখতো আমি ঠিক সেভাবে থাকতাম।
মানে কি রকম?
ও আমাকে বলতো তুমি তোমার রুমের গেটটা বন্ধ করে থাকো। আমি একা, ওর আম্মা যখন স্কুলে থাকতো বা অন্য কোথাও কাজে যেত তখন আমি রুমের গেট বন্ধ করে রুমের ভিতরে বসে থাকতাম, আর ও এই ফাঁকে নাবিলাকে চুপি চুপি ঘরে রুমের ভিতরে নিয়ে যেত। আমি জানতাম ফ্রেন্ড সার্কেল আছে রুমের ভিতরে, আমি ডিস্টার্ব করতাম না। আর বাইরে ছেলেদের স্যান্ডেল রেখে দিত, ওর ফ্রেন্ডদের স্যান্ডেল বাইরে রাখতো, আমি বুঝতাম যে ওর ফ্রেন্ডরা আসছে, অথচ রুমের ভিতরে একটা মেয়ে মানুষ।
শুধুমাত্র রিলেশনশিপ নাকি এটা আসলে আরো বেশি? আমি যদি একদম ভেঙে চুরে বলি শারীরিক সম্পর্কের দিকে
গিয়েছিলাম,
আমার সেটাই হয়তো ন্যায়সঙ্গত।
হ্যাঁ, কিন্তু সেটা আমার হয়ে গেছে আসলে নাবিলার সাথে।
নাবিলা জানতো যে আপনার একটা ওয়াইফ আছে?
অবশ্যই জানতো।
আচ্ছা, তারপর রিলেশনশিপ হচ্ছে এবং নিজের বউকে বাসায় রেখে, কিন্তু সে বাসায় মাও থাকে, সেখানে আরেকটা মেয়েকে আপনি নিয়ে আসছেন এবং এই যে একটা স্যান্ডেল পর্যন্ত,
এটা মোহের মধ্যে আসলে জিনিসটা
কিরকম মোহ? এটা
কিরকম মোহর মধ্যে বলতে গেলে যেগুলা জেরিন আর জেরিনের মধ্যে গ্যাপ ছিল সেগুলো সবকিছু আমি আর নাবিলের মধ্যে পাই।
আসলে যদি আমি জেরিনের কথা ধরে বলি, একেবারে বিনয়ের সাথে বলছি কোনো ধরনের সাফাই গাইছি না আমরা, হয়তো লজিক ধরে
কথা শুরু বা রিলেশনটা শুরু হয়। যেমন বললাম যে মাছ ধরার একটা ব্যাপার ছিল এলাকাতে, তো ওর পরে আমি হসপিটাল থেকে আসার পরে,
সেখানে আমি পরে যাব, আমি অবশ্যই সেই কথাগুলো শুনবো। তার আগে আমি যদি জেরিনের কথাগুলো ধরে বলি, যে জেরিন বলছে মিউজিক্যাল ব্যাপারগুলো সে যদি আমার সাথে শেয়ার করতে, ইনফ্যাক্ট আপনি যখন তার জন্য শুরুতে পাগলামি করছেন, পরিচয় দু মাসের মধ্যে তাকে বিয়ে করে ফেলছেন, তার জন্য চোখ থেকে কান্না করে দিচ্ছেন, সেই মানুষটাকে তো কখনো আপনি আসলে মিউজিকের কথা বলেনি। শুরুতে এত কিছু বলা হয়ে গেছে, তাকে আপনি কিন্তু মিউজিকের কথা বলেননি, এবং পরবর্তীকালে সেই মানুষটা যখন এই যে বললো যে আমার সাথে যদি শেয়ার করতো বা আমাকে নিয়ে যদি আপনি যদি নিয়ে বোঝাতেন যে না এটা দেখো এটা হচ্ছে গিটার, এটা এরকম বাজানো হয়, বা আমি হেল্পটা চাই তুমি আমাকে এই সময়টাতে, বা আপনার স্টুডিওতে কতবার জিরেনকে বসিয়েছেন বা এই বিষয়গুলো সাথে শেয়ার?
একদমই না, খুবই কম।
স্টুডিওতে আমাকে যেতেই দিত না, এলাও করতো না। এবং বুয়ারা যে কাপড় ধুয়ে বারান্দা, ওর রুমটার সাথে বারান্দা ছিল আর আমার বেডরুমের সাথে ছিল একটা ছোট বারান্দা, তো বিশেষ করে বড় বারান্দাতে কাপড় টাপড় নাড়ানো হতো, তো সেই বারান্দাতে বুয়াকে যেতে দিত না। মানে ওই রুমটার মধ্যে মানে ও নাবিলা আছে, বুয়া গেলে বুঝে ফেলবে, আমাকে তো এলাও করতো না। সকাল 6টার দিকে নাবিলা আসতো, মানে এমন সময় আসতো যাতে আমার শ্বশুর যাতে নিচে, উনি আবার ভোরবেলা উঠে নিচে হাঁটাহাঁটি করে তো সে যাতে দেখতে না পায়, সেরকম ভাবে সে ফজরের সময় ওর রুমে চলে আসতো, তখন ও আমার রুমে একবার যেত। সারা রাত গান বাজনা করে সকালবেলা রেওয়াজ করে সে আমার রুমে যেত, যে বলতো তুমি ঘুমোচ্ছ, আমাকে আধা ঘন্টা বা দশ বিশ মিনিট সময় দিত, সময় দিয়ে বলতো তুমি ঘুমোচ্ছ, ঠিক আছে তুমি ঘুমাও, আমি একটু ওই রুমে আসতেছি, ওই রুমে যাচ্ছি, আমি একটু পর আসতেছি, আমার একটা বড় ভাই আসবে তো ওনাকে একটু সময় দিয়ে আসি। কিন্তু আমি জানতাম না যে নাবিলা, আমি ওকে এতটাই বিশ্বাস করতাম, আমার সাথে যাই করতো না কেন আমি প্রচন্ড আকারের বিশ্বাস করতাম ওকে। অ্যাকচুয়ালি এখন আমার ওর প্রতি যে আমার বিশ্বাসটা ভেঙেছে, এখন আজও পর্যন্ত আমার কোনো পুরুষের প্রতি বিশ্বাস জিনিসটা এখন পর্যন্ত জন্ম হয়নি, কারণ আমি এত বিশ্বাস করার পরেও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি এক রুমে, অথচ পাশের রুমে সে নাবিলাকে নিয়ে আছে, সারা রাত তো আমাকে সময় দিচ্ছে না, সে সারা রাত থেকে শুরু করে নি, এমনও কিছু সময় গিয়েছে তাকে আমি দুই দিন দেখিনি, অথচ একই ফ্ল্যাটে, একই বাড়িতে, একই ছাদের নিচে, দেখছে যে এরকম করতে করতে হয়তো একদিন ধরা খেয়ে যাবে, আমার কাছে সে লুকাতে পারতেছে, কিন্তু আশেপাশে মানুষ কিন্তু একদিন দুই দিন অনেকের চোখে পড়তেছে, কেউ যদি আমাকে এসে বলে দেয়, তাই ও চিন্তা করছে কি মাঝখান দিয়ে থাই গ্লাস দিবে। আমি জিজ্ঞেস করতাম রোমে কে আসছে, তুমি নাস্তা খাবা না? ও বলতো এই দুই কাপ কফি দাও, এই দুই কাপ চা দাও বুয়াকে দিয়ে, দুটো নুডলস বানিয়ে দাও, দুটো স্যুপ বানিয়ে দাও। তো আমি বলতাম রোমে কে আছে, অনেক সময় প্রশ্ন জাগতো যে রোমে কে আছে, ও তখন বলতো কে আমার বড় ভাই আছে, এরকম এরকম মানে বিভিন্ন ফ্রেন্ডের নাম বলতো। দেখতাম আসলে ছেলেদের স্যান্ডেল, আমি আবার স্যান্ডেলটা সব বিশেষ করে ফলো করতাম, দেখতাম ও নাবিলার স্যান্ডেলটা আবার ভিতরে নিয়ে চলে যেত, আর ও বাইরে একজোড়া স্যান্ডেল রেখে দিত ছেলেদের, যাতে আমি যাতে কোনো রকমের ডিস্টার্ব না করতে পারি ওদেরকে।
আমি শরীফ ভাই আপনার কাছে যদি বলি যে এই যে কৌশল গুলো অবলম্বন করা স্যান্ডেল থাই গ্লাস
স্যান্ডেলের ব্যাপারটা ছিল এটা, স্যান্ডেলের ব্যাপার ছিল এটাই যে যখন যদি রাত্রে কম্পোজিশনের কাজ থাকতো, ব্যান্ড মেম্বাররা কেউ থাকতো, তো জাস্ট আর একজন আমার স্যান্ডেল পরে চলে যেত, তো একটা একজোড়ে এক স্যান্ডেল একজনেরই থাকতো, বেশি না
আমি এর মাঝখানে একটা জিনিস আসলে বলতে চাই যে আমরা এর আগে কিন্তু আন্টির সাথে কথা বলবার খুব চেষ্টা করেছি, ফোনে আমরা বেশ কয়েকবার ট্রাই করেছিলাম, শ্রোতা কোনো কারণে আমরা আসলে সেখানে কন্ট্যাক্ট করতে পারিনি। তবে নাবিলার কথা শুনতে শুনতে আমাদের ইচ্ছে হলো যে নাবিলাকে আমরা ফোনে নিতে পারি কিনা, এবং নাবিলা আমাদের সাথে ফোনে আছে, তবে আমরা নাবিলার কথাগুলো শুনবো কিছুক্ষণের মধ্যে, নাবিলার সাথে সরাসরি আমরা কথা বলবো। আমরা শুনতে চাইবো তার কাছ থেকেও, তার আগে আপনাদেরকে বলি যেভাবে আপনি আমাদেরকে লিখতে পারবেন 16260 নাম্বারটিতে। আমরা গল্প আসলে জীবন থেকে নেওয়া গল্প, তো অন্ধকারের গল্পের আজকের গল্পের এমন একটি জায়গায় আছি নিঃসন্দেহে, আপনারা সবাই চাইছেন যে সবার কাছে নতুন নতুন রূপ আছে, কেউ বলছেন যে প্রতারণার কোন ধরনের রূপ, কেউ বলছেন যে জীবন আসলে এই ধরনের রং দেখায়, কেউ জিরেনের হয়ে কাঁপছেন, কেউ শাহরিয়ারের কণ্ঠস্বর শুনে তার প্রতি আসলে তার প্রতি সদয় হচ্ছেন, তাকে বোঝানোর চেষ্টা করছেন যে এটা আসলে ভুল হলে ফিরে আসা যায়, কেউ আবার প্রাণভরে ঘৃণাও করছেন, অনেক ধরনের মন্তব্য আমাদের কাছে আছে। আমরা সেই সব কিছু নিয়ে খুব তাড়াতাড়ি এবার ফিরে আসছি। আমরা এই মুহূর্তে ছোট্ট আমরা নতুন ঘন্টায় আসলে আসতে চাই, তাই খানিকটা সময় আপনাদের জন্য নিচ্ছি, খুব ম্যাক্সিমাম এক মিনিটের কাছাকাছি সময় আমরা নিয়ে আবারও ফিরে আসছি অন্ধকারের গল্পে, এবং আমরা তখন সরাসরি ফোনে কথা বলবো নাবিলার সাথে। নাবিলা ফোনে আছে, এবং ফ্রেন্ডস আপনাদের কথাগুলো শুনতে চাই, লিখুন এখনো আমাদেরকে 16260 এই নাম্বারটিতে, এবং ফেসবুকের ফ্যান পেজে এসে কিন্তু আপনারা শাহরিয়ার ও জেরিনকে দেখতেও পারবেন। ফেসবুকের ফ্যান পেজে আসতে facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন। নতুন ঘন্টায় ফিরছি। স্বাগত নতুন ঘন্টায় অন্ধকারের গল্প, আপনি শুনছেন ইভান, আপনাদের সাথে আছি, এবং বলছিলাম যে নাবিলাকে আমরা ফোনে নিয়েছি এবং নাবিলার সাথে কথা বলতে চাই। আমরা একটু ফোনে নাবিলাকে নিতে চাই। হ্যালো 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 নাবিলা শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো নাবিলা শুনতে পাচ্ছেন আমাদেরকে? আমরা ফোনটি আরেকটি বার চেষ্টা করব, আমরা নিশ্চয়ই আবারও নিঃসন্দেহে নাবিলাকে ফোনে নিতে পারব। আমরা কথা বলছিলাম শাহরিয়ার ও জেরিনের সাথে, এবং সেই কথাগুলো আমরা আবার একটু শুনতে চাই। এবং আপনি যখন প্রথম জানতে পারলেন, আপনি তখন আপনার প্রথম সন্তান আসার পরে নাবিলার কথা জানতে পারলেন?
হ্যাঁ, আমার প্রথম সন্তান আসার পরে আমি জানতে পারলাম।
আচ্ছা, আমি যেটা জানতে চাইছিলাম শহরের আপনার কাছে, আপনি মোহের কথা বলছিলেন, এবং আপনার ভিতরে কখনো একজন মিউজিশিয়ান তো অনেক বেশি উদার হতে হয়, একজন মিউজিশিয়ানকে বা আমি যেটা যেমনটা বলছিলাম যে যারা ক্রিয়েটিভ কাজগুলো করেন তাদের যেমন অনেক ধরনের উদাসীনতা থাকে, তাদের যেমন অনেক ধরনের অভিমান পাগলামি এই ব্যাপারগুলো থাকে, পাশাপাশি তাদের মানুষের সেবা কিন্তু সৃষ্টি করতে গেলে অনেক বেশি উদার হতে হয়। আপনাকে মনে হয় না সেই সব জায়গায় আপনি আসলে নিজেকেও ঠকিয়েছেন বা কি মনে হচ্ছে এই মুহূর্তে সাথে রিয়েলাইজেশন গুলো কি
রিয়েলাইজ না হলে তো আসলে এইখানে আসা হতো না, তাই না? অবশ্যই এক মিস্টেক, দ্যাট ওয়াজ আ হিউজ মিস্টেক ইন মাই লাইফ, আমি দ্যাট অ্যাডমিট করি।
ওকে, এবং আপনি যেমনটা বলছিলেন যে আপনার এটা আসলে সেই ভুলটা হয়তো একটা সুন্দর মানুষ হিসেবে বুঝতে পারে। আমরা নাবিলাকে আবারও চেষ্টা করেছি, আমার মনে হয় তাকে আমরা এখন ফোনে পাবো। হ্যালো, হ্যালো, হ্যালো নাবিলা, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো নাবিলা, শুনতে পাচ্ছেন আমাদেরকে? কোনো কারণে হয়তো ফোন লাইনটি আমরা বারবার হারিয়ে ফেলছি, আমরা চেষ্টা করে যাব তার সাথে কথা বলবার জন্য। যেমনটা বলছিলাম শরিয়ার, আপনি সেই সময়ে যে অভিযোগগুলো জেরিনের কাছ থেকে আসছে সেইগুলো এখন যেমনটা বলছেন যে মিস্টেক, এখন কি মনে হয় আসলে কি কি করতেন বা এমন এখনো কি এমন কিছু রয়ে গেছে যে ওই সময় যেটা এখনো আসলে জানানোই হয়নি জেরিনের?
ব্যাপার খেয়াল করবেন যে যদি কোনো লাভই হতো বা রিয়েল কোনো কিছু হতো, আমরা কিন্তু দুজনে এখনো 3 years অ্যালোন, ওর জায়গা থেকে একলা, আমি আমার জায়গা থেকে একলা, আমার ছেলে আমার সাথেই থাকে। এমন নতো না যে আমি কাউকে বিয়ে করেছি বা এমন ও হয়তো কাউকে বিয়ে করেছে যেটা আমি দেখতে পাচ্ছি।
আপনাদের সন্তানটির কি নাম?
আমার ছেলের নাম সরফরাজ শাহিন।
মাশাল্লাহ, অনেক বেশি সুন্দর একটি নাম। দুজনে এই যে বিয়ের পর সন্তান নেওয়ার সিদ্ধান্তটা বা আগ্রহটা এইটা কি মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে
ছিল? বেশি ওর চিন্তা ছিল যে আমি ওর এসব অ্যাটিচিউড দেখে হয়তো সংসার করতে নাও পারি, কারণ আমার রাগ জিদ সবসময় বেশি কাজ করতো, ওর থেকে বেশি রাগ ছিল আমার। ও যতটুকু ও মানে কাজে বোঝাতো আর আমি রাগে বোঝাতাম, কাজে ও আমাকে কাজে হেড করতো আর আমি ওকে রাগে হেড করতাম। তো ওর ক্ষেত্রে ছিল যেহেতু অনেক রাগি মেয়ে, এছাড়া আমার বেবিটা পেটে আসার আগে আমি অনেকবার ওর কাছ থেকে চলেও যেতে চেয়েছিলাম, সেটা আমার ফ্যামিলির ক্ষেত্রে হয়নি, আমার ফ্যামিলি চায়নি যে আমি চলে যাই বা অন্য কিছু করি। তো ও আমার ফ্যামিলি আর ওর আম্মার ও মিলে জিনিসটা সিদ্ধান্ত নিল যে আমার একটা বেবির প্রয়োজন এই মুহূর্তে, হয়তো বা আমার পাগলামোটা কমতে পারে, সেক্ষেত্রে ওর ডিসিশনে বেবিটা হওয়া, পাশাপাশি আমারও ছিল। আমি চিন্তা করলাম যে ও ঠিক হয়ে যাবে বেবি হলে, সব ওর আম্মা আমাকে বুঝাতো যে বেবিটা হলে ও ঠিক হয়ে যাবে। আর ওদের ক্ষেত্রে ছিল কি আমি ঠিক হয়ে যাব বেবিটা হলে।
আচ্ছা, মানে পুরোপুরি ভিন্ন দুটি চিন্তা ছিল, মানে বিয়ের পর থেকে একটা দিনও সুখে শান্তির কোনো সংসার করা হয়নি।
মিসআন্ডারস্ট্যান্ডিং এর উপরে আসলে এভরিডে
ও চাইলে আমাদের সংসারটাকে খুব সাজিয়ে গুছিয়ে নিতে পারতো, কিন্তু ও নিজের হাতে সবকিছু নষ্ট করেছে। কারণ আমি এমন কোনো মেয়ে না যে আমি একটা বাড়তি একটা পুরুষের সাথে কথা বলেছি বা আমি ওকে, ও ভালো করে জানে আমি ওর বাসায় 1 বছর বন্দী ছিলাম, ডাক্তার আসছে বাসায়, ডাক্তার দেখিয়েছে কিন্তু বাসা থেকে বের হইনি,
মানে বের হননি না,
মানে পুরো বাড়ি থেকে আমি বের হইনি,
আপনি হননি,
আমি হইনি বা আমার কোনো প্রয়োজন পড়েনি, আমার যা প্রয়োজন আমি বাসায় পাচ্ছি, মার্কেট শপিং টপিং খাওয়া দাওয়া এভরিথিং সবকিছু আমি বাসায় পাচ্ছি, সেক্ষেত্রে আমি বাইরে যাওয়ার কোনো প্রয়োজন মনে করিনি। বিয়ের পর পর একদিন মাত্র ও আমাকে আমার আম্মার বাসায় নিয়ে গেছে, আমার ফ্যামিলির কাছে নিয়ে যাওয়ার পর বাসায় আসছি, আসার পরে আমি 1 বছর মনে হয় টানা 1 বছর আমি বাসা থেকে বের হইনি, পুরো বাড়ির ভিতরেই ছিলাম, তিনতলা চারতলা। মাঝে মাঝে ওর আম্মা আর ওর আব্বা আমাকে খুব আদর করতো, ছাদে নিয়ে ঘুরাতো। তো ও আমার চরিত্রের ভিতরে কোনো খারাপ কিছু পেয়েও আমার সাথে এরকম আচরণ করতো না, বরঞ্চ 8-10টা মেয়ের থেকে অনেক ভালো ছিলাম আমি, আমার চরিত্রের দিক দিয়ে বলেন সবকিছুর দিক দিয়ে আমি খুব ভালো ছিলাম।
আচ্ছা, এইগুলো কি ঠিক শরিয়ার যেটা?
আচ্ছা আপনার, হ্যাঁ অবশ্যই ঠিক, আমি ওরকম কোনো কমপ্লেন দেওয়ার ওর মধ্যে এখনো পাই নাই, দেখিও নাই কখনো, সব ঠিক বলতেছো।
আর 8-10টা ফ্যামিলি আমাকে নিয়ে ওনার বাচ্চাদের কম্পেয়ার করতো, দেখ পাশের বাড়ির বউটা কত ভালো, তোরা ভালো থাকতে পারিস না, জেরিন কত ভালো, 1 বছর মেয়েটা বাড়ি থেকে বের হয় না। ওর আম্মা মাঝে মাঝে আমাকে বলতো যে চলো আমরা একটু শপিং করে আসি, আমি বলতাম না আম্মু আমার ভালো লাগছে না যাবো না, সবাই আমাকে বলতো যে চলো একটু ঘুরে নিয়ে আসি, আমি বলতাম না আম্মু ভালো লাগছে না আব্বু ভালো লাগছে না,
কিন্তু আমার ইচ্ছে ছিল ও যেদিন আমাকে বলবে চলো আমরা ঘুরে আসি সেদিন আমি বলবো হ্যাঁ চলো, এর আগে আমি বাসা থেকে বের হব না। শুধু ওর সেই কথাটার অপেক্ষায় ছিলাম আমি, কবে সে আমাকে বলবে যে চলো আমরা একটু ঘুরে আসি আগের মতন করে। সেই অপেক্ষা করতে 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 আমি ভেবেছিলাম ভালো দিক ভালো কিছু দেখবো, উল্টো আমি খারাপ কিছু দেখতে পাচ্ছিলাম।
আচ্ছা, আমরা আরেকটি বার চেষ্টা করেছি, আমরা দেখি এখন ফোনে আসলে নাবিলের সাথে আমরা কথা বলতে পারি কিনা। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। নাবিলা কেমন আছেন আপনি?
ভালো আছি, আপনি ভালো আছেন?
জি, অনেক ভালো আছি। আমরা দুঃখিত যে দুটি বার আসলে আপনার সাথে আমরা কথা বলতে পারিনি। আপনি কি আজকের অন্ধকারের গল্পটা শুনছিলেন শুরু থেকে?
না না, আমি ফার্স্ট থেকে আর কি শুনিনি। তো আপনারা যখন ফার্স্ট কল দিয়েছেন তখন আর কি আমি ডিনার করে মাত্র উঠছি, তখন আমার ফ্রেন্ড কল দিয়ে বললো যে তোকে নাকি কল দিচ্ছে। আমি বলি কোথায় কল দিচ্ছে? তো বলতো স্যার তুই জানো না যে তোকে বলা হয়নি যে সাবধান সাগের বাইরে যে গেছে? আমি বললাম যে ও আচ্ছা স্যার। হ্যাঁ, তো আজকে দুপুরে আমার মোবাইলে মেসেজ এসেছিল আমি সাগের নাম থেকে, আমাকে বলেছে যে আজকে ঢাকা এফএম এ ওর লাইভ ইন্টারভিউ আছে। তো আমি ভুলে গেছিলাম।
আচ্ছা, আমরা 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 আসলে আপনিও নিশ্চয়ই সবকিছু জানেন, শাহরিয়ার তার কাছ থেকে আমরা শুনছিলাম যে শাহরিয়ার এবং জেরিন দুজনেই কিন্তু আমাদের সাথে এখন আছে, তার কাছ থেকে শুনছিলাম যে একটি যদি রিলেশনের জায়গা থেকে বলি, আমি সরাসরি আসলে প্রসঙ্গেই চলে যাচ্ছি, একটা পরকীয়া বলা যায়, আপনি নিঃসন্দেহে হয়তো ভক্ত ছিলেন, শাহরিয়ারের গান আপনার পছন্দ, আপনার শাহরিয়ারের হয়তো আরো অনেক কিছু পছন্দ হতো, বা সেটা একটা সময় রিলেশনে গিয়ে পৌঁছায় এবং একটা সময় দীর্ঘকাল আপনি জানতেন যে শাহরিয়ারের একটি স্ত্রী রয়েছে, তারপরও তারপর তার প্রতি একটা আপনার অ্যাফেকশন কিংবা লাভ হতেই পারে, এটা খুব স্বাভাবিক।
হ্যাঁ আচ্ছা, এখন আমি বলি যখন ওর সাথে মানে আপনারা যখন আমার ব্যাপারটা যখন আসে এর 10 মিনিট পর থেকে আমি রেডিওটা অন করলাম, তখন থেকে আমি শুনতেছি। তো মানে শাহরিয়ার যে ফার্স্টে বললো যে মানে ও নাকি আমাকে দেখেছে, ও আমাকে দেখেছে গ্যারেজে, ওর ওকে আমাকে বোঝানোর জন্য না, আমাকে বোঝানোর জন্য না ভাইয়া, অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে কি, তখন আমি অনেক ছোট ছিলাম, আমি তখন ক্লাস 9 পড়তাম, ক্লাস 9 আমি একটা টিন এজ গার্ল তখন। তো তখন দেখা যেত যে সালমানের সাথে মানে শাহরিয়ার সাথে যে কোনো একটা ভাবে ওর সাথে আমার কন্ট্যাক্ট হয়। দেন
কন্ট্যাক্ট কি আপনার তরফ থেকে ছিল, আপনার আগ্রহটাই বেশি ছিল?
মানে এইটা শাহরিয়ার যে বললো আমি ওকে মেসেজ পাঠিয়েছি, ও মেবি ভুলে গেছে যে ওর ফ্রেন্ড রবিন আর রুবেল তখন ওর সাথে ছিল, আমার ছোট বোন পাকমানি করে গিয়ে ওর ওদের কাছে গিয়ে বললো আমার নাম্বারটা নিয়ে নিল। তো তখন আমি মোবাইল ইউজ করি না, আমার নানুর নাম্বার ছিল, লুকিয়ে লুকিয়ে হিডেন ফোন এক দফা আগে মাঝখানে চালাবান, তারপর যখন সাদমানের সাথে আমার আর কি কন্ট্যাক্ট হবে ওই টাইমটায়, তখন আমার কাছে কোনো ফোন নেই। তো নানুর নাম্বারটা আমার ছোট বোন কতক করে বলে দেয়, তো ওই নাম্বারে সাদমান ওই বলোনা মেসেজটা পাঠায়, সাদমান পাঠায়। দেন লাস্টে যখন আমি গানটা পড়তেছি পড়তেছি, দেন লাস্টে গিয়ে দেখলাম সাদমান, আমি পুরা থ। হ্যাঁ, সাদমানকে আমি দেখতাম, 2 দিন দেখেছিলাম আমি, মানে ওকে এর 2 বছর আগে নিজে একবার দেখেছিলাম। তো তখন শুনছিলাম, মানে তখন আর কি শুনছিলাম যে আমাদের টিচারের ছেলে, এই পর্যন্ত শেষ। 2 বছর পর আবার ওকে আমি 2 বার দেখছি, তা আমি আমার ফ্রেন্ডরা আমার সাথে থাকতো, তুমি যে দেখ কামনা পা ছেলে আছে, আমি বললাম হম। তো একদিন কি হয়েছে, আমাদের ক্লাসে আমরা ছোট ছিলাম, তো ভাইয়া অনেক ছেলে পেলেদের সাথে হাইজলামি করতাম, তো আমার কিছু ফ্রেন্ডস, আমার দুটা বেস্ট ফ্রেন্ড ছিল সিমিলার দোলন, তো ওরা দুজন আমরা মিলে একবার ইউজ করতেছিলাম যে এই 5টা ছেলের সাথে আমরা হাইজলামি করছি, চার্টিং করছি, কথা বলছি। তো লিস্ট করতে 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 আমারটা 100 উপরে চলে গেছে, 100 আপ। আর ওদের
তো আপনি 100টা ছেলের উপরে ফ্লাডিং বা কথা বলেছেন?
হ্যাঁ, এর মধ্যে হঠাৎ করে কথা কোন কথা এই পিকটিকে আসলো যে সাদমানের নাম, আমার কিছু সাদমান আমাদের ম্যাডামের ছিল, তো বলতেছে যে হ্যাঁ।
আচ্ছা, আমি নামিরা একটু একটু কথা প্রসঙ্গে বলি যে শ্রোতাদের জন্য আমি সহজ করে দিচ্ছি যে শাহরিয়ারই আসলে সাদমান, সেটাই বারবার নামিরা বলছে। হ্যাঁ নামিরা, আমরা একটু সংক্ষেপে শুনবো, বলেন।
হ্যাঁ, তারপরে আমি মানে তখন আমরা আর কি আমরা ফ্রেন্ডরা মিলে দেখলাম যে সাদমানের সাথে কে কথা বলতে পারবে, ঠিক আছে, তো তখন ওইভাবেই আর কি ওর সাথে আমার আমার ছোট বোনকেও আমি বলছি, আমার ছোট বোন সারাদিন আমার সাথে আগে থাকতো, ও আমি ছোট বোনকে আমার ছোট বোনকে আমি কথা বলছি, আমার ছোট বোন যা দৌড়ে গিয়ে এই কথা বলে দিছে ওর ফ্রেন্ডের কাছে, তখন সাদমান আমাকে মেসেজটা পাঠে, সাদমানের মেসেজটা দেখে তখন আমার মনে হয়েছে ওকে আমি ওর সাথে কথা বলবো, আমি ওর সাথে কথা বলছি।
নামিনা আপনি আমার সাথে ফোনে থাকুন, আমি একটু শাহরিয়ারের কাছে,
ও আমাকে ও বললো না যে আমি জানতাম ও ম্যারি ধরো ওর ওয়াইফ তখন স্টিল ও বাজার নক, আমি জানতাম না তখন, আমি শুনেছি এই যে উর্মি যে ফার্স্ট মেয়েটার নাম উঠলো ওই উর্মির কথাই আমি একমাত্র জানতাম, যে উর্মি বা ও মেয়েটি হিন্দু ছিল, ও নিজে সেই ও একটা হিন্দু মেয়ের সাথে তেমন না আপনার ছেলের রিলেশন ছিল, দ্যাটস ইট। আমি কিন্তু জানতাম না যে ওর একটা ও মানে ও ওয়াইফ আছে, ও ওয়াইফ স্টিল ওর বাসায়, আমি জানতাম না ভাইয়া। তখন যেন ওর সাথে আমার কন্ট্যাক্ট হয় কথা হয়, ও মাঝে মধ্যে দেখা যেত আমাদের বাসার নিচে আর কি টিকিট আছে, আমাদের বাসার নিচে একটা স্পেস আছে ওখানে আমার সাথে দেখা করতে আসতো, অনেক সময় দেখা করতে আসতো, তখনও কিন্তু আমি জানি ও আমাকে ফোন দিত না, খুব কম ফোন দিত, খুবই কম, দেখা যেত সকালে ভোরবেলা ফোন দিত, রাত তিনটার দিকে দুইটার দিকে এমন এমন টাইমে ফোন, যখন আবার সকাল ছয়টা সাতটা যখন কেউ ভেবে থাকতো না, একটা না একটা কাজে বিজি থাকতো, তো আমি তো এত কিছু বুঝতাম না ভাইয়া, আর তখন আমার মাথায় ছিল বেটের কথা, তা আমি ওর সাথে কথা বলতাম, কথা বলতে বলতে এক পর্যায়ে এখন ছোট তো ছিলাম ভাইয়া, ইমোশনটা আবেগটা একটু বেশি কাজ করছে আমার মধ্যে, তো দেখা গেছে যে সাদমানের বয়স, সাদমানের বয়স অনেক সুন্দর, সাদমানের বয়স শুনে আমার অনেক বেশি ভালো লাগতো, ওর সাথে কথা বলতে অনেক ভালো লাগতো, দেখা যেত ও আমাকে মাঝে মধ্যে মেসেজও করতো, ওর সাথে কথা বলতাম, একটা পর্যায়ে গিয়ে একদিন আমার বাসে আসে যে ওর সাথে আমার যাই ভয় হয় আমার লাইফের ফার্স্ট, আমি যদি কাউকে কিছু ইয়া করে থাকি আমার ফিজিক্যাল দিক থেকে আমি সাবধানকে করছি, সাবধান হয়তো জানে আমি জানি না বলবে, সে বলবে কিনা আমি জানি না, তো আস্তে আস্তে ওর প্রতি আমার ইমোশন ক্রিয়েট হয়ে যাচ্ছিল, তো বাট আমাদের এলাকাটা এমন ছিল যে দেখা যেত ওই যে ভাই আমি বলছিলাম আমি অনেক দুষ্টামি করতাম ফ্লার্টিং করতাম, তো দেখা যেত এলাকা সব ছেলেদের সাথে আমি কথা বলতাম, এখন হঠাৎ করে আমি সাদমানের সাথে এত অ্যাটাচ হয়ে যাচ্ছিলাম যে সবাই আমাকে বলতো কিন্তু যে সাদমান তো ম্যারি, সাদমানে কিন্তু বউ আছে, কিন্তু আমি বিলিভ করতাম না, কিভাবে বিলিভ করতাম, কারণ আমি সাদমানের সাথে কথা বলতাম, সাদমান কখনো আমাকে বলতো না এইসব, আর সাদমানের কথাবার্তা শুনে মনে হইতো না। পরে গিয়ে একদিন যখন অনেক কোলহ আমাদের এলাকায় যেন আমাকে গ্যারেজে থাকে, আমি যাই আমি দোকানে গিয়েছিলাম কিছু জিনিস আনতে, তখন আমাকে ফোন দেয় ওদের বিল্ডিং এর একটা ফাঁক আছে, ওই ফাঁক দিয়ে গেটে ফাঁক দিয়ে দোকানটা বরাবর দেখা যায়, ওদের গেটের বরাবর ওই দোকানটা, আমি দোকানে গেছি, দোকান থেকে ফোন দিছে আমাকে যে তুমি এখন আমার সাথে দেখো, বসে এখন কিভাবে দেখতেছে, তো তখন কারেন্ট ছিল না, তো বলছে যে কারেন্ট নেই তো এখন কেউ দেখবে না, তুমি আসো গ্যারেজে আসো, তুমি ঢুকে সোজা ডান দিকে যাবে, আমি ঢুকে সোজা ডান দিকে গেছি, গিয়ে আমি দেখি সালমান ওর বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, যেন আমার সাথে ওর কথা বলতেছে, আমাকে বলতেছে যে জানি তুমি তোমার সাথে আমার অনেকদিন ধরে কথা হয় আমি বুঝতে পারতেছি, তারপর এর মাঝখানে জানি একটা কি প্রবলেম হয়েছিল আমি রিমাইন্ড করতে পারতেছি না, তো আমাকে ওই ব্যাপারে ও কথা বলতেছে, আমি বলে এখন আমি কি করবো, ওর সাথে আমার কথা কিন্তু শেষও হয়নি, গেটের ভিতর দিয়ে লাইট মারতে দিল, লাইট মারতেছিল তো সামনের পাশে বুঝি না, আমি বলতেছি কে লাইট মারতেছে, সামনে বলতেছে কে জানি হবে কেউ, আচ্ছা বাদ দাও আর কথা বলতে কথা বলেই যাচ্ছি, এর মধ্যে বারবার লাইটটা দিচ্ছে, এরপর একটা স্ল্যাং ওয়ার্ড ইউজ করা হয়, দেন সাদমান বের হয়ে যায়, বের হয়ে গেটের সামনে গিয়ে জিজ্ঞেস করে কি প্রবলেম ভাই, তো তখন এলাকার কিছু ছেলে পেলে ছিল আমাদের এলাকার ছেলে, তো ওদের সাথে কথা বলতেছিল, তো ওরা চলে গেল, সাদমান আমার সাথে কথা বলতে আসলো, এর মানে আমার সাথে কথা বলতে আইসা মনে হয় ও বাইকটাতে হেলান দিছে, হেলান দেওয়ার সাথে সাথে ছেলে পেলে এসে মানে ওদের গেটের সামনে 50-60টা ছেলে আইসা ভিড়, কোরবানি ঈদের সময় মাংস দেওয়ার জন্য ফকিরা যেমন ভিড় হয়ে যায় তার গেটের সামনে এরকম ভিড় হয়ে গেছিল, তো আমি কিভাবে বের হব, আমি তো পুরা থ আমি তো পুরো একটা ইয়াতে প্রবলেমে পড়ে গেছিলাম, তো এর মধ্যে আমাদের এলাকার আমার একটা কাজিন দুঃসম্পর্কে কাজিন ও সাদমানে পরিচিত ছিল আকাশ ভাইয়া, ওই আকাশ ভাইয়া সাদমানের কাছে আসে, সাদমানের কাছে এসে জিজ্ঞেস করে নাবিলা কোন, আমার আম্মু ওই দিক দিয়ে কান্নাকাটি করেছে, আমার না মেয়েকে আমার মেয়েকে দেন সাদমান বলে যে ও গ্যারেজে তুমি ওকে বের করে নিয়ে আসবে। এরপর সাদমান আমি বের হয়ে আমি খালি সাদমানকে খুঁজতেছিলাম, বাট সাদমান কোথাও ছিল না, সাদমান উপরে চলে গেছিল, আমি খুঁজতেছিলাম, আমি সাদমানকে আমি জাস্ট বলার জন্য খুঁজতেছিলাম যে আমি তোমাকে বলছিলাম প্রবলেম হবে। তারপর যাক আমি ভাইয়া যখন বের হয়েছি আপনি মানে কি বলবো, এলাকার সব ছেলেরা আমাকে এত নেগলেক্ট একটা চোখে দেখতেছিল, বাট ওরা কেউ এটা বুঝতেছিল না যে আমি তো জানতাম না যে ওর আসল কাহিনীটা কি। এরপর গিয়ে একদিন আমাকে সন্ধ্যার দিকে ফোন দেয়, এরপর আমি শুনি ও আমাদের অপোজিট এলাকায় আরেকটা আছে জনপুর বাদল সর্দারগঞ্জ সামথিং, ওইখানে গিয়ে ওকে অনেক ছেলে পেলেরা মারধর করে, ও সরি 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 ওইখানে ছেলে পেলেরা আমাদের সবুজ বিদ্যাপীঠ স্কুল দিয়ে ওই স্কুলের সামনে ওকে মারে। আমি এটা ওই দিনও শুনি নি, পরের দিন শুনছি তাও যে আমার ওই আকাশ ভাইয়া যে আমাকে গ্যারেজ থেকে নিয়ে আসতো, ও ভাই আমাকে বলতেছে দেখ না দিদা যা করছিস করছিস, এলাকার ছেলে পেলে তো এখন অনেক অনেক কথাবার্তা বলবে, সাদমানের বউ আছে তুই জানতি না। আমি বলছি ভাইয়া আমি সিরিয়াসলি জানতাম না, ওর সাথে আমার এত বেশি কথা হইতো না তখন, তখন একদম এক ফার্স্ট ছিল ভাইয়া। দেন আমরা আমাদের তারপরে ওর সাথে আমার কোনো কথা না, এক টোটালি কথা বন্ধ টোটালি, আমার ওর কথা মনেও আসেনি, কেন আসেনি কারণ আমি ওকে ছাড়া আরো অনেক ছেলেদের সাথে কথাবার্তা বলতাম। তারপর শুনলাম যে ওকে মা ওকে মেরেছে অনেক মারছে, ও হসপিটালে নাকি, ওর অনেক প্রবলেম হয়েছে ফিজিক্যালি, অনেক অনেক ইনজিওর হয়ে গেছে। তো এখন আমির সাথে কোনো কন্ট্যাক্ট করা হয়ে নাই, ওর একটা একটা রবি নাম্বার ছিল লাস্টে 3.85 মেবি, তো ওই নাম্বারে মানে কেউ ফোন দিতে পারতাম না, ভয় লাগছে তিনি আবার কে না ধরল। তখন তো আমি জেনে গেছি ওর ওর ওয়াইফ স্টিল আছে, সে প্রেগনেন্ট তখন ওনা ওর ওয়াইফের পেটে বেবি ছিল। আমি মানে তখন ভাই আমি কি মানে কি বলবো, আমার ওর একটু আমি ভাবছিলাম যে ওটা আমি ছেড়ে দেবো, কিন্তু আমি আমার ইমোশনালের দিক দিয়ে একদম উইক হয়ে যাচ্ছিলাম ওর প্রতি, এমন উইক হয়েছি যে আমি চোখে মুখে কিছু দেখতেছিলাম না। আমি তখন ভাবতেছিলাম যে আমি জাস্ট ওর সাথে কথা বলবো যে ও কি কারণে বা আমাকে কেন বলেনি, ও ওয়াইফ কোথা থেকে আসা, আমি তো একটা শুনছি ও কেন আমাকে বললো না, আমি জাস্ট ওর সাথে কথাগুলো ক্লিয়ার করবো। দ্যাট টাইম ও নাকি সুস্থ হয়ে আসে, ওর জিজিআর বাইক তখন থাকে, তো তখন ওই বাইক দিয়ে ও নাকি একদম একটা মানে ওর মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়, আমি যত আমাকে যতটুকু বলেছে সালমান, তো তখন ওই বাইক দিয়ে ও একদম উত্তরা স্কলারশিপ ওর স্কুল পর্যন্ত একদম যায় মেবি, ওইখান থেকে ওইখানে থেমে ও চিন্তা করে যে যার জন্য এত প্রবলেম হইলো এত মার খেলাম আমি তাকেই আমার সব কিছু বানাবো। আপনি ওকে আস্ক করতে পারেন ও এটা বলেছে কি না আমাকে।
আমি অনেকক্ষণ আপনি আসলে অনেক কিছু শেয়ার করলেন, আমি কয়েকটা প্রসঙ্গে সরাসরি কথা বলতে চাই, কারণ সাদমান বলি বা শাহরিয়ার বলি তিনি আমাদের সাথে আছেন। প্রথম প্রসঙ্গ হচ্ছে যে আমি যে মেসেজের কথাটা বলি, যে শাহরিয়ার বলছিলেন যে মেসেজটা নাবিলা আপনাকে সেন্ড করেছে, অথচ নাবিলা কিন্তু বলছেন যে আপনি আগে আসলে তাকে মেসেজটা সেন্ড
করেছেন। না হয়তো সাদমান মেবি ভুলে গেছে, সাদমানকে বলেন যে রবিন ওর সাথে রবিন
এর ভিডিও ছিল, এটা হতে পারে
আমার মনে হয় দুজনেই কথা বলতে পারেন, দুজনে ফোনে
আছে না, আমার একদম ইচ্ছা
নেই। তারপর মেসেজটা পাঠানো হয় আমার নানুর নম্বরে, আমার মোবাইল সেটও মনে আছে,
তাহলে আমার যে ফ্রেন্ড ছিল হয়তো ও মেসেজটা পাঠিয়েছে বা এরকম কোনো কিছু।
আচ্ছা, এবং আমার আরেকটা প্রসঙ্গ যদি বলি, যে আরেকটা প্রসঙ্গ যেটা বললেন যে পরকীয় রিলেশনশিপে কিন্তু সেটা অনেক বেশি গভীরে যাওয়া, আপনি সেটা অবশ্য শাহরিয়ার স্বীকার করেছে আমাদের সামনে এবং শাহরিয়ার বলেছেও, এবং শুরু থেকে আমরা জানি যে নাবিলা আপনি জানতেন তার ওয়াইফ আছে এবং আপনি আসলে তার ফ্যান।
সাদমান আমি কি জানতাম, তুমি যে বলো আমি তোমাকে যখন তুমি ওই মারামারির কাহিনীর পর যখন তুমি একদিন আমাকে ভোরবেলা কল দিছো প্লিজ মনে করে বলবা, কিন্তু তোমার নিচে স্টুডিও তুমি নিছো, তুমি আমাকে পাঁচটার দিকে ফোন দিছো যে আমি যাতে এখন তোমার সাথে দেখা করি, আমি বলছি আমি দেখা করবো না তোমার সাথে, তুমি বলছি তোমার সাথে আমার সাথে দেখা করতে হবে, এনি হাও আমার দেখা আমার সাথে দেখা করতেই হবে তোমার,
তোমাকে
বলিনি আমি তো ভাইয়াকে বলছি আমাদের ফিজিক্যাল পুরোপুরি হয়নি।
হ্যাঁ সেটাই,
দেন ভাইয়া ও আমাকে ডেকে নেয়, তারপর আমাকে বলে যে ওর ওয়াইফ আছে, ওর একটা বেবি, ওর ওয়াইফ প্রেগনেন্ট, ওর বেবি হবে, ছয় মাস বেবি ছিল না জানি না খেয়াল নেই, পাঁচ মাস
তখন,
ও আচ্ছা সরি আট মাস।
আমি আরেকটা বিষয় একটু আসি নাবিলা, আরেকটা বিষয় আমার খুব জানবার ইচ্ছে হয় যে আপনি প্রায় একটা দীর্ঘ সময় ধরে সাদনান কিংবা শাহরিয়ার তার বাসায় যেতেন এবং সেখানে যাওয়ার পরে নিজেদের মতো সময় আপনারা কাটাতেন, তখন একটা মেয়ে হিসেবে আপনার ভিতরে যত ইমোশন বা যা কিছুই থাকুক না কেন, আপনি একটা ছেলের বাসায় চলে যাচ্ছেন এবং কন্টিনিউয়াসলি যাচ্ছেন যতটা ভালো লাগে তার প্রতি থাকুক না কেন, এই বিষয়গুলো আপনার কখনো মনে হয়নি বা গিয়ে আপনিও হয়তো জিরিনের মতো, জিরিনে এক পাশে যেমন বন্দী হয়ে আছে আপনিও আরেক পাশে আসলে মোহে বন্দী হয়ে আছেন, তা আপনার কখনো ইচ্ছে হয়নি যে আমি বাসাটায় আসছি ওর মায়ের সাথে কথা বলি, তাহলে হয়তো ধরা পড়ে যাবেন, বা এরকমটা ইচ্ছে হয়নি যে আমি আসলে কেন যাচ্ছি বা সেই নৈতিকতার জায়গাগুলো আপনাকে বাধা দিয়েছিল?
আমি একটা ব্রোকেন ফ্যামিলি থেকে বিলংস করি, ব্রোকেন ফ্যামিলিটা মেইন কারণ এই থাকতাম একটা মেয়ের কারণেই হয় সাদমান জানে। তো আমি যখন সাদমানের মুখ থেকে শুনলাম যে ওর ওয়াইফ আছে, তখন ভাইয়া আমি মানে আমার লাইফটা এমন একদিকে চলে গেছে যে মানে আমি কি বলবো, আমি একশো ছেলের সাথে কথা বলতেছি তখন কিন্তু আমার ইমোশন শুধু সাদমানের জন্য কাজ করতেছে, আই ডোন্ট নো ওয়াই, আমি জানি না কেন তখন সাদমানের প্রতি আমার এত ইমোশন কাজ করতেছিল। আমি তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমার সাথে কথা বলবো না, তো তখন আমাকে বলছে যে দেখো আমি আমার আমার যে ওয়াইফ আমি আমি ওর সাথে স্যাটিসফাইড না থেকে আমি নট স্যাটিসফাইড। তো তারপর ওর সাথে আমার অনেক কথাবার্তা হইতে হইতে দেন ওর সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয়ে যাবো, ওই জন্যই ভোর পাঁচটার দিকে আমি ওর বাসায় যাই, স্টুডিও থেকে সরি আমি সরি আপনি যে বললেন আমি ওর বাসায় গেছি, ওর আমি থাকি স্টুডিও দিই, হ্যাঁ দেন আমি আমি এর আগের দিন এর আগে একবার বাসায় গেছিলাম ওর, কিন্তু তখনও আমি জানি না যে ওর ওয়াইফ আছে বা ওর ওয়াইফ ওর সাথে থাকে। আমি তখন ওর বাসায় যখন চারতলায় গেলাম, আমার এক ফ্রেন্ডের বার্থডে ছিল আমাকে ও নিয়ে গেছে চারতলায়, আমি গেলাম গিয়ে দেখলাম ওর ঢুকতেই একটা বেসিন পরে, বেসিন এর অপোজিটের ফ্রিজ, তো বেসিনের মধ্যে এক্স পারফিউম দিয়ে পুরোটা ভরা, বেসিনের উপরে যে জায়গাটা থাকে স্পেসটা থাকে ওই জায়গা, তা এটা কোনো বুঝে হবে না, আমি বলছি তুমি বাসে একা, আমি ওকে জিজ্ঞেস করছি পাশের রুমে কি বলছো, আমার কিছু ফ্রেন্ড, আমার কিছু ফ্রেন্ড শেষ, তারপর ওর সাথে আমার ওরকম কখনো কিছু হয়নি, তখন থেকে আমার ওর প্রতি ফিলিংস ক্রিয়েট করা শুরু হয়ে গেছে, দেন ওর সাথে আমার ওই যে ওই দিন ভোরবেলা ফিজিক্যাল রিলেশন হয়, দেন দেন আমার আমার মাথায় আর কিছু থাকে না, আমি কি করবো না করবো আমি কিছু বুঝিনি, তো তখন আমি না পারতেছিলাম সাদমানকে ছাড়তে, কিন্তু আবার মনে মনে ভাবতেছিলামও যে আমি তো ওইরকম টাইপের মেয়ে হয়ে গেলাম, একটা সংসার ভাঙা একটা মসজিদ ভাঙার মতো, বাট আমি পারতেছিলাম না ভাই ওকে ছাড়তে, কোনো মতে আমি হেরে যাচ্ছিলাম নিজের ইমোশন নিজের সবকিছুর কাছে হেরে গেছিলাম তখন।
যা
সিচুয়েশন বুঝে ভাইয়া, জেরি জেরিনে সিচুয়েশন বুঝতেছে যে ও বিয়ে করে তার স্বামীকে কাছে পায়নি, সাদমান ওর ও বিয়ে করছে একটা সংসারের জন্য একটা পরিবারের জন্য ওর একটা সঙ্গর জন্য, কিন্তু ওই সঙ্গর সাথে ও কমফোর্ট ফিল না, আর আমি একজন ও আমার সাথে ঠিক আছে ও আমার সাথে কমফোর্ট ফিল করে আমার সাথে আছে, বাট আমি যখন জানলাম যে ওর লাইফে আমার আগে আরেকজন আছে আর আমি মিডল পয়েন্টে এসে আটকে গেছি, তখন আমি নিজেকে একদিকটা দোষারোপ করি আরেকদিক দিয়া মানে আরেকদিক দিয়ে পোস্ট মানে নিজেকে যা করতেছিলাম যে আমি তো ওকে লাভ করি সেলফিশের মতো আমি ওকে লাভ করি, আরেকদিক দিয়ে উদার হয়ে আমি বলতেছি যে আমি ও আমি তো ওই টাইপের মেয়ের মতো হয়ে গেলাম যে সংসারের মধ্যে বিচ্ছিন্ন লাগে, তা আমি তো ওইরকম টাইপের মেয়ে না। রেডিন যে বললো ওর কোনো চরিত্রে প্রবলেম ছিল না, আমার চরিত্রে তো কোনো প্রবলেম ছিল না ভাইয়া, একশোটা ছেলের সাথে কথা বললে কি ভাইয়া চরিত্র অনেক খারাপ হয়ে যায়?
আমার কথা হয়েছে যদি আমার কোন খারাপ ইন্টেনশন থাকতো তাহলে তো আমি সেটা করতাম, তাই না? ওরকম কখনো সেটা হয় নাই, তো এই মারামারি ঘটনাটার পরে একটা ইমোশনাল জিনিস কাজ করে, আমি ওকে ডাকাইছি একমাত্র শার্টটা দেখানোর জন্য, যে একটা শার্ট কয় টুকরা হয়ে ছিঁড়ে গেছে দেখো তুমি, তার আমার শরীরের দাগ গুলো দেখতে পারবা না,
ও পার্পল কালার এর একটা শার্ট পরা ছিল, হোয়াইট কালার শার্ট পরে ও অবস্থা খারাপ, না না হোয়াইট কালার না চকলেট চকলেট কালার এর একটা শার্ট পরে ওর মাইক ফেসে যেন আমাকে বলতেছে যে দেখো আমার সাজার অবস্থা কি। তো দেন ওর সাথে আমি কথা বলতেছিলাম, ও ও তো ও নিজেকে তখন অনেক ইয়া ভাবছিল, সাজান পাশেই বলছে যে আমি ওকে সবসময় ইন্সপায়ার করতাম, ও আমার সাথে কথা বলা সবকিছু, ওর আমার সাথে কানেকশনটা পুরোপুরি ও এত ছিল আমার সাথে। তো যেটা কথা আমি ও যেহেতু ওর সাথে, ও যেহেতু আমার সাথে হ্যাপি, আমি ওর সামনে ছিলাম, কোন আমাদের যে সামনে তৃতীয় পার্সন কেউ ছিল না, আমরা দুজন ছিলাম, আমাদের মধ্যে একটু ভুল বুঝাবুঝি হয়েছে। দেন যখন ও ওর ওয়াইফের কথা বলছে তখন আমি একটু চিন্তিত হয়ে গেছিলাম, আমি কান্না করে দিয়েছিলাম। দেন ও যখন আমাকে হাত করে, দেন আস্তে আস্তে ওর সাথে আমার হয়ে গেছে ফিজিক্যাল রিলেশন। তার এরপর আমি কন্টিনিউ অন্যের স্টুডিওতে যাই, আমার জন্য অন্যের স্টুডিওটা নিয়ে নেয়, স্টুডিওর কাজ করবে করবে বলে কোন স্টুডিওর কাজ করে নি, আমাকে শুধু আমার সাথে দেখা করার জন্য ওই স্টুডিওটা নিয়েছে।
নাবিলা আমরা একটু শাড়ির কথাগুলো শুনবো, তার আগে আপনার কাছে আমার একটা জিনিস জানবার আছে যে পুরো এলাকা বা সবাই কিন্তু জানে শাড়ির, আমার কথা যদি বলি, তিনি একজন টিচার এবং তার ছেলের যে বিয়ে হয়েছে তার যে একটা সংসার আছে এটা তো আসলে পুরো এলাকাবাসী বা সবাই জানে, এই ব্যাপারটা লুকছাপ থাকার কথা না, লজিক বলে তাই, বা আমাদের শ্রোতারা যারা আছেন তারা কিন্তু আমাদেরকে তেমনটাই বলছেন, এই বিষয়টা তাদের হয়ে আমি আপনার কাছে জানতে চাইছি। তো আপনি
মানে এখন আমি কি বলবো, এখন আমি আমি মানে একটা দেখতে মানে আমি কি বলবো, এখন যদি আপনি যদি এরকম টাইম মেশিনটা পান আপনি আপনাকে ঘুরিয়ে দেখাতে পারতাম যে আমি আমি এলাকায় পুরো হাঁটাহাঁটি করতাম, ছেলেদের সাথে কথা বলতাম, কিন্তু এটা আমি আজ পর্যন্ত জানিনি, তখন জানিনি যে সাদমানের ওয়াইফ স্টিল সাদমানের বাসায়।
ওয়াইফ আছে এটা কি জানতেন
না? আমি এটাও জানতাম না, আমি জানতাম যে উনি একটা হিন্দু, উনিও জানতাম না, সরি উনি নাম জানতাম না, একটা হিন্দু মেয়ের সাথে ওর রিলেশন ছিল, আর ও নাকি ওর বাপুরের বাসায় আসছিল। তখন আমার সাথে মেবি সাত মাসে লেগে, তখন ছয় মাস ছিল যখন ওর সাথে আমার ফার্স্ট কথা হয়, ওর সাথে আমার যখন ওই আস্তে আস্তে একটু ডিপ হয় তখন গিয়ে ওর সাথে ওর মেবি আট মাস হয়। তো তারপর আমার ফিজিক্যাল রিলেশন হয়,
প্রশ্নগুলোর জবাবদিহিতার জায়গায়, এবং আমরা বিশ্বাস করি যে আপনারা এখানে প্রত্যেকে শাহরিয়ার জেরিন বা আপনি প্রত্যেকে যা বলছেন সত্য কথা বলছেন, কারণ জীবনে এমন কিছু মুহূর্ত আছে সেই সময় কিন্তু সত্য বলাগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, এবং আপনারা যদি একটা মিথ্যে ইনফরমেশন দেন সেটা হয়তো দিয়ে আজকে পার পেয়ে যাবেন, কিন্তু লক্ষ লক্ষ মানুষের কাছে আপনারা কিন্তু দায়বদ্ধ থাকবেন সেই জায়গাটা নিশ্চিত করার জন্য। নাবিলা একটা বিষয় হচ্ছে যে আপনি একটা কথা বারবারই বলছেন যে আপনি প্রচুর ছেলেদের সাথে আসলে কথা বলতেন, সেখান থেকে আপনার সাদমানকে ভালো লাগলো, এটা খুবই স্বাভাবিক, লাগতেই পারে। আপনার কি খুব অনেস্টলি বলবেন যে সাদমান কিংবা শাহরিয়ারের বাইরে অন্য কোনো ছেলেদের সাথে কোনো ধরনের শুধু কথা বলার বাইরে বা আসলে কি কথা বলতেন, বন্ধু হিসেবে কতটাই বা কথা বলা যায়, বা সেটা কি ফ্ল্যাটিং ছিল, বা আপনি যখন একজনকে পছন্দ করছেন তার বাইরে আরেকজন সাথে ফ্ল্যাটিং করার আসলে যুক্তিটাই বা কি, বা এর বাইরে কারোর প্রতি আপনার ভালো লাগা ছিল কিনা?
আমি ভাইয়া ভালো লাগা কি মানে তখন যখন আমি ক্লাসে উঠি তখন আমি হিডেন ফোন চালাই, তো তখন আমার মোবাইলে দেখা যেত যে স্কুলে পড়তাম, স্কুলে আমাদের টিমেজ আমার আমাদের সাথে টিমেজের ছেলেরা আমাদের সাথে থাকতো, তখন মূল্যায়ন পরীক্ষার জন্য আমরা একসাথে যাই ওই করাতে চলাই স্কুলে, অনেক ছেলেদের সাথে পরিচয় হয় কথা বলতে গিয়ে, এভাবে করে নাম্বার নেওয়া হয়, এভাবে করে আস্তে 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 মানে প্রচুর ফ্রেন্ড সার্কেল মানে ফ্রেন্ড সার্কেল প্লাস মানে ছেলেরা দেখা যেত যে এক একদিন এক একজন প্রপোজ করতো। সাদমানের সাথে কিন্তু একবার কি হয়েছিল, আমাদের এলাকায় একটা ছেলে আছে নোমান, তো ওর সাথেও না একতরফা আমার মানে রিলেশন বলতেই চলতো, মানে বলা চলতো রিলেশন কি মানে সানটাকে কিছু রিলেশন বলে না, সাদমান মেবি বলে ফার্স্টে বলছে যে ও জেরিনের সাথে একটা টাইম পাসের রিলেশনশিপ করতে চেয়েছিল, বিকজ অফ প্রেমই ছিল, বাট আমি কোনো প্রেমই ছিলাম না, আমি ফ্র্যাঙ্কলি বলতেছি আমি কোনো প্রেমই ছিলাম না, আমি এরকম করতাম আমার ভালো লাগতো, তবে আমার মনে ছিল যে আমি কোনো খারাপ কিছু করতেছি না, আমি তো কথা বলতেছি, আমি তো আমি তো কারোর জন্য ফিলিংস ক্রিয়েট করা কারো মন ভাঙতেছি না। তো ঠিক আছে তো সাদমানের নোমান একদিন সাদমান নোমানের কথা জানে যে নোমানের সাথে আমার রিলেশন, নোমানের জন্য আমি আমার হাতও খাটি, সাদমান বলতে নিবি আগে আমি বলে দিই নোমানের জন্য আমি হাতও খাটি, আমার হাতে নোমান নিয়েছি আমি, তো এটাও এটাও পুরো বাচ্চামি করা কাজ করা হয়েছে, মানে পুরাই একটা চাইল্ডিশ কাজ। দেন ও আমাকে জিজ্ঞেস করে যে তোমার হাতে তো নোমার নাম লেখা, এখন তুমি ডিসাইড করো তুমি কার সাথে রিলেশন করবে। তখন নোমানও ছিল, সাবনামও ছিল একসাথে। আমি অনেকক্ষণ চিন্তাভাবনা করে আমি বলে দিয়েছি আমি নোমানের সাথে সাবনামের সাথে রিলেশন রাখবো, সরি 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 সাবনামের সাথে রিলেশন রাখবো।
তো বলুন
তখন কি আর, তখন এরপর সাবনামের সাথে আবার আমার রিলেশন হয়। তখন তখন আমি জানি, তখন আমি জানি যে ও ওয়াইফ আছে, তখন আমি জানি।
আপনি একটু ফোনে থাকুন, আমরা আরো কথা নিঃসন্দেহে বলবো, কারণ সবার আগ্রহের জায়গা এই জায়গাটিতে আছে। আমরা আসলে খোলামেলা সেই কথাগুলি শুনতে চাই এবং অন্ধকারের গল্প সেই প্ল্যাটফর্ম। আমি এই মুহূর্তে একটু মাইক্রোফোনে নিতে চাই আমাদের প্রোডিউসার সাদিক সামিকে, তাকে আমি একটু ওয়েলকাম জানাবো এবং মাইক্রোফোনে নিতে চাইবো। সামি ভাই
অসংখ্য ধন্যবাদ। ইমান ভাই, আমরা যেমন ভাবে নাবিলা, আমরা যেমন ভাবে শুনছিলাম যে আমি সর্বপ্রথম আসলে সবশেষে এখন প্রায় গভীর রাত এই সময়টাতে আমি যেমনটা বলতে চাই, নাবিলাকে অসংখ্য ধন্যবাদ এমন ভাবে সত্য কথাগুলো বলার জন্য এবং আমাদের মাঝে আসাদনান বলি বা সারিয়ার বলি এতটা সাহস করে আমাদের প্রোগ্রামে আসার জন্য, এবং জেরিন যেভাবে আমাদের এই প্রোগ্রামে এসেছেন এবং খোলাখুলি কথাগুলো বলছেন, সবচাইতে আজকে প্ল্যাটফর্ম সবচাইতে বেশি ধন্যবাদ তাকে দিতে চাই অবশ্যই নাবিলাকে। নাবিলা একদম খোলাখুলি, নাবিলা আপনি আমাদের সঙ্গে থাকবেন এই মুহূর্তে, আমি একটু প্লিজ লাইনটা একটু কাটবেন না, আমি একটু সারিয়ার একটু আপনার কাছে একটু যেতে চাই। এতগুলো কাজ আপনি করেছেন এই এই মুহূর্তে, নাবিলা আপনার সঙ্গে অনলাইনে আছেন, আছেন আপনার ঠিক বাপাশে আছেন জেরিন, এই কাজগুলো যখন করেছেন আপনার কি কখনোই আসলে একটু বিবেক একটু তাড়িত করেনি যে আসলে কাজটা আমি কতটুকু ঠিক কাজ করছি?
আপনি
স্পেসিফিকলি যে আপনার একজন ওয়াইফ আছেন, কিছুদিন পরে আপনার হয়তো বা সন্তান এই পৃথিবীর মুখ দেখতে পাবে, সেই সময়টাতে একজন আরো একজনের সাথে রিলেশন করা হয়তো,
তখন পর্যন্ত তো আমার সাথে নামের রিলেশন ছিল না, জাস্ট ভালো একটা ফ্রেন্ড ছিল বা এরকম কিছু। ও যে মারামারি ঘটনাটা যদি না ঘটতো তাহলে তো আমাদের ওই ফিজিক্যাল পয়েন্ট তো যেত না বা রিলেশনশিপ গড়ে উঠতো না।
তাহলে কি টার্নিং পয়েন্ট আপনার শুধু ওই মারামারি
ঘটনাটা? অনেক বড় টার্নিং পয়েন্ট ছিল
অবিয়াসলি। ও টার্নিং পয়েন্টের পরেও কি কখনোই কি আপনার, কারণ আপনাদের রিলেশন তো
এটা নিয়ে আমরা অনেকবার আলাপ করছি, আমি নাবিলের সাথে অনেকবার আলাপ করছি যে আলটিমেটলি রিজলিউশনটা কি হবে পরবর্তীতে।
আচ্ছা আচ্ছা, আপনাকে আরেকটা ছোট্ট একটা কোশ্চেন করি, আসলে দেখতে কি নাবিল অনেক বেশি সুন্দর?
আমার গানের থেকে আসলে কেউ সুন্দর না,
ওর চোখে সুন্দর ছিল।
আচ্ছা, জেরিনের কাছ থেকে কিন্তু প্রশ্ন উত্তরটা পেলাম, আপনার কাছ থেকে শুনতে চাই, গান তো অবশ্যই সুন্দর।
গানকে এতটাই ভালোবাসো, গানের সঙ্গে তোমার কোনো কিছু কম্পেয়ার করা উচিত না।
আসলে আমাদের এলাকার নাম বিড়ির বাগিচা যাত্রাবাড়ি, আমার অ্যালবামের নাম ফুলের নাম।
আচ্ছা,
তো রবীন্দ্রনাথের একটা কথা আছে যে
আমি একদম স্পেসিফিকলি জানতে চেয়েছি যে নাবিলকে আসলে দেখতে অনেক সুন্দর,
আমার যদি একটা ফুল থাকতো আমি একটা বাগান বানাইতাম।
আচ্ছা,
ওরকম হতো সুন্দর আমার চোখে।
এই যে আপনি দিন শেষে অনেকে হয়তো বা অনেক কমেন্ট করছেন ফেসবুকে, এসএমএস এ হয়তো বা জেরিন আপনাকে অনেক বেশি বকাঝকা ঘুরছে এই মুহূর্তে, তারপর কিন্তু আমি ধন্যবাদ দিতে চাই একটি কারণে, যে সারিয়ার এতটা সাহস করে কিন্তু আমাদের প্রোগ্রামে আজকে কথাগুলো বলছে এবং সরাসরি তার সত্যটা স্বীকার করছে। হয়তো বা একজন মানুষ, আমি কিছু লেখায় হয়তো পড়েছি যে যে মানুষ যতটা রাগী হয় তার মনটা তত বেশি পরিষ্কার হয়, এবং ইচ্ছা করলে কিন্তু সারিয়ার অনেক কথাগুলো কিন্তু অনেক ঘুরিয়ে বা মিথ্যা কথা কিন্তু অনেক বলতে পারতো, কিন্তু সারিয়ার কিন্তু এই জায়গাটিতে আমার মনে হয় অন্তত কিছুটা হলে সৎ আছে, কিন্তু
সারিয়ার যা বলেছি পুরোটাই সত্য।
কিন্তু হ্যাঁ, অবশ্যই আপনি সত্য কথা বলেছেন, কিন্তু সারিয়ার তার জায়গাতে সৎ আছে, কিন্তু সারিয়ার কিন্তু অপরাধ করেছে সেটিও কিন্তু সমাজযোগ্য নয়,
সেটা আমি অবশ্যই স্বীকার করি।
এক্স্যাক্টলি, সবাই সবার জায়গায় ঠিক ছিল। আপনার কি তখন একবারের জন্য মনে হয়নি যে আমি কাজটি খারাপ করছি? মারামারির পরে আপনি উইক হয়েছেন, একজন মানুষের প্রতি একজন মানুষ উইক হবে স্বাভাবিক, কিন্তু আপনার ওয়াইফ আছে, সেই মুহূর্তের সেই মোমেন্টের কথা আমি একটু জিজ্ঞেস করছি, তখন কি আপনি আবহাওয়ার মধ্যে?
হ্যাঁ, সেই মোমেন্টে যখন যেদিন জানতে পারলো আমাদের আমার নামিলের ব্যাপারটা, তো তখন তো আর কি ঝগড়াঝাটি বা এভরিথিং অনেক চরম পর্যায়ে চলে যায় জিনিসটা।
আচ্ছা, নাবিলাও কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে আমার মনে হয় আছেন, কিন্তু আমি কয়েকটি পয়েন্ট আউট নাবিলা
মনে হয় নাকি আছে রেনে,
অবশ্যই আছে আমি দেখতে পাচ্ছি। নাবিলাকে আমি একটু কয়েকটি বেশ কয়েকটি আমার মনে হলো যে পয়েন্ট আউট এর মধ্যে হয়েছে, যে নাবিলার বয়স তখন আসলে অনেক বেশি কম ছিল, ক্লাস 9 ছিল এবং একটি টিনেজ বয়স যেটি বলে, এবং তার মধ্যে একটি ব্রোকেন ফ্যামিলি, সে যেটি সরাসরি আমাদের কাছে যেটি স্বীকার করেছে, একটি ব্রোকেন ফ্যামিলি একজন ছিল, তার ফলে হয়তো বা তার মধ্যে একটু হতাশা কিংবা কোনো একটি খারাপ কাজে হয়তো বা অনেক বেশি সাহস পাও, অনেক বেশি আনন্দ পাও, এই ব্যাপারটি তার মধ্যে কাজ করেছে, যার ফলে হয়তো বা সে চিন্তা করেছে অনেক ছেলের সঙ্গে কথা বলবে। এই বিষয়টি কিন্তু আগে প্রচুর ছিল, এখনো আমার মনে হয় প্রচুর আছে, এটি কিন্তু আসলে শিক্ষণীয় বিষয়। আজকে যে আমাদের প্ল্যাটফর্ম, আজকে যে আমরা কথাগুলো বলছি, শুধু কথা বলার জন্যই কিন্তু বলা না, আজকে এর মধ্যে থেকে কিন্তু একটি বিষয়, বেশ কয়েকটি বিষয়, একটির সঙ্গে কিন্তু আরো বেশ কয়েকটি বিষয় বেরিয়ে এসেছে। নাবিলা যেমন ভাবে চিন্তা করেছিল যে হয়তো বা অনেক ছেলের সঙ্গে কথা বলে সে অনেক বেশি আনন্দ পাবে, আসলে কি তা হয়েছে? আমার মনে হয় সেটি হয়নি। এটি কিন্তু শিক্ষার বিষয়। আমরা হয়তো বা অনেকে কিছু বিষয় কিছুক্ষণ কথা বলার ফলে বা কারোর সঙ্গে কথা বলার ফলে অনেক বেশি আনন্দ পাই, কিন্তু পরবর্তীতে কিন্তু সেটি নিয়ে আমরা অবশ্যই চিন্তা করি, যার ফল যার সাথে সাথে তার যার খারাপ ফল হয়তো বা ভোগ করছে। আজকে আমাদের শাহরিয়ার, জেরিন এবং নাবিলা, এই তিনটি জীবন আজকে ট্রায়াঙ্গেল আমি বলতে চাই, এই তিনটি জীবন আজকে নিষ্পাপ তিনটি জীবন যেটি ভোগ করছে। আর নাবিলা আরো একটা বিষয় ছিল যে নাবিলা আপনি যখন নাকি খুব আঘাতপ্রাপ্ত হলেন, আপনাকে যখন মারা হলো, তারপর আপনারা দুইজন বেশি উইক হয়ে গেলেন, এটা আসলে আপনারা যখন আপনি আঘাত পেলেন সেটিও কিন্তু নাবিলার জন্যই। নাবিলার আরো একটি বিষয় ছিল যে সে হাত কেটেছিল কারো একজনের জন্য, এই বিষয়টি হয়তো খুব ছোট, তারপর আমি বলতে চাই অনেকেই কিন্তু এই কাজটি করে। আমি বিশেষ করে মেয়েদের মধ্যে এই কাজটি অনেক বেশি লক্ষ্য করেছি, অনেক মেয়েকে লক্ষ্য করেছি কিছু হলে হাতটা কেটে ফেলে, কিছু হলে ঘুমিয়ে পড়ি। আমার মনে হয় এই বিষয় কিন্তু আজকেও কিন্তু একটি, আজকেও কিন্তু এখানে একটা পয়েন্ট আউটের বিষয় যে কিছু হলে হাত কাটা হবে,
একটা বয়স বা একটা সার্টেন টাইম। আমি সব সময় এটা বলবো, আমি একটা গান জেনারে একটা গান করি সুইচেল, আমি নাবিলার চোখে সবসময় আমার ছোটবেলাটা দেখছি।
আচ্ছা,
আমি কি বুঝতে পারছি যে ও যে কাজগুলো করতো হয়তো ছোটবেলায় আমি ওরকমই ছিলাম।
আচ্ছা, কিন্তু এই যে হাত কাটা, এটাই কি সমস্যার সমাধান? অনেকেই কিন্তু এই কাজগুলো করেন, কিন্তু আজকে যে আমরা কথাগুলো বলছি, আমরা কিন্তু অবশ্যই উৎসাহিত করছি না, আমরা জানতে চাচ্ছি যে আসলে এটার সমাধানটা কি, হাত কাটা ফলে কি সমস্যার সমাধান হয়? সেই
ওরকম কোন উল্টাপাল্টা কাজ কখনো যাই করছে? আমি কিন্তু ওকে সবসময় বুঝাইছি যে অ্যাজ এ ফ্রেন্ড এটা করো না বা এটা করো। আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ রিলেশনটা অনেক ভালো ছিল, ফ্রেন্ডশিপ রিলেশনটা।
আচ্ছা, ফ্রেন্ডশিপ
রিলেশনের মধ্যে তো ফার্স্টলি ফ্রেন্ডশিপ এবং অবশ্যই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরকম একটা ব্যাপার, কিন্তু আমি তো ম্যারিড ও জানে।
আচ্ছা,
কিন্তু যেই জায়গা থেকে ফ্রেন্ডশিপ বলতে
কি আপনার মধ্যে মানে আপনার কাছে খারাপ লেগেছিল কিনা,
যখন আমরা সবসময় ডিসকাস করতাম যে আসলে এটা
এটা কি তো ফাইনাল শুধু ডিসকাস পর্যন্তই থাকতো
না, তখন সেখান থেকেই তো জেরিনের প্রবলেম। এখন আজকে জেরিন বলবে যে ও আসলে অতিরিক্ত ভাবে জিনিসটা তখন ঝগড়াঝাটির মধ্যে চলে গেছে, পুলিশও আসছে আমার বাসায়।
একটু জেরিন, আমি আমরা একটু তাহলে একটু নাবিলার কাছ থেকে মনে হয় একটু শুনে আসি। যে নাবিলা, আপনি মনে হয় আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনার কাছে একটু একটু শেষের দিকে একটু যেতে চাই যে আপনাদের এই যে রিলেশনটা সর্বশেষ মানে ব্রেকআপ হয়েছে কবে, এখন থেকে কত বছর আগে? হ্যাঁ,
2012।
ওকে, এখন থেকে প্রায় 3 বছর আগে আপনাদের রিলেশনটা ব্রেক,
যখন আমার সাথে জেরিনের ডিভোর্স হয়েছে তারপর পুরো ওর সাথে আমি
ওর কথাই ডিভোর্স দিয়েছে আমাকে, এখন ও ডিভোর্সটা করে ও সরে গেছে।
আচ্ছা, কথাটা কি সত্য?
না 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 না, ওর কথাই কেন ডিভোর্স দিব?
নাবিলা, আপনি কি
তুমি যেদিন ডিভোর্স দাও সেদিন আমাকে ফোনে বলেছে যে তোমাকে এখন সাদনান ডিভোর্স দিচ্ছে আমার কথায়, ও আমাকে ডিভোর্স পেপারসটা যখন হাতে দিবে তার কিছুক্ষণ আগেও আমাকে এগুলো বলেছে।
ও তো বললো না যে ও তো তখন
অনেক কিছু নাবিলা কাছ থেকে শুনি, নাবিলা কথাগুলো কি সত্য?
হ্যাঁ ভাইয়া, এটা কে বললো যে মানে আমি ফোন দিয়েছি? ফার্স্ট অফ অল কথা ভাইয়া, মানে যখন আমি জানি যে সাদনান নাই, তখন ওর সাথে আমার স্টিল রিলেশন, একদিন হঠাৎ আমার নাম্বারে একটা ফোন আসে, আমি কল পিক করি, ও আমাকে তখন যে রিং থাকে লাইনে, তখন আমাকে বলে যে আমি যদি তুমি তো এখনই ফোনটা রেখে দিবা, আমি বললাম না তুমি বলো তুমি কে আমি শুনবো, তো বলতেছে আমি সাদমানের ওয়াইফ।
এর আগে ওকে আমি বলে আসছি, আমি কিন্তু সাদনানের ওয়াইফ। ও যদি বলে না ও জানে না সাদনান বিবাহিত, তাহলে এটা একদম ভুল হবে, কারণ আমার বেবি তখন পেটে আসিনি, তখন ওর বাসে যে আমি ডিক্লার দিয়ে আসছি, দেখো আমি একটা বিবাহিত মেয়ে, আমি এই সংসার থেকে চলে গেলে একটা অবিবাহিত একটা ছেলে আমি পাবো না, তুমি একটা অবিবাহিত মেয়ে, তুমি যে কোনো একটা ছেলেকে ভালো একটা ছেলেকে বিয়ে করতে পারবো, আমি একটা বিবাহিত
মেয়ে। কথাটা এরকম,
আচ্ছা আমরা একটু শুনি,
তোমার ওয়াইফ এক্স ওয়াইফ না যেই হোক,
আমি বের হতে দেওয়ার কি আটকে রাখা আর কি,
আমার বাসায় আসছে ও তো মানে যা বলতে সব সত্যি কথা বলতে, আমি কিন্তু নির্জিতা সরকার থেকে যা বলছি সব সত্যি কথা বলছি, আমি একটু ছোট হয়েছি, আমি হাত কাটছি, আমি একটা ছেলের সাথে কথা বলছি, এখানে কোনো ছোট হওয়া না, আই থিঙ্ক আই ডোন্ট থিঙ্ক এটা এখানে কোনো ছোট হওয়া। আর যেটা যেদিন বললো যে ও আমাকে বলে প্রেগনেন্ট অবস্থায় ও আমাকে পরিচয় দিছে বা ও
আগে আগে গিয়েছিল একদম।
আচ্ছা ওকে, হ্যাঁ নাবিলা, আমরা একেবারে প্রোগ্রাম প্রায় শেষের দিকে আমরা আছি, আপনি একটু আপনার কথাগুলো একদম শেষের দিকে আমি শুনতে চাই একদম পুরোপুরি, যে আপনি যেই পর্যায়ে ছিলেন সেই জায়গা থেকে একটু শুনতে চাই যে আপনাদের রিলেশনটা আসলে ব্রেকআপ হলো কিভাবে, এবং বেশ কয়েকটি অভিযোগ কিন্তু করলো এই মুহূর্তে জেরিন যে আপনি আপনার কথায় এবং শাহরিয়ার জেরিনকে তালাক দিল, কথাটা আসলে কতটুকু সত্য, বা এখন যদি হয়তো মানুষের মাত্রই কিন্তু ভুল, আপনি হয়তো সেটি ভুল করেছিলেন, যদি সত্য হয় আমরা আশা করবো আপনি কথাটি স্বীকার করবেন, এবং যদি ভুল হয়ে থাকে আপনি সেটি স্বীকার করবেন, আর যদি ভুল না হয় সেটি আপনি বলবেন, একটু প্লিজ আপনার কথাগুলো একটু শুনতে চাই, এবং আপনাকে আপনার কথাগুলো একটু বলার আগে আমি আরো একবার একটু ধন্যবাদ দিতে চাই, এতটা একটু প্লিজ প্লিজ আপনাকে অসংখ্য ধন্যবাদ এতটা রাত জেগে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আপনি সৎ সাহস দেখিয়ে আমাদেরকে আপনি সত্য কথাগুলো বলছেন, প্লিজ আপনার কথাগুলো আমরা একটু শুনতে চাই, আপনার কথাগুলো আমরা একটু প্লিজ শুনতে চাই, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এতটা রাত জেগে আমাদেরকে সময় দিচ্ছেন এবং সৎভাবে সত্য কথাগুলো আপনি বলছেন, আপনার কথাগুলো এই ব্রেক আপনাদের যে ব্রেকআপ হচ্ছিল সেই 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 মুহূর্তের কথাগুলো একটু শুনতে চাই, এবং আপনার কথায় শাহরিয়ার জেরিনকে তালাক দেয় এই কথাটি একটু শুনতে চাচ্ছিলাম।
হ্যাঁ এটাই আমি বলতেছিলাম যে মানে কখনো আমাকে বলতো যে ও নাকি ওর ওয়াইফের সাথে হ্যাপি না, আমি বলছি তাহলে ছেড়ে দাও না কেন, ছেড়ে দাও তুমি ওকে, তো দেখা যেত যে তখন জেরিন আমার কাছে দুইবার আসছে, আমি তো ফার্স্টে ভাইয়া বলে নিছি না যে আমি একটা ব্রোকেন ফ্যামিলি থেকে বিলংস করি, সো আমি আমার বাবার সাথে থাকি না, আমার মা থাকে, আমি আমার নানুর বাসা নানুর বাড়ি ওর ফ্যামিলিতে ওদের সাথে থেকে আমি বড় হয়েছি, বাবার ফ্যামিলি বা বাবা এই সব বুঝার পর থেকে আমি কিছু দেখি নেই বুঝি নেই, আমার লাইফে একটা এক ধরনের অভাব ছিল, মানে হাফ আমি পুরা মানে বাবা মা ছাড়া একটা বাচ্চা পুরা লাইক প্রতিবন্ধী হয়ে গেছে, কিন্তু তাও আমি ছিলাম বিকজ অফ মাই আমার নানুদের জন্য আমার নানু ফ্যামিলিটার জন্য, যাই হোক তো আমার নানু ফ্যামিলি যেহেতু আমার একটা প্রবলেম আছে আমার একটা ল্যাকিং আছে, কি ল্যাকিং আমার বাবা নেই, তো আমার কিন্তু অনেক অন্যরকম ভাবে চলা উচিত ছিল ঠিক আছে, বাট আমি ওইটা চলি নেই, আমার নানা ভাই একটা প্রফেসর ছিল যাত্রাবাড়িতে, সে অনেক নামি দামি একজন মানুষ ছিল, আমি আমার নানা ভাইয়ের রেসপেক্টটা প্রেস্টিজটা রাখতে পারিনি, দেখা গেছে যে আমি একটা ছেলের সাথে কথা বলতেছি এলাকা সবাই বলে ফেলছে আমার সাথে রিলেশন, যদি দেখছে আমি একটা বিল্ডিং এর ভিতরের সাথে কথা বলতেছি, হ্যাঁ নাবিলা তো আকাম করতেছে ছেলের সাথে বিল্ডিং এর ভিতর এরকমও কথা বলছে আমাকে নিয়ে, আর কেউ একবারও যাচাই করে দেখেনি, মানুষ মানুষের পা দিয়ে যা।
হ্যাঁ আমরা আপনার আবেগটা বুঝতে পারছি, কিন্তু আপনার আপনাকে যে প্রশ্ন করা ছিল যে আপনি কি আসলেই মানে সেই মুহূর্তে হয়তো আপনি ভুল করেছেন, কিন্তু আপনাকে এই মুহূর্তে মনে হচ্ছে যে আপনি কাজটি আসলে ভুল করেছেন বা কাজটি আপনি খারাপ করেছেন?
অবশ্যই মনে হয়েছে অবশ্যই, আর আমি যখন আমার সাথে রিলেশন ছিল সাধারণ রিলেশন ছিল তখনই আমি ওকে বারবার বলছি তুমি যদি চাও তুমি ব্যাক করো তুমি ব্যাক করো, বাট ও আমার প্রতি যেমন ওর ফিলিংস জন্মে যাচ্ছিল ও আমার প্রতি ওর প্রতি আমার আমার মধ্যে ফিলিংস ছিল, আমি দেখা যেত ওকে বলতাম কষ্ট করে বলতাম আমার ভিতর ফাইটা দিতে কিন্তু তাও আমি বলতাম, দেখা গেছে রেডিন ও আমার বাসায় তিনবার আছে, একবার আসছে
তিনবারই অস্বীকার করে কোনো সম্পর্ক,
একবার আসছি একবার আসছে আমার মামার সামনে, আমার মামা ওকে দেখে থ ও বলতেছে যে কি জানি তোমার জন্য আমার হ্যান তোমার জন্য আমার সাথে আমার হাজবেন্ডের রিলেশনশিপ হ্যান ত্যান ভ্যান ভ্যান এগুলো বলে বলে ও এলাকা থেকে হাঁটতে 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 আমাদের বাসায় দুইটা বাসা পরেই সাদনামদের বাসা, হাঁটতে 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 সে একটা বউ মানুষ, সে হাঁটতে 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 এইসব কথা বলতে বলতে সে বাসার ভিতরে ঢুকে,
না এটা তো আবেগের জায়গা, একজন 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 আবেগের জায়গা থেকে কিন্তু বলতেই পারে। আচ্ছা আমরা সেই পয়েন্টে ছিলাম না, একদম লাস্ট পয়েন্টে যে আপনাকে আসলে সেই মুহূর্তে আপনি আমাদের ফোন করেছিলেন,
আমি একটা কথা বলি, আমি যে ঘরের বউ ছিলাম আমি একটা ঘরের বউ রাস্তায় নেমেছে সেটা ওই তো করেছে, ওর কারণেই তো একটা ঘরের ওয়াইফ
রাস্তায়। ইভান ভাই মনে কিছু বলতে আছে?
ধন্যবাদ। আমার মনে হয় যে এই আলোচনাগুলো আসলে চলতেই থাকবে। আমাদের যেটা অন্ধকারের গল্পের উদ্দেশ্য, আমাদের সময়ের কাছে একটা দায়বদ্ধতা আমাদের আছে। অন্ধকারের গল্পের যে উদ্দেশ্য, গল্পগুলোকে আসলে মাইক্রোফোনের মাধ্যমে সামনে তুলে ধরা এবং মানুষ তাদের মূল্যবোধের জায়গা থেকে সেই বিচারগুলো কিন্তু করছে। নাবিলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে রিয়েলি গ্রেটফুল টু ইউ। কিন্তু একেবারে শেষে আমি যে কথাটা জানতে চাই, যে অনেক টানা পড়েন উত্থান পতন বা সেই সমস্ত যোগ বিয়োগের ভিতরে না গিয়ে যদি এখন বলি যে যারা ভালোবেসে কাছে ছিল এবং বৈধভাবে স্বামী স্ত্রী হয়ে আপনার ভাষায় সদনান কিংবা শাফিয়ার আর জেরিন, তারা যদি আবারও, আমি জানি না কি হতে যাচ্ছে, কিন্তু তারা যদি আবারও আপনার তরফ থেকে তাদের প্রতি কামনাটা কি থাকবে? প্রত্যেকটা মানুষ তার ভুলের জায়গা থেকে হয়তো সরে এসে সেটা চাইবে যে তারা আবার এক হয়ে থাকুক। আপনি আসলে কি চাইছেন এখন?
আমার কোন আক্ষেপ নাই। তোমার লাভ তোমার তোমার লাইফ, তোমার লাইফ তোমার লাভ, তোমার তুমি যেটা ইচ্ছা সেটা করবা।
আচ্ছা, আমি তাহলে নাবিলা আপনার কাছ থেকে এই শাহরিয়ার এবং জেরিনের সমস্ত কিছুর পরে এখন আপনি আসলে কি চান, তাদেরকে কি বলবেন, আপনার প্রত্যাশাটা কি?
হ্যাঁ, আমি বলবো যে ওরা দুজন যাতে এক হয়ে যায়। কারণ সাধনা এখন পারবে না অন্য কোন মেয়েকে তার ঘরে বউ বানিয়ে আনতে, কারণ ওর মধ্যে এখন একটা ল্যাকিং থেকে পড়ছে। ও অনেক পপুলার হবে, বাট ওর একটা ল্যাকিং থাকবে। হয়তো ও যখন ইন ফিউচার যখন অনেক পপুলার হয়ে যাবে তখন মেরে আনলেই ওর কাছে আসবে। ওর সাথে সংসার করার জন্য না, ওর 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 নামে চলার জন্য, অর নাথিং এলস। তো ওর ওয়াইফ জেরিন যে একমাত্র ওর ফার্স্ট ওর লাইফে আসছে, তো ওর লাইফ পার্টনার হিসেবে ওর ভূমিকা সবার আগে। তো এখন ওর ছেলেই, ওদের দুজনের ছেলেই বাচ্চা সাজমানের কাছে আছে। তো ওরা দুজনই যদি চায় তাহলে এখন ওরা একটা হ্যাপি ফ্যামিলি আবার আগের মতো করে। আর আরেক দিক দিয়ে সাবধানেরও খেয়াল রাখতে হবে যে মেয়ে আসুক না কেন, যে যার যত কিছু হয়ে যাক না কেন, আমি আমার যে একটা ফ্যামিলি আবার, যে আমার ফ্যামিলিটা ব্রেক হয়ে আবার আমি যে ফ্যামিলিটা নতুন করে ইনভেন্ট করবো, ওই ফ্যামিলিতে যাতে কোনো ল্যাকিংস বা কোনো দাগ না পড়ে, আমি সেইভাবে চলবো।
অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ নাবিলা আপনাকে। এবং আমি একেবারে শেষ জায়গায় এসে বলতে চাই যে আপনি যেমনটা স্বীকার করে নিয়েছেন, যত যাই যুক্তি দিয়ে বলেন না কেন, আসলে প্রকৃতির নিয়মে এটা একটা অন্যায়। আপনি, আমরা সবসময় শুনে এসেছি একটা মেয়ে হয়ে আসলে একটা মেয়ের সাথে অন্যায় করতে পারে না। জেরিনকে আপনি কি আপনার সেই জায়গা থেকে আপনার এক্সকিউজ গুলো চাইবেন কিনা, বা জেরিনকে আপনি সরাসরি কিছু বলবেন কিনা?
ওর সাথে আমার অনেক মাস আগে দেখা হয়েছিল একদিন রাস্তায়। তো তখন আমি ওকে বলছিলাম যে দেখো, তখন আমি বলছি যে আমার আমার প্রবলেম গুলো ওকে আমি কখনো বলিনি, কারণ ওর সাথে আমার এর আগে যতবার দেখা হয়েছে দেখা গেছে যে মারামারি কাটাকাটি ঝগড়াঝাটি। আমি ওকে একবার যাই হোক, তারপর অনেক প্রবলেম তো কারণ দেখা গেছে ওর সাথে আমার ভালোভাবে কখনো কথা হয়নি।
আমি না, আমরা একদম সরাসরি শুনতে চাই, আপনি কি উইশ করবেন জেরিনকে, সরাসরি শুনতে চাই।
আমি কি বলবো, আমি ওকে ওই দিনও বলছি যে আমি একটা আর আমি এখন আমাকে জেরিন বলছে যে তোমার, তুমি কেন সাদমানের লাইফ থেকে মুভ অন করলা, সাদমান তো তোমাকে অনেক লাভ করতাম। বলছি লাভ শুধু না, ও লাভ করতো ভালো কথা, কিন্তু ও যে লাস্টের দিকে এসে যে কাজগুলো করছে, যে কাজগুলো হয়েছে আমাদের মধ্যে, আমাদের রিলেশনের মধ্যে যে উত্থান পতন যা আসছে, ওইখান থেকে আমি বাধ্য হয়ে আমি মুভ অন করে ফেলছি। আর এক মানে ওই টাইমে আমার লাইফে আরেকজন ঈশা পড়ছে, যার কারণে আমি আরো ভালোভাবে মুভ অন করতে পারছি।
অসংখ্য ধন্যবাদ নাবিলা আপনাকে। আপনার সামনের জীবনটা অনেক বেশি সুন্দর হোক। মানুষ আসলে ভুলের পরে গিয়ে, আপনি যেমনটা শাহরিয়ারকে বললেন, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আপনি আসলে বলেছেন যে যে জায়গাটা আবার সে রিভিল করতে চায়, সেই জায়গাটা যেন সে ধরে রাখতে শিখে, সেই জায়গাটা আমরা সবাই চাইবো। যে আসলে আমরা এখন জানি না আসলে কি হতে যাচ্ছে, আমাদের সময় একদম শেষের দিকে চলে এসেছে। নাবিলা আপনাকে ধন্যবাদ। এবং জেরিন কিছু বলতে চাইছেন, আমরা শুনি আপনার কথাটা।
আমি নাবিলাকে বলবো নাকি?
হ্যাঁ, নাবিলাকে কিছু বলতে চাইছেন আপনি?
নাবিলার কাছে এটাই আমার সব থেকে কষ্টকর ব্যাপার। নাবিলা যেহেতু আমাদের ভিতরে ছাড়া ছাড়ে ওর সব থেকে বেশি অবদান ছিল, আমাদের ভিতরে ব্রেকআপ হওয়ার অবদানটাই ওর ভিতরে বেশি ও ই করেছে। তো সাদমানকে ছাড়া ওর উচিত হয়নি, এটা আমি বলবো। হ্যাঁ, ও আমাদের ভিতরে ব্রেকআপ করে এখন ওই আবার বলছে আমরা আবার আগের মতন মিলে যাই, সংসার করি, সেটা একটা সংসার, একটা সংসার ভেঙে দেওয়া যায়, কিন্তু একটা সংসার কিন্তু ভাঙা খুবই সহজ, জোড়া লাগানো আবার কঠিন হয়ে
যায়। তোমার তোমার সাথে সাদমানের যখন ফার্স্ট কথা হয় তখন সাদমানের যেমন অ্যাটিটিউড ছিল, যখন আমার সাথে সাদমানের ফার্স্ট কথা হয় তখন সাদমানের ওই রকমই অ্যাটিটিউড ছিল, যখন আমি ওর সাথে রিলেশনে একদম মানে
বেকআপ হয়ে গেছে ওই মুহূর্তে, সাদমানকে তুমি একা করে তোমার চলে যাওয়াটা উচিত হয়নি, একদম উচিত হয়নি তোমার এই জিনিসটা, আরো কাজ করা মানে জিতটা কাজ করা উচিত ছিল যে যার জন্য আমার বাসায় পুলিশ এসেছে, যার জন্য আমি এত হস্তনস্ত হয়েছি এলাকার ভিতরে, তাকে আমি বিয়ে করবো।
জিরিন, আমার মনে হয় আপনার কথাগুলো নাবিলা শুনেছেন। নাবিলা, আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ জানাতে চাইবো, আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে আছি, এই নিয়ে আসলে কথা আমাদের হয়তো অনেক কিছুই বলা যাবে, তারপরও নাবিলা আপনাকে অনেক শুভেচ্ছা এবং আপনার ভবিষ্যৎ জীবনটা অনেক বেশি সুন্দর হোক সেই কামনা করছি, ভালো থাকবেন। আমরা কথা বলছিলাম নাবিলার সাথে এবং এই কথাগুলো যেমনটা বলছিলাম যে বললে আসলে অনেক কিছুই বলা যেতেই পারে। আমি একটু একদম শেষের দিকে কিছু কথা চলে আসতে চাই যে তিনটা বছর ধরে দুজন আলাদা আছেন, অনেক উত্থান পতন, আসলে অনেক গুণীজনরা বলেন কিংবা আমরা অনেক জায়গাতে শুনি যে পুরনো কাশুন দিয়ে যতই ঘাটা হোক না কেন সেটা আসলে গন্ধ ছড়াতেই থাকে, সেটা আসলে বাড়তেই থাকে, কিন্তু আমরা যদি নতুন করে এই সময়টা এসে বলি যে তিনটা বছর দুজন আলাদা হয়েছিলেন, একসাথে এসে এখন দুজন কথা বলছেন, যার কারণে সেটা প্রকৃতিগত ঘাতই হোক আপনাদের শুরুটাও কিন্তু খুব বেশি একদম অন্যরকম করে, হুট করে বাইকে ওঠা, হুট করে আসা, হুট করে বিয়ে হয়ে যাওয়া, আজকে যদি কাকতালীয় হয় সেই ব্যাপারটাও হয় যে যার কারণে ঘর আসলে ভেঙেই গেল,
সেই জিনিসটা আমারই বোঝাটা বেশি উচিত ছিল, কারণ ওর ভিতর বেশি ফল্ট ছিল, এটা আমারই ওকে যাচাইটা করা বেশি উচিত ছিল। ওর আমাকে যাচাই করাটা একদম মানে উচিত ছিল না, তো আমারই ওকে বেশি যাচাই করা উচিত ছিল, কেননা ওর ভিতরে বেশিটা ফল্ট ছিল, আমার ভিতরে কোনো ফল্ট ছিল না।
আমি আমি সেই জায়গাটাতে বলি যে শাহরিয়ার, একটা সন্তানও তো আছে এবং আপনার তো গর্ভজাত সন্তান, নিজের নারী ছেড়া ধন, সেই সন্তানটিকে দূরে রেখে আপনি অনেকদিন ধরে থাকছেন তিনটা বছর ধরে, সুযোগ কি আছে কোন ধরনের, বা শাহরিয়ার যেমনটা বলছে সবকিছু কি মেনে নিচ্ছেন, কিছু বলবেন সেই মানুষটাকে?
অনেকটা সময় আমাদের এই যে ডিসকাশনটা কথোপকথন, আমি খুব কম কথায় আসলে বললাম, আপনারা আমার গান শুনেন এটাই আমি বলবো, কেউ কিন্তু এটা দেখে না যে আসলে একটা একটা জিনিস ওটার পিছনে কি থাকে,
আপনি লক্ষ লক্ষ মানুষ আজকে আমাদেরকে শুনছেন, প্রচুর মানুষ আপনাদের সাথে আছেন, কোনো মানুষ হয়তো প্রাণ ভরে আপনাকে ঘৃণা করছেন, কোনো মানুষ প্রাণ ভরে আপনাকে ভালোবাসছেন, বিশ্বাস না করলে আমি আপনাকে এসএমএস প্যানেল থেকে এসএমএস দেখাতে পারি, প্রত্যেকটা মানুষ, অনেক মানুষ হাত তুলেছেন আপনাদের আবার এক হয়ে যাওয়া দেখার জন্য, অনেক এরকম এসএমএস আমি পেয়েছি, আমি নাম ধরে যদি বলি, সবুজ এসএমএস করেছেন যে আমি আমার ভালোবাসা মানুষটাকে তিন দিন ধরে কথা বলছি না, রেগে আছি, তোমাদের কথা শুনতে শুনতে ওর জন্য মনটা হাহাকার করে বেড়াচ্ছে, এবং তিনি রীতিমতো বেরিয়ে পড়েছেন তার ভালোবাসার মানুষের কাছে গিয়ে, তিনি তার রাগ ভাঙাবেন, এগুলো তো নিঃসন্দেহে অ্যাচিভমেন্ট। আমি সরাসরি আপনি জেরিনকেই কিছু বলুন, যদি সত্যি তাকে সেই ঘরে আবার চান, বা আপনার মধ্যে ভিতরে আসলে এখন কি কাজ করছে?
ডিভোর্স হওয়ার আগে আমি ওকে একবার বলেছিলাম যে তুমি যদি চাও তো ডিভোর্স হবে না, আমি নামের সাথে যেটা হয়েছে মিস্টেক বা এটা অ্যাফেকশন অ্যাট্রাকশন লাভ যেটাই হয়েছে এটা আমাদের দুজনের মধ্যেই তো হয়েছে, আমরা এই দুজন শেষ করে দিব, তো হয়তো তখন সে ঝগড়াঝাটির মুডে ছিল, বুঝতে পারে নাই, তো ডিভোর্স তো হয়ে গেছে,
যখনই নাবিলার সঙ্গে ওর কিছু হতো তখনই আমাকে সে খাতিল দিত, যখনই আবার নাবিলার সাথে কিছুক্ষণ পর ভালো হয়ে যেত তখন আমাকে একদম চিনত না।
আচ্ছা, আমি আমি বেটার শরিয়ার, আপনি জিরিনের সাথেই কথা বলুন সরাসরি যদি কিছু বলতে চান, যদি
আমি এটাই বলবো যে আমি অনেক অনেক এইটাই জিনিস একটা জিনিস খেয়াল করলাম যে ও আমার এতদিন ওয়েট করছে, কারণ ও চাইলে অন্য কাউকে বিয়ে করতে পারতো এই কদিনে, আমিও চাইলে হয়তো পারতাম, আমি তো চাইলে পারতাম, যেটা নাবিলা স্পেসিফিক করলো আমার ফ্যান আছে, অনেক ফ্রেন্ড আছে এবং অনেক প্রপোজালও পাইছি, কিন্তু বাট আমার আর মন ওইখানে নাই, আমার একটা ছেলে আছে, এটাই আমি সবসময় চিন্তা করি যে
সন্তানটির দিকে তাকিয়ে হলেও কি দুজন আবার এক হওয়া সম্ভব কিনা। আপনি আমার বোধ হয় এগুলো সব এই যে নিজের শক্তির জায়গা কিংবা আশ্রয়ের জায়গা, যে হ্যাঁ এগুলোর কারণে আপনি বুঝতে পারছেন এই মানুষটা আমাকে ভালোবাসা বা ফিরে পাওয়া সম্ভব, কিন্তু আমি চাইছি যে এটা আমি না ঠিক লক্ষ লক্ষ শ্রোতাদের হয়ে আমি আপনাকে বলছি যে সরাসরি যদি আপনি জেরিনকে আপনার সেই কথাগুলো বলেন, জেরিন ফিরে আসো কিংবা জেরিন,
আপনারা তো বুঝতে পারতেছেন
না, আপনি বুঝতে পারা না শাহরিয়ার, একদম সরাসরি
আমরা অলরেডি রিকমেন্ডেশন নিয়েছি দুজনে যে হ্যাঁ আমরা আবার একসাথে হয়ে যাচ্ছি।
আচ্ছা জেরিন,
আমি অ্যাকচুয়ালি আপাতত যাচ্ছি না। কেন যাচ্ছি না? নেক্সটে যে এরকম ভুল হবে না তার কি নিশ্চয়তা আছে?
এটা কি শাহরিয়ার আবার একটু এই যে একা হয়ে পড়া, আবার আপনি নিঃসঙ্গ ফিল করছেন এই কারণে? আবার কয়েকদিন পর যখন ধরেন আপনার নতুন অ্যালবাম আসলো, আবার ফ্যান বাড়লো, আবার নতুন কোন নাবিলা আপনাকে ফোন দেওয়া শুরু করলো, তখন এই
না অলরেডি তো এরকম হয়েছে, বাট আমার আমার মধ্যে এরকম কাজ করে না।
ওর লাইফে কয়েকজনকে পেয়েছে ভালোবাসা ভালোবাসার মতন জিজ্ঞেস।
আমি একটা একটা কথা মনে হয় খুব ফ্রেন্ডলি শেয়ার করতে পারি বিনয়ের সাথে, আমাকে ক্ষমা করবেন, সেটা আমার কাছে সবসময় যেটা মনে হয় যে মানুষ কিন্তু আসলে ফ্যান্টাসি পছন্দ করে, মানুষ কিন্তু ফ্যান্টাসি মনে রাখে না। এই যে আমরা যারা এখানে বসে কথা বলি, যারা রেডিও জকি বলা হয়, আমাদের হয়তো কণ্ঠস্বরটা শুনে অনেকে বেশি পছন্দ করে, কিন্তু বাস্তব আমি এটা কিন্তু ভিন্ন। তো সেরকম করে গান বিধাতার একটা অপূর্ব সৃষ্টি, আল্লাহ আপনাকে সেই ক্ষমতাটা দিয়েছেন, আপনি সুর করতে পারছেন, আপনি অসাধারণ গাইছেন, আপনার মিউজিক শুনে আমরা আসলে অনেক বেশি মিউজিক জিনিয়াস না, তারপর আমাদের সুদিং সাউন্ডের সেই ইয়ারটা আছে, সেটা শুনতে শুনতে অভ্যস্ত, আমাদের ভালো লেগেছে। সেই জিনিসটা পছন্দ করে যিনি ভালোবাসেন তিনি কিন্তু আপনার সৃষ্টিকে ভালোবাসেন, পার্সোনালি আপনাকে কিন্তু না। কিন্তু আপনাকে পার্সোনালি ভালোবেসে, আপনাকে বিশ্বাস করে, আপনার ঔরস জাত হয়ে তার গর্ভে যে সন্তানটিকে ধরে পৃথিবীতে এনেছেন, সেই মানুষটির জন্য এখন কি প্রাণ খুলে কিছু বলা যায় শাহরিয়ার? এখন কি
আমি বলবো? আমি তো সরি বলতে চাচ্ছি প্রথম দিনকে যে যা হয়েছে সেটার জন্য আমি এক্সট্রিমলি সরি।
আমার লাইফে আমি এতটুকু বয়সে এত কিছু ফেস করেছি, মানুষ 100 বছর বেঁচে থাকলে এত কিছু ফেস করে না। আমি আমার এতটুকু লাইফে আমি এত কিছু ফেস করেছি শুধুমাত্র ওর জন্য।
সরি বলবো এবং এটাও রিকোয়েস্ট করবো যে আমরা ও যদি চায় তাহলে আমি আবার
এভাবে ভালোবাসা ফিরিয়ে আনা যায় না শাহরিয়ার। আপনি মিউজিশিয়ান, আপনি ভালো করে জানেন, আপনি কি জড়তা ফিল করছেন?
না না, কোনো রকম জড়তা ফিল করতেছি না। ও যদি চায় তো ওর সাথে আমার আবার পুনরায় আমি রিলেশন করতে আমি
চাই। এখন কি সেই পাগলামিটা করা যায় না, যেটা আপনি এর আগে কান্না করে করেছিলেন, বাইকের কান্না করে নানান ধরনের কান্না ছিল আপনার, যে ও না ওকে না পেলে কি হবে, এরকম অনেক বিষয়গুলো ছিল, এখন কি সেই জায়গাটায় ফিরে আসা জানা যাবে? তবে সেটা যদি মন থেকে আসলে
মানুষের জীবনে আসলে কয়টা গান হয় মন থেকে
না? আমি একটা ব্যাপার আপনাকে শরীর বলতে চাই যে
আবেগ বা ফিলিং বা মনের যে জিনিসটা সেটা কিন্তু বারবার হয় না, ওটা তো একবার হয়েই গেছে, বুঝতে হবে এখন যেটা যেটা ডিসিশন নেওয়া আমাদের ছেলের জন্য।
এটাও কিন্তু এটাও
সংসার করবে আমার সাথে, ভালোবাসবে আরেকজনকে,
এটাও কিন্তু
আমি আবার সেই আগের লাইফে চলে গেলাম, আবার ওর কাছ থেকে ব্রেকআপ হলাম, এটা কিন্তু কোনো লাইফ না। এইভাবে করতে করতে
আমি হ্যাঁ আমি শারিয়ার কাছে ওটাই বলতে চাই যে শারিয়ার এটাও কিন্তু সত্যি, আপনি যেমন গানের ভাষায় হয়তো বলবেন, আমি হয়তো আবার কবিতার ভাষায় বলতে পারি যে একজনের প্রেমে কিন্তু 100 বার বা 1000 বারও পড়া যায়, সেটা কিন্তু অন্যায় নেই, সেখানে কিন্তু বারবার সে এক অনুভূতি নতুন নতুন করে ফিরে আসতে পারে বা ফিরে আসা উচিত। আর আপনি যে মানুষটাকে আসলে যেভাবেই হোক না কেন ভালোবেসেছেন, আপনি বলছিলেন সেই সময় ইমেচিউরিটি আবেগের অনেক কথাই আপনি বলছিলেন, কিন্তু এখন তো ইউর এনাফ ম্যাচিউর, এখন আপনি একটি 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 চমৎকার, আর আমি নাম শুনে হয়তো মুগ্ধ, আমি বিশ্বাস করি যে আপনারা দুজনই জিনিয়াস, এরকম একটি ঘরে নিঃসন্দেহে একটি জিনিয়াস ছেলের জন্ম আপনারা দিয়েছেন, তার ফাদার আপনি, এবং আপনি মিউজিক করছেন সেখানে দায়বদ্ধতা জায়গা, শুধুমাত্র মিউজিক করলাম মানুষের মন জয় করলাম, কিন্তু নিজে মানুষ হিসেবে একজন ভালো শিল্পী নতুন আগে একজন মানুষ ভালো মানুষ হওয়ার সাথে একজন ভালো মানুষ তখন হয় যখন সে একজন ভালো প্রেমিক হয়, ভালো হাজবেন্ড হয়, ভালো ফাদার হয়, অ্যান্ড গুড হিউম্যান বিং হয় মনের ভেতর থেকে। সে মনের ভেতর থেকে উজাড় করে সবকিছু বলবেন, তবে আমি একটু নতুন ঘন্টায় ফিরে আসবো, ফ্রেন্ডদেরকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একেবারে মাত্র কয়েক সেকেন্ডের একটা ছোট্ট বিরতিতে যাব এবং তারপর নতুন ঘন্টায় ফিরে আসছি, আবারও আমাদের সাথেই থাকবেন এই আশাটা করছি। আর ফিরে এসে আমরা আসলে অনুষ্ঠান অনেকক্ষণ ধরে বেশি কন্টিনিউ করছি আজকে, এবং ফিরে এসেই আমরা আবার এইখান থেকে কথাগুলো বলবো, এবং ফিরে এসে শাহরিয়ারকে এই সময়টুকু শাহরিয়ার হয়তো পেলেন যা কিছু বলার শাহরিয়ার জেরিনকেই বলবেন তেমনটা আমরা চাইছি, এবং জেরিন তিনি অবশ্য তার তার ভেতরে যেটা কাজ করছে সেই অনেস্টির জায়গা থেকে তিনি তার সেই রিয়েলাইজেশন গুলোই বলবেন, সেটাই প্রত্যাশা করছি। একেবারে মাত্র কয়েক সেকেন্ডের বিরতির পরে আবার ফিরে আসছি। স্বাগত অন্ধকারের গল্পে। একদম শেষ সময় আমরা আছি, যারা ঢাকা এফএম 90.4 এর সাথে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। ইভান এবং অন্ধকারের গল্পে টিমকেও আমি একটু ধন্যবাদ জানাতে চাই, প্রযোজক সাদিক সামি, টিম মেম্বার মঈন, জানাতুল ফেরদৌস শিপন। ফ্রেন্ডস, যারা আমাদেরকে রাত জেগে শুনছেন, আমি যদি শুরু থেকে খুব সংক্ষেপে বলি যে আজ অতিথি হয়ে যে দুজন মানুষ এসেছেন, শাহরিয়ার এবং জেরিন, তাদের পরিচয় একটি ডিজে পার্টিতে। সেখান থেকে খুব অল্প সময়ের মধ্যে তাদের ভিতরে ভালোবাসা এবং ভালোবাসাটা প্রেম করার জায়গা থেকে শুধুমাত্র না, হুট করে বিয়ে হয়ে যাওয়া, বিয়ে হওয়ার পরে জেরিন বাঙালি যে চিরাহত নিয়ম অনুসারে বাঙালি নারীদের যে একটা এক্সপেকটেশন থাকে সেরকমটা একেবারেই খুঁজে পায় না শাহরিয়ার সংসারে। এবং শাহরিয়ার সংসার মানে হচ্ছে যে আসলে তার মনের ভিতর থেকে বলা হয়েছে 50-50 মিউজিকের জন্য এবং 50 তার ওয়াইফ জেরিনের জন্য, কিন্তু আদতে সেটা হয়ে যায় হয়তো 95% এবং 5%। এবং তারপর তার জীবনে একটা আরেকটি ঘটনা ঘটে, শাহরিয়ার জীবনে নাবিলা নামে একটি মেয়ে আসে, যার সাথে আমরা অনেকক্ষণ ধরে কথা বলেছি। সেখানে নানান ধরনের রহস্যের অনেক ধরনের ঘুরপাক রয়েছে। তারপর ফিরে গিয়ে শেষ পর্যন্ত 3 বছর ধরে এই দম্পতি আসলে সেপারেশনে রয়েছে এবং তারপর তারা আজ অন্ধকারের গল্পে কথা বলতে এসেছেন। এবং শেষ সময় এসে আসলে আমরা ভুল ভ্রান্তি বা সবকিছু ঊর্ধ্বে উঠে শাহরিয়ার তিনি চাচ্ছেন যে তারা অলরেডি একটি সন্তানের জনক জননী, শাহরিয়ার তিনি চাচ্ছেন তার ভালোবাসাকে আবার ফিরে পেতে, তার সংসারকে আবার ফিরে পেতে, তার সেই কাছের মানুষটাকে আবার ফিরে পেতে। আমরা শাহরিয়ার কাছে ছিলাম। শাহরিয়ার, আপনি জেরিনকে যদি, যেটা আমরা বলছিলাম, যা বলতে চান জেরিনকে সরাসরি বলেন, আমাদের সাথে অসংখ্য মানুষ তারা শুনছেন, যা বলবেন বিশ্বাস করে বলবেন, কারণ লক্ষ লক্ষ মানুষ আজকে সাক্ষী হয়ে থাকবে, তাদের কাছে আপনি দায়বদ্ধ থাকবেন।
হ্যাঁ, তোমাকে এটাই বলবো যে তুমি আমার আমাদের সন্তানের মুখের দিকে তাকায়, আর যদি এখনো আমাকে লাভ করো তো আমরা আবার একসাথে থাকতে পারি বা বিয়ে করতে পারি।
জেরিন, আমি একটু এক মিনিট একটু বলবো এখানে। কোনো কিছুই কিন্তু একতরফা ঘটে না, এবং কোনো একটা জিনিস যদি ঘটেই যায়, হয়তো বা সর্বশেষ ঘটনায় আমরা এই মুহূর্তে আছি। যেমন ভাবে শাহরিয়ার কিন্তু বলেছে তার কথাগুলো, আপনি যদি এই বিষয়টা, এবং সে ভুল হয়তো বা করেছে, তার ভুলগুলো কিন্তু সে স্বীকার করেছে একদম লাস্ট মোমেন্টে, যে মানুষ তো ভুল করে, মানুষ মাত্রই ভুল, হয়তো বা কিছু ভুল তার ছিল, কিছু ভুল আপনার খুব কম ছিল। মানুষ মাত্রই কিন্তু একটি মিউচুয়ালের মধ্যে, একটি সমীকরণের মধ্যে থাকে। সর্বশেষ আপনি আসলে কি বলবেন, আমরা প্রায় প্রোগ্রাম অনেকটুকু ক্রস করে ফেলেছি, অনেকটুকু সময়।
অ্যাকচুয়ালি আমার জীবনে একটা ছোট্ট একটা ঘটনা, আপনি তো যদি সময় থাকে আমি বলতে পারি। একদিন ওর ফোনটা আমি, ওয়াইফ তো হাজবেন্ডের ফোন ধরতেই পারে নিঃসন্দেহে, ওর একদিন ফোনটা আমি ধরেছিলাম, সেই জন্য ও আমাকে এত রক্তাক্ত করেছে। আমাদের কিচেন রুমে একটা ডাল ঘুটনি ছিল, সেই ডাল ঘুটনি টেনে আমার মাথার মধ্যে মেরেছে, পুরো ডাল ঘুটনিটা আমার মাথার ভিতরে ঢুকে গেছে। তারপর এত পরিমাণ ব্লিডিং হচ্ছিল, তারপরে ওকে আমি জড়িয়ে ধরেছি, তুমি আমাকে আর মেরো না, আমি ব্যথা পাচ্ছি, আমার অনেক কষ্ট হচ্ছে, আর মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও। ওর আম্মা ছিল, আমার বেবিটা ছিল, তখন আমার বেবিটার বয়স 7 মাস। ওর আম্মা এমনি তো একটু সবকিছুতে ভয় পায়, ওর আম্মা কোথা থেকে বেবিটাকে নিয়ে বের হয়ে গেছে 4তলা থেকে, ও মানে ফ্ল্যাটের গেটটা লাগিয়ে সেই রক্তাক্ত অবস্থায় সে আমাকে প্রচন্ড আকারে টর্চিং করছে। ইতিমধ্যে ওর গায়ে একটা সাদা শার্ট ছিল, ওকে আমি জড়িয়ে ধরেছি, ওর শার্টটা একদম মানে রক্তে একদম তলিয়ে গেছে। এর মধ্যে ও আবার চিন্তা করতেছে যে আমি বাঁচবো না, হয়তো এত পরিমাণ ব্লিডিং হচ্ছিল, আমি মনে হয় বাঁচবো না। তারপর ও তো বাইরে যেতে পারবে না, ওর বাবা আবার এসে গেট নক করতেছে, এই সাদ নাম তুই কি করছিস, গেট খোল। আমি আবার মান সম্মানের ভয়ে, আমি এরকম ছিলাম, আমাকে মেরে ফেললাম, আমি ঘর থেকে বের হবো না, যাই হোক আমি ঘরে, আমার লাশ বের, ঘর থেকে লাশ বের হবে, বাইরের কোনো মানুষ জানতে পারবে না আমার কি হচ্ছে। মান সম্মানের ভয়টা বিশেষ করে বেশি করতাম। তোর বাবা আমাকে বারবার করে বলতেছে, এই জেরিন তুমি গেট খুলছো না কেন, তোমাকে মেরে ফেলবে তো। ওর আম্মা আবার যে নিচে বলেছে, তখন আমি আমি ওই অবস্থাতেই আমার কিছুটা সেন্স ছিল, আমি বলি সাব্বু কিচ্ছু হয়নি তো, আমরা তো এমনি বসে গল্প করছি, আম্মু দেখেন মেয়েটি শুধু শুধু ভয় পায়, আমাদের ভিতরে কিচ্ছু হয়নি। তার মধ্যেও আমাকে মারধর শুরু করেছে, ডাল ঘুটনি দিয়ে আপনার 3টা বাড়ি দিয়েছে, আমার মাথায় এখনো কয়েকটা জায়গার মধ্যে সেলাই আছে। তারপর ও আমার ডাল ঘুটনিটা দিয়ে মারার পর ও আবার হসপিটালে নিয়ে যেতে পারছে না, ও আবার গিয়ে মঈনকে ফোন করেছে। মঈনকে ফোন করার পরে মঈন আমাকে যাত্রাবাড়ি আলবারেতো হসপিটালের সামনে নিয়ে আমার মানে সেলাই টেলাই করে নিয়ে আসছে। তারপরও ওকে আমি কিছু বলিনি। আরেকটা ঘটনা, আমার বেবিটাকে আমি খাওয়াচ্ছিলাম, ও না খেলে ওকে আবার বকাঝোকা করতাম, মানে ওর ভিতরে নাবিলা কাজ করছে এখন, আমাকে সে মানে আমি কিছু করতে পারিনি, সামান্য কিছু করলে আমার দোষ ধরে। আমি বেবিটাকে ধমকাচ্ছি, এই তুমি খাচ্ছ না কেন, তোমার কি হয়েছে। তাই ও করেছে কি, হাত পাখা নিয়ে আমার পায়ের মধ্যে কয়েকটা বাড়ি দিয়েছে, আমার আবার রাখছিল তুমি আমাকে মারছো কেন, আমি কিন্তু বাসা থেকে বের হয়ে যাবো। মানে প্রত্যেক দিন সকাল বিকাল উঠতে বসতে ভালোবাসা তো নেই, উল্টো টর্চিং। তারপর আমি বলছি আমি কিন্তু বাসা থেকে বের হয়ে যাবো, ও বলতেছে যাও যাও। আমি আবার ওকে দেখলাম যে ও আমাকে কতটুকু ভালোবাসে, ও আমাকে ফেরায় কিনা আমি দেখবো শুধু। আমি মানে এমনিতে একটা কাপড় নিয়েছি, আর পরনের কাপড়টা ছিল। আমার যদি সেইভাবে চলে যাওয়ার ইচ্ছে থাকতো আমি অনেকগুলো কাপড় নিয়ে বের হতাম। শুধুমাত্র একটা কাপড় নিয়ে আমি বের হয়েছি, আপনার যাত্রাবাড়ি চৌরাস্তায় যেতে পারিনি, এর মধ্যে আমি ফিরে আসছি। আবার আমি বলি দেখি কিরে আমাকে তো বাধা দিচ্ছে না, আবার বেবিটাকে রেখে দিচ্ছে, আমাকে বাধা দিচ্ছে না বেবিটাকে রেখে দিচ্ছে, আমি চলে যাই, প্রয়োজনে বেবিটাকে নিয়ে আসবো। চারতলায় গিয়েছি, বলে আবার আসছিস কেন উপরে? আমি বলছি আসবো না, বাচ্চাকে রেখে গেছে, আমি ওকে নিতে আসছি। এর মধ্যেও আমাকে ঘরে ঢুকায়, বেবিটা তখন তিনতলায়, ওর আম্মা নিয়ে গেছে। তারপর ওর আম্মাকে আবার ও ফোন করে নিয়ে আসছে, আম্মু উপরে আসো তো, উপরে আসছে ওর আম্মা, বেবিটা তখন তিনতলায়। ও চারতলার মধ্যে আপনার কিচেন বাথরুম থেকে করছে কি ওয়াশরুম থেকে কেচি আনছে, কেচি এনে আমার অনেক বড় বড় চুল ছিল, চুলগুলোকে ইচ্ছে মতো মানে কেটেছে। ওর যতটা প্রয়োজন হয়, আমার চিৎকার কান্না, এত পরিমাণ কান্না করছিলাম, এত পরিমাণ চিৎকার করছিলাম, তুমি আমার চুল কেটো না, তুমি আমার চুল কেটো না, ও আমার সমস্ত চুলগুলো কেটে দিচ্ছে, পুরো পাগলের মতন বানিয়ে দিচ্ছে আমার চুল কাটতে কাটতে। ওর আম্মা ওকে ভয়ে ধরতে যায়নি, ওকে সবাই ভয় পার। ও যে বলে ওর আম্মা ওর সাথে ছয় মাস ধরে কথা বলে না, কেন কথা বলে না, শুধু আমার উপর না পুরো ফ্যামিলির উপর টর্চিং করে। ওর বাবা মা, ওর মা প্রতিনিয়ত কান্না করে,
রাগের মাথায় বলতেছে,
রাগের মাথায় বলছি না, রিয়েল টাই বলছি, সত্য কথাই বলছি আমি।
প্লিজ আপনি একটু বলতে দেন, দেরিন আপনি বলেন।
তারপর ওর আম্মার সাথে যে ছয় মাস ধরে ও কথা বলে না, ওর আম্মার রাগ করাটাই স্বাভাবিক। ও সংসারটা তছনছ করেছে, প্লাস বিয়েও করেনি, সে চাইলে কিন্তু নাবিলাকে বিয়ে করতে পারতো। তুমি এতটাই ভালোবেসেছো যে মেয়ের মনের খবর তুমি জানতা না, তোমাকে সে ভালোবাসে কিনা ভালোবাসে না, তুমি এত বোকা হয়ে গেছো যে ওই মেয়েটাকে বিয়ে না করে তুমি আমাকে ছাড়তে গেলে। সবকিছু মিলিয়ে ওর বাবা মা ওকে উপর উপরে হয়তো ই করে, ভিতর থেকে ওকে প্রচন্ড ভালোবাসে, ওর মা অনেক ভালোবাসে, একমাত্র ছেলে ওকে, ও যা বলে সেটাই মেনে নেয় ওর মা বাবা। তারপর ও বাসার মধ্যে মানে কিছু ভাঙচুর করছিল, তারপরে ওর আম্মা ছয় মাসের জন্য ওর সাথে কথা বলে না কোনো, ওর আম্মা ওর সাথে এখন কথাবার্তা বলে না, দেখাশোনা করে না, ওর মা ওকে প্রচন্ড আকারে ভয় পায়, ওর রাগ জিদ দেখে। যখন নতুন নতুন বিয়ে করেছি ওর রূপটা আমি দেখেছিলাম, এরকম ছিল না, সে নাবিলা আসার পর থেকে ওইরকম হয়ে গেছে।
আচ্ছা আমরা আর পুরনো কোনো কথা ছেড়ে যাবো না, আমি স্পেসিফিক কয়েকটা পয়েন্টে আসবো। সারিয়ার প্রত্যেকটা অভিযোগ আপনি স্বীকার করছেন কিনা? হ্যাঁ বা না? প্রত্যেকটা অভিযোগ আপনি ভুল করেছেন? আপনি কনফিডেন্টলি বলতে পারছেন?
অবশ্যই।
আপনি নিজের বিয়ে করা স্ত্রীর সাথে অন্যায় করেছেন? শরিয়ার আপনি সেই বিয়ের পর থেকে এখনো পর্যন্ত নিজের স্ত্রীর সাথে অন্যায় করে চলেছেন, এটা তো স্বীকার করেছেন?
জি।
এটা তো স্বীকার করছেন?
জি।
আপনি কি নিজের স্ত্রীর কাছে ক্ষমা চাইতে খুব বেশি খারাপ লাগবে? খুব বেশি
না, আমি তো ক্ষমা
আপনি যা একেবারে ক্ষমাটা আমরা এখন লক্ষ মানুষের সামনে বসে আপনাকে আল্লাহ তাআলা সেই সুযোগটা দিয়েছেন আবার সেই মানুষটাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই সুযোগটা সবাই পায় না, লক্ষ লক্ষ ছেলেরা পায় না। আপনার আপনার আপনাকে আল্লাহ তাআলা একটা ক্ষমতা দিয়েছেন, আপনি অসাধারণ মিউজিকও করেন, সেই ক্ষমাটা একদম সরাসরি জেরিনের কাছে যদি আপনি চান প্লিজ।
হ্যাঁ দাদা, তুমি আমাকে তাহলে মাফ করে দিও।
আমি তোমাকে ক্ষমা করবো না, ক্ষমা করবো, আমাকে টাইম দিতে হবে। আমি সহজে যদি তোমাকে ক্ষমা করে দিই আবার সহজেই ভুল করতে পারবো, ভুল করবা, কারণ এতটাই ভুল করেছো তুমি যেটার ক্ষমা হয় না, সেটা ক্ষমা হলেও সেটা সময় নিয়ে ক্ষমা হয়।
আমি অপেক্ষা করবো, সমস্যা নেই, এটাই বলতে পারি।
আর কিছু
এখন ও যদি আমাকে মাফ না করে, আমার তো কিছু আমি
তোমার অনেক কিছু করার আছে যেটা আগে করতেন।
আমি চেষ্টা করব।
আপনি তাকে ফিরে পেতে চান সংসারটি নিয়ে?
জি।
আপনারা দুজন একটু কথা বলেন, যে আপনার কাছে আসলে আমরা সবার হয়ে অনুরোধটা করতে পারি, আরেকটিবার কি চেষ্টা করে দেখা যায়, আরেকটিবার ফিরে যাওয়া যায় সন্তানটার জন্য?
হ্যাঁ, আমার সন্তানটার জন্য আমি সারা জীবন আমি চিন্তা করেছি যে ওকে যদি আমি না, ওর সাথে যদি আমি মিট নাও হই, আমি কখনো আমার লাইফে তৃতীয় পুরুষকে আসতে দিব না, দ্বিতীয় পুরুষকে আমি আমার লাইফে আসতে দিব না, কেননা আমার বেবিটার মুখের দিকে তাকিয়ে হ্যাঁ আমি কখনো বিয়ে করব না, এই জিনিসটা আমি ডিসিশন নিয়েছি।
আরেকবার কি এই সংসারটাকে ফিরে যাওয়া যায়
সেটা চিন্তা করব।
শাহিয়ার?
হ্যাঁ, আমি তো বললাম যে হ্যাঁ আমি প্রস্তুত, যে কোনো সময় রাজি আছি।
আমার মনে হয় যে শ্রোতা যারা
শুনছেন কিছু দেখাতে হবে আমাকে,
আস্থার জায়গাটা, অর্জনের জায়গাটা,
যতটুকু না ভুল করেছে তার থেকে বেশি কিছু, বেশি ভালো কিছু দেখাতে হবে। কারণ ভালো কিছু জায়গাটা কম, অংশটা কম, খারাপ কিছু জায়গাটা।
আমরা 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 শুধুমাত্র একটা ইনস্টিটিউট এখানে এসে করলাম, আপনাদের কথা শুনলাম সেখানেই না, আমরা নিঃসন্দেহে আপনাদের খোঁজ খবর রাখবো, আপনাদের একদম শুভ মানে শুভাকাঙ্ক্ষী হই, আপনাদের বন্ধু হয়ে পাশে থাকবো। আমরা নিশ্চয়ই সেই জবাবদিহিতার জায়গাটা খুব বেশি পরিষ্কার থাকতে চাই আবার কোনো না কোনো সময়, সেটা দু মাস তিন মাস পরে যদি আমরা সবাই সুস্থ এবং বেঁচে থাকি ইনশাল্লাহ, আমরা তখন খুব হ্যাপি কাপল হয়ে আপনাদের ছোট একটা 10 মিনিট ইন্টারভিউ গুলো আমরা করতে চাই, এবং আমরা নিয়মিত সেই আপডেট রাখবো, সেই চেষ্টাটা করবেন এমন তো লক্ষ লক্ষ মানুষের সামনে শাহরিয়ার আজকে কথা দিয়েছেন। এবং জেনে আপনাকেও বলবো যে নিঃসন্দেহে ভুলের মাত্রা কম ভালোর বিষয় না, আমি আমি যদি জানি যে আমার নলেজ বলে সংসার মানে হচ্ছে স্যাক্রিফাইস বা অনেক কিছু, সেটা প্রতিনিয়ত আপনি করেই চলেছেন, করেই চলেছেন।
সংসার চলাকালীন অবস্থায় যদি ও দেখা গেল ওই সময় আমার কাছে ক্ষমাটা চাইতো, দেখো আমি নাবিলাকে ছেড়ে দিছি, আমি তোমাকে নিয়ে সংসার করতে চাই, তখন সংসার চলাকালীন অবস্থায় ক্ষমা করে দেওয়া যায়। আপনি বললেন না সংসার মাত্রই ভুল, তাই না? সংসার চলাকালীন অবস্থায় ভুল সবকিছু ক্ষমা করে দেওয়া যায়, শেষ হয়ে যাওয়ার পরে কোনো ক্ষমা থাকে না, শেষ হয়ে যাওয়ার পরে কোনো শুরু থাকে না।
হয়তো আবার প্রকৃতি অদ্ভুত ভাবে সেই শুরুটা কখনো করেও দেয়, আমরা সেই আশায় হয়তো মানুষ বেঁচে থাকি, আরো অনেক কিছুই থাকে। আমার মনে হয় যে আমাদের কথাগুলো আমরা আসলে পেয়ে গেছি, এবং আমরা শুধু এই প্রত্যাশাটাই সবাই করতে পারি, কারণ এই প্রত্যাশার বিপরীতে আমরা যদি খুব জোর করে তাদের কাছ থেকে কথা আদায় করি সেটা মনে হয় ভুল।
না না, জোর করে না, আমি আমার সঙ্গীতের নিজেকে দ্বারা চেষ্টা করতেছি ভালো মানুষ হওয়ার, যতটুকু না হইতে পারছে আরো বেটার হওয়ার।
আপনি কি প্রাণ ভরে বলতে পারছেন না যদি যেদিন ফিরে নাও আসে জীবনে আর কোনোদিন কোনো মেয়ে আসবে না আমার জীবনে?
এটা তো আর কোনোদিনই সম্ভব না।
কনফিডেন্ট,
রাইট, হলে তো এটা হইতেই।
আমাদের সবার প্রার্থনা থাকবে দুজন আবার
ভালো নেই, ও যে ভালো আছে তাও তো না, ও তো ভালো নেই, ও তো এখন নিজেকে নিজে বুঝতেছে যে আমি এটা কি করলাম।
আপনি কিভাবে এগুলো রিয়লাইজ করতে পারছেন?
হ্যাঁ, আমার বেবি আছে ওখানে, আমার তো অবশ্যই খোঁজ খবর আছে।
ডেফিনেটলি স্টিল লাভ হিম। খুব ভালো হয় যদি আমরা দুজনে, আমরা আপনারা দুজনে এখানে বসে আমাদের স্টুডিওতে বসে একটা পজিটিভ সাইন অবশ্যই আমরা পেয়ে গেছি অনেকখানি, আমার মনে হয় যে এটা সময়ের ব্যাপার, সেই সময়টার জন্য আমরা অপেক্ষায় থাকব। আমরা দুজনের কিছু কনভার্সেশন শুনতে শুনতে কিভাবে আবার সেই সংসারটা যদি হয় কি চাইছেন আপনি, পজিটিভলি কিছু কথাগুলো শুনি, একটু মিউজিকের ব্যাপারগুলো যদি আপনি তাকে শেয়ার করেন।
তোমাকে তোমাকে নিয়ে আমি কখনো গান বানাই নাই, মানে আমি নেক্সট
ও সারাটা মানে ওষুধ মানে বিয়ের পর থেকে নিয়ে, আমার মনে হয় বিয়ের পর থেকে না, সম্পর্কের
আচ্ছা তুমি তোমার নামে এত সুন্দর গান করবো, তুমি দেখো তুমি গান শোনার পরে ইমপ্রেস হতে বাধ্য হবা।
আমরা আমরা আপনাকে খালি গলা একটু গান শুনবো না
তোমার জন্য?
আমি
তোমাকে বলে দেব কি যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরান পথে, আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প করানে গেছি ভুল দরজায়, ছুঁয়ে কান্নার রং ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, আমি কাউকে বলিনি সে নাম, কেউ জানে না না জানে আর, আমি কাউকে বলিনি সে নাম, কেউ জানে না না জানে আর, জানে কান্নার রং জানে জ্যোৎস্নার ছায়া, জানে কান্নার রং জানে জ্যোৎস্নার ছায়া, আমি তোমাকে বলে দেব। সো তুমি আমার লাইফে আরেকবার ব্যাক আসো, আমি তোমাকে বলবো কতটা কষ্ট আমি করছি নিজেকের জন্য, এখনো করতেছি।
সেটা আমার হাতে নেই, আমার ফ্যামিলির হাতে চলে গেছে এখন। তুমি আমার ফ্যামিলির কাছে যে ক্ষমা চাও হতে পারে,
সেটাও চেষ্টা করব।
আগে মনে হয় যে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ সময়টা চলে এসেছি এবং আমরা আসলে প্রত্যাশা করব এই দুটি প্রাণ আবার বদলে যাবে, এই দুটি প্রাণ আবার বদলে এক হয়ে যাবে এবং একে অন্যের সেই ক্ষমার জায়গাগুলো নিয়ে এসে তারা ভালোবাসায় ঘর বাঁধবে, এই প্রত্যাশা আমাদের থাকবে। এবং যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা জানাচ্ছি। আর আমরা যেতে যেতে আসলে এই দারুণ গানটির পরে আমরা শাহরিয়ারের একটি গান শুনবো এবং তিনি গানকে এত বেশি ভালোবাসেন সেই গান দিয়ে আবার তার ভালোবাসা মানুষটাকে ফিরিয়ে দিতে চাইছেন। আমরা এই দম্পতি কি অবস্থা কেমন আছে তারা সেই সব কিছু নিঃসন্দেহে আপনাদের সাথে আবারও কথা বলবো। তবে যারা আমাদের সাথে ছিলেন আমি কিছু নাম যাবার বেলা পড়তে চাই। অসংখ্য ধন্যবাদ যারা এত রাত জেগে আমাদের সাথে জয়েন করেছেন, সাইফুল আনাম, শরীফুল ইসলাম, এস আই বাবু, আমান শেখ, জেমস মোশাররফ করিম, পিয়াসী ছিলেন আমাদের সাথে, এদিকে ছদ্মনামে যারা ছিলেন পড়ছি না, কায়ুম জয়েন করেছেন আমাদের সাথে, মাসুমা ছিলেন, পাঞ্জাবি ছিলেন, শিবু তালুকদার ছিলেন, মনিরুজ্জামান ব্যাপারী, ঝিলমিল ছিলেন আমাদের সাথে, বাজিদ ছিলেন, নাইম আহমেদ ছিলেন, লাবণী ছিলেন, তৌহিদুর রহমান, মাহবুবুল্লাহ ছিলেন, ফওয়াজ ফৌজিয়া ছিলেন আমাদের সাথে, আরো অনেকেই ছিলেন যারা আমাদের সাথে রেগুলার জয়েন করেন, তুহিন, মোর্শেদ মুন্নাকে দেখতে পাচ্ছি, নয়ন আহমদকে দেখতে পাচ্ছি আমরা, আতাউর রহমানকে দেখতে পাচ্ছি এস এম এস প্যানেল থেকে, যদি ঘুরে আসি এস এম এস এ ছিলেন, অনেকে নাম লেখেননি, অনেক অনেক কথা আসলে জুরিং প্লিজ ফর গিভ সাদমান এরকম এস এম এস আমরা পেয়েছি। এদিকে জয়েন করেছিলেন মিথিলা গাজীপুর থেকে, টুটুল জেরিন তোমার ভাই হিসেবে বলবো ক্ষমা করে দাও প্লিজ প্লিজ প্লিজ, দোহার থেকে জয়েন করেছিলেন আমাদের সাথে, নামটি তিনি রাখেননি। এদিকে রাহমা জয়েন করেছেন আমাদের সাথে, ফজলু আহমেদ টাঙ্গাইল থেকে, আরো অনেকেই আছেন, অসংখ্য ধন্যবাদ যাদের নামগুলো করতে পারলাম না। ফ্রেন্ডস আমরা একেবারে বিদায় বেলায় চলে এসেছি, যারা আমাদের সাথে জয়েন করেছিলেন আরো একটি বা সবাইকে আমরা সেই ভালোবাসাটা জানাতে চাই এবং বলতে চাই যে অনুষ্ঠানটি শুনতে শুনতে যারা ভাবছেন যে এই দুজন মানুষকে খুব বেশি দেখতে ইচ্ছে হচ্ছে আপনাদের, আপনারা কিন্তু ফেসবুকের ফ্যান পেজে এসে তাদেরকে দেখতে পারেন। আমাদের স্টুডিওতে বসা অবস্থায় একটি ছবি আমরা পোস্ট করে দিয়েছি, যেভাবে আসবেন facebook.com/dhakafm90.4 লিখে সার্চ করবেন, আমাদের ফ্যান পেজটি পাবেন যেটা ফেসবুক থেকে অফিসিয়ালি ভেরিফাইড। এছাড়া অন্ধকারের গল্পের আপনি যে কোনো ধরনের আপডেট পেতে অন্ধকারের গল্পের নিজস্ব পেজে লাইক করে রাখতে পারেন, facebook.com/oz90.4 লিখে সার্চ করবেন, সেই পেজটি পাবেন, সেখানে সব ধরনের আপডেট আপনি পাবেন এবং আমাদের dhakafm90.4 এর পেজে এসে এই পোস্টটি শেয়ার করতে পারেন, আপলোড করতে পারেন এবং কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন, অনেক কিছুই করতে পারেন। আজকের মতো যেটা আমি বলতে চাই, তবে যে আগামী যে রোববার আসবে সেখানেও নিঃসন্দেহে আমরা নতুন কোনো অতিথিকে নিয়ে অন্ধকার জগতে নতুন কোনো গল্প নিয়ে হাজির হব সেদিনের অন্ধকারের গল্পে। যেতে যেতে আমরা শাহরিয়ারের শাহরিয়ারের গানটি শুনবো, সারাদিন তোমায় ভেবে সেই গানটি শুনতে শুনতে বিদায় নিব এবং চাইছি অনেক ভালো থাকুন, লাভ ইউ অল, অনেক চমৎকার দিন কাটুক এবং এই গল্প শুনতে শুনতে কোনো যদি ভুল নিজের ভিতর থেকে মনে হয় যে ভালোবাসা মানুষটির সাথে আমিও কোনো অন্যায় আছে, আমিও কোনো ভুল করছি, একদম বিনয়ের সাথে দুহাত জোর করে চাইবো, সেখান থেকে বেরিয়ে এসে ভালোবাসাকে ভালো রাখুন। ইনফ্যাক্ট এটা আমি আমার নিজের জন্য কিংবা আমরা যারা আছি অন্ধকার গল্পের টিম বা আমরা সবাই মিলে সেই কথাটা বিশ্বাস করি, পাশাপাশি এটাও বলবো অনেক ভালো থাকুন এবং নিজেকে ভালোবাসাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, নিজেকে অনেক বেশি ভালোবাসুন। আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, অ্যান্ড লাভ ইউ অল। Thank you.